exclusively on FusionBD.com.
আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আমি আরজি কিবরিয়া বলছি ঢাকা এফএমের ইউটিউব চ্যানেল থেকে। আমাদের চ্যানেলটি হচ্ছে www.youtube.com/tfm904। যে অরিজিনাল চ্যানেলে এই মুহূর্তে আপনারা আছেন, তো সবাইকে অনুষ্ঠান শোনার আগে বিনীতভাবে অনুরোধ করছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবার জন্য। এখানে সাবস্ক্রাইব বাটনটি আছে, প্লিজ ক্লিক করবেন। পাশে একটা বেল বাটন আছে, বাটনটি অন করে নেবেন। সবার প্রতি রিকোয়েস্ট থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ।
এই অনুষ্ঠানটি শ্রোতাদের জীবন গল্প ভিত্তিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে শ্রোতারা স্বেচ্ছায় নিজেদের জীবনের গল্প বলেন। শ্রোতারা যা এখানে বলেন তা সরজমিনে ইনভেস্টিগেটেড নয়, সুতরাং সেদিক থেকে বিশ্বাস অবিশ্বাস একান্তই আপনার নিজের। সম্পূর্ণ বিনোদনমূলক এই অনুষ্ঠানটি আমাদের ব্যক্তিজীবনে কখনো কখনো শিক্ষণীয় ভূমিকা রাখে। এই অনুষ্ঠানে যারা আসেন স্বেচ্ছায় অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানে কনফেস করবার পরে কিংবা জীবন গল্প বলবার পরে তার ব্যক্তি ও সামাজিক জীবনে কোনো বিরূপ প্রভাব পড়লে সেটার জন্য রেডিও কর্তৃপক্ষ দায়ী নয়।
জীবন গল্প, জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়।
জীবন গল্পের আরো একটি আনকোরা এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আরজে কিবরিয়া, শুনছেন ঢাকা এফএম 90.4। এবং শুরুতে আমার সঙ্গে যিনি গেস্ট রয়েছেন তার সঙ্গে আমরা আপনাদের পরিচয় করিয়ে দিই, তারপর ফর্মালিটিস যেগুলো আছে সেগুলো আপনাদেরকে বলবো। আপনার নামটা একটু বলেন।
আমার নাম হচ্ছে আবিদা সুলতানা।
আবিদা সুলতানা, বয়স কত?
এখন 27 চলছে।
27 চলছে। আপনার লোকাল অ্যাড্রেস, মানে যে জেলায় আপনার জন্মগ্রহণ হয়েছে?
আমার জন্ম হচ্ছে ঢাকাতে মিরপুরে।
আচ্ছা।
আর এখন বর্তমানে তো আমি এখন গুলশানে থাকছি।
গুলশানে দিতে থাকছেন। ওকে, তো আবিদা সুলতানা আজকের হচ্ছেন গেস্ট এবং সে জীবন গল্পে তার নিজের জীবন গল্পটা বলতে এসছে। আর এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য একটি ফোন নাম্বার আছে, আপনারা নিশ্চয়ই সেটা জানেন, 09611904904। এনি টাইম ইউ ক্যান কল অ্যান্ড আপনি বলতে পারেন কি আপনার জীবন গল্প, আমরা আপনার সঙ্গে যোগাযোগ করবো যেভাবে আমাদের গেস্টরা এখানে এসে থাকেন। এছাড়াও আরেকটি পদ্ধতি আছে, আপনারা চাইলে আমার ওয়েবসাইটের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, www.rjkibriya.com। এটা হচ্ছে আমার ওয়েবসাইট, পার্সোনাল ওয়েবসাইট ইনফ্যাক্ট। www.rj-, আছে একটা, তারপরে kebria.com, দ্যাট ইস rjkibriya.com। গুগলে গিয়ে সার্চ করলে দেখবেন যে প্রথমে আমার ফেসবুক পেজ, তারপরে আমার ওয়েবসাইটটা চলে আসে। সো আপনি ওখানে গিয়েও আমার নাম দিয়ে সার্চ করে এই দুটো জায়গার মধ্যে থেকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আমরা শুরু করি আবিদা, যেখান থেকে আপনার বলতে ইচ্ছে করে। ইনফ্যাক্ট আপনার ধারণা আছে যেহেতু আপনি জীবন গল্প অনুষ্ঠানটা শোনেন এবং আগে রেডিওতেও শুনতেন।
জি, আমি খুব শুরু থেকে শুরু করি। অ্যাকচুয়ালি আমার বাবা মার লাইফ থেকে তাহলে বেটার হয় আপনাদের সবার বুঝতে। আমার বাবারা অনেক ভাই বোন, চার ভাই চার বোনের মতো। তো আমার দাদা লাইক আমার বাবাই বড় ছেলে ছিলেন, তো আমার ছোটো ফুপি লাইক 5 বছর, তারপর একটা 7 বছর এরকম রেখে রেখে উনি মারা যান আমার মার বিয়ের 1 বছরের মাথায়। তো স্ট্যাটাসের অনেক বড় একটা ডিফারেন্স ছিল, তাদের অ্যারেঞ্জ ম্যারেজ ছিল। আমার আম্মু কুমিল্লার একজন জমিদারের মেয়ে, তার 1450 বঙ্গাব্দের বাড়ি ছিল আমার নানাদের এই টাইপের। আর বাবা তো ঢাকায় জাস্ট একটা সরকারি জব করতেন, পাশাপাশি উনি টুকটাক বিজনেস করে এত 15-16 জনের একটা সংসার এটা চালানোর ওয়ে করতেন। তো এরকম
একটা জমিদার বলতে আমি একটু জানতে চাই, মানে জমিদারের ব্যাপারটা, যেহেতু আপনার নানা আমার কথা বলছেন।
নানু বাড়ি হচ্ছে কুমিল্লা একদম প্রপারে ছোটরা কাজী বাড়ি, এক নামে সবাই চিনে। আর 1450 বঙ্গাব্দের জমিদার বাড়ি। এই তো
জমিদারের নাম কি ছিল?
কাজী ফজলুল করিম।
কাজী ফজলুল করিম,
লাইক আমার নানা ভাইয়ের নাম ছিল।
ওকে,
তো ওখান থেকেই শুরু আর কি। আমার বাবা অসম্ভব সুন্দর ছিলেন, আমার মা শ্যামলা ছিলেন।
আপনার বাবার স্ট্যাটাসটা একটু জানি, কারণ একটা জমিদারের মেয়ে এসে বিয়ে করছে।
বললাম যে
আমি আরেকটু একটু
পরিষ্কার, সরকারি জব করছেন, শিক্ষিত ছিলেন উনি,
বাস হয়ে গেল।
ওই
জমিদারের মেয়েকে বিয়ে করা এত সহজ?
হ্যাঁ, কারণ আমার মা অনেক শ্যামলা ছিলেন।
ও আচ্ছা আচ্ছা, ওই জায়গাটা একটু ব্যালেন্স করে।
হ্যাঁ, আমার বাবা অনেক ফর্সা ছিলেন, অনেক সুন্দর ছিলেন। ইভেন উনি চা পান ধূমপান কোনোটাই করতেন না।
আচ্ছা,
খুবই নাইস একটা পার্সন ছিলেন, পার্সোনালিটি ফুল বিলং করতেন। ইভেন তখন দুটো রুম ছিল আমাদের, তখন মিরপুরে দাদু বাড়িতে পড়ার জায়গা হতো না দেখে সে রাস্তায় ল্যাম্প স্ট্যাম্পের নিচে বসে পড়াশোনা করতো। অলরেডি সে সিএ কমপ্লিট করেছে, সে মিরপুর থেকে হেঁটে সে তিতুমিরে এসে তার পড়াশোনা কমপ্লিট করেছেন, দেন সিএ করেছেন এক আর চেষ্টাতেই, এবং হোল ফ্যামিলিটাকে উনি সামলিয়েছেন। ইভেন আমার বাপ চাচাদের সবাইকে উনি বাড়ি করে দিয়েছেন, ফুপিদেরকে বিয়ে করে দিয়েছেন। আর আমাদের সবাই এখন ঢাকায় সবার 2-3টা করে বাড়ি আছে, সব আমার বাবার দেওয়া।
ওরে বাবা,
তাদেরকে বাড়ি করে দিয়েছেন ভাইদেরকে। উনি হচ্ছে আমার জীবনের, আমার জীবন বলবো না, আমার লাইফে সবাই তার বাবাকে বেস্ট বলে। বাট আমার লাইফ আমার মনে হয় আসলে আমার বাবার মতো হাতের গোনা পাঁচটা পাওয়া যেমন ডিফিকাল্ট, এবং ভাই হিসেবেও ডিফিকাল্ট এরকম পাওয়া। ইভেন আমার ফুপিরাও তাকে বাবা বলেই ডাকে।
ওরে বাবা, বিউটিফুল। সো বিয়ে সাথে হলো, তারপর আপনার আব্বু
আম্মু? তো আমার মা অবভিয়াসলি এসে দেখেছে অনেক টানা পড়ন, যেটা আমি আগের দিনে ডেটিং দিকে মিথ্যা বলা হতো এই টাইপের। তো আমার বাবা আমার নানু বাড়ি থেকে আমার মা যে গোল্ড গুলো পায় সে গায়ের গোল্ড গুলো খুলে দিয়ে বলে, আমার নানু বাড়ি থেকে যেগুলো পেয়েছো তুমি পাশাপাশি বিজনেস কিছু একটা করো, এভাবে পসিবল না। ইভেন এমনও হতো যে আমার মাকে জাল দিয়ে ভাত খেয়ে থাকতে হয়েছে, অথচ উনি কিন্তু কুমিল্লার সে ওমেন্স কলেজের থেকে বিএ কমপ্লিট করা মহিলা।
ওকে।
এবং আমার মামারা হচ্ছে ফার্স্ট বিসিএস ক্যাডার, একজন হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের ডিজে, এই টাইপের আর কি।
ভেরি মানে গুড স্ট্যাটাস
সেটা। হ্যাঁ, ওখান থেকে আমার মা আসা। ইভেন আমার বাবা অনেক সুন্দর কথা বলতো, আমার মামা বিয়ে ভাঙার জন্য ঢাকা পর্যন্ত আসছিলেন, বাবার সাথে জাস্ট পাঁচ মিনিট কথা বলে বলেছে ফাইন এই মেয়ে এই ছেলের সাথে আমার মেয়ের বিয়ে হবে।
ওকে,
এই টাইপের ছিলেন। তো এই অবস্থায় আমার বোন জন্ম হয়, আমার দাদা আমার বোনকেও দেখেনি, তার আগে মারা যায়। তো এরপরে এক বছরের মাথায় আমার ভাই, তো এক ছেলে এক মেয়ে, ওকে আমার বাবার কোনো ইয়ে ছিল না যে ছেলে হতে হবে মেয়ে হতে হবে। তো উনি এত ভাই বোন বড় করতে গিয়ে ছেলে মেয়েদের মানে খুব লজ্জা পেতে ছেলে মেয়েদেরকে আদর করতে বা কোলে নিতে, আগের দিনে নাকি হচ্ছে আমি যেটা শুনেছি যে ছেলে মেয়েদেরকে কোলে নিত না, এরকম আমরা যেটা কিস করি বা মাম্মি সোনা কলিজা বলে বুকে নিই সেটা নাকি নিত না।
খুব শরমের ব্যাপার ছিল।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো যে কারণে এক ছেলে এক মেয়ে হয়েছে। আমার মা অনেক কষ্টে বিয়ে দশ বছর পরে গিয়ে সুখ বলেন টাকা পয়সা বলেন, বেসিক্যালি আমার বাবা করেছিল আমার মার গোলগুলো বিক্রি করে টাকাটা দিয়ে, আপনার যে বলে আম্মুর নামে যে টেন্ডারগুলো হয় সরকারি হাইওয়ে রোডের, হ্যাঁ ওই ওই একটা কোম্পানি খুলে আমার মার নামে। তো সে তো আম্মুর কপাল তো আসলে বেটার ছিল, আম্মুর নামে যখনই কোনো টেন্ডার জমা দিত ওটা হয়ে যেত সরকারি। দীর্ঘ দশ বছর পর আমার বাবা ফার্স্ট টাকা ওই বিজনেস থেকে আসা শুরু করে জবের পাশাপাশি। তো দীর্ঘ দশ বছর এর ভিতরে আরো দুটো বেবি হয়, আমার বাবা অনেক সচেতন ছিল বলে কনসেপ্ট করেন না। তো আমি হয়ে পড়ি দশ বছরের মাথায়
তিন নাম্বার।
হ্যাঁ তিন নাম্বার, নট কনসেপ্ট করি নট হয়ে যাই, আমার আগে আরো দুজন ছিল, এটাকে কনসেপ্ট করানো হয় না। তো আমি যখন হয়ে যাই আমার বাবা রাখবে না, আমার বাবা হচ্ছে বেবি রাখবে না, আর ভাই আর জ্ঞানজন চায় না, তার
এতগুলো ভাই বোন মানুষ করা।
হ্যাঁ তার ছেলে মেয়ে, তার কথাটা ছেলে মেয়ে যদি কম হয় তাদের কষ্ট করা লাগবে না। তো আমাকে এরকম হসপিটালে নিয়ে অপারেশন করার জন্য অলরেডি রিক্সায় উঠে যায়, হঠাৎ করে আমার মা কেন যেন মনে হয়েছে আমি ছেলে হতে পারি। তো আম্মু খুব রিকোয়েস্ট করে অলরেডি রিক্সায় উঠে গেছে, তারা রেডি হয়ে যাওয়া অপারেশন করবে, আমার মা আমাকে জোর করে রাখলো আমি ছেলে হব। এই চিন্তাতে কপালটা একটু খারাপ হয়ে গেল, আমি মেয়ে হয়ে জন্ম নিলাম। বাট আমার বাবা এটা নিয়ে কোনো
ছিল না,
সে অনেক হ্যাপি ছিল। এবং আমি একুশ দিনে যখন আমার খুব ডায়রিয়া হয়, আমার চাচুর বিয়ে ছিল ওই টাইমটাতে, আম্মু খুব ব্যস্ত ছিল, তো আমার ডায়রিয়া হয় প্রচণ্ড। আমার বাবা সে নারায়ণগঞ্জ থেকে ঢাকায় একটা শিশু হসপিটালে সে মাইক্রো ভাড়া করে, অল্প আয়ও তখন কিন্তু অল্প আয়, ওই সময় মাইক্রো ভাড়া করে নিয়ে এসে সারাদিন স্যালাইন দিয়ে হসপিটালে ভর্তি করানো ওয়ে নাই, বিগত বাসে বিয়ে চলছে, আম্মুই তো বড় বা আম্মুই মা আম্মুই সবকিছু করছে। তো যে কারণে এরকম আমার মাথার দিকে স্যালাইন দেওয়ার কারণে একুশ দিন টানা আমার শ্বাসকষ্ট থেকে শুরু করে অনেক কিছু হয়ে যায়। তো আমার মেজো মামা নর্মাল একটা ছেলে, আপনার এমনিতে এতজনের সংসার, একটা মেয়ে বাচ্চার পিছনে এতগুলো টাকা ফালানোর কি দরকার, আল্লাহর উপরে ছেড়ে দেন, বাঁচলে বাঁচো না বাঁচলে নাই। আমি যে একটু সে দিয়ে বলছি যে কেন আমার বাবাটা আসলে কিরকম, আমার বাবা তখন সে যে এটা আমার তিন নম্বর কেন, এটা যদি আমার দশ নম্বর মেয়েও হতো আমি তার জন্য আগে কাজই করতাম। ওয়াও একটা পার্সন ছিলেন উনি। তো এই টাইপের আর কি। আমার ভাই বোনরা অনেক শান্ত হয়, তারা হয়তো অনেক পরিবারের মধ্যে বড় হওয়াতে খুবই শান্ত। ইভেন আমার বোন কখনো তার ক্লাস নাইন পর্যন্ত কোনো ফ্রেন্ড হয়নি, সে কোনোদিন বাসার বাইরে যেত না, ছাদে যেত না, এই টাইপের। আর আমার ভাইও কলেজ লাইফ পর্যন্ত শান্তই এই টাইপের। আমি একটু ডিফারেন্ট জন্ম নিয়ে বলবো, বিকজ আমি অনেক দুষ্ট, অনেক ইউজ ডান পিঠে ছেলে যেগুলো, বরং এখনো অনেক মেয়ে টাইপের হয়েছে, ছেলে টাইপের ছিলাম না। আমি আপনাকে সে দিই, এই আমার নামে বিচার আসতো, আমি এরকম ছাত্রতলা বাড়ি ছিল তো আমাদের, যেটাতে আমি জন্ম হই, সানসেট বেয়ে বেয়ে নিচে চলে যেতাম। বেসিক্যালি আমি হওয়াতে আমার বাবার যেটা আমরা বলি যেটা ধরে রাখি যে উন্নতি হওয়া, দেন সায়েন্স ল্যাবে উনি দোকান রেখেছিলেন আমার নামে, আচ্ছা আমি না বলি নামটা, স্টিল নাও এখনো আছে।
অনুষ্ঠান শেষে বলেন, আমরা মাঝে মাঝে শপিং করতে যাবো। প্রিয় শ্রোতা একটা কথা বলে নিই আপনাদেরকে, যেহেতু উনি অনেক কিছুই না বলি করছেন, উনি আসলে খুব সম্ভ্রান্ত পরিবারের একটা সন্তান, এবং উনি যে কমিউনিটিতে বিলং করেন সেখান থেকে আসলে রেডিও অনুষ্ঠানে লাখ লাখ মানুষের সামনে নিজের জীবনের এই বিষয়গুলোকে ওপেন করা ইজ রিয়েলি ডিফিকাল্ট, কজ আমরা একটা কথা বলি সামাজিক মর্যাদা বা সামাজিক সম্মান, সেই সামাজিক সম্মানের যে বিষয়টা আমাদের দেশে সেটা আসলে সেই অর্থে এখনও যে খুব বেশি যুক্তিযুক্ত বা লজিক্যাল ফ্রেমে চলে তা কিন্তু না। তো সেই জায়গাটা থেকে এরকম একটা মানুষ এসে যে নিজের জীবন গল্পটা লাখ লাখ মানুষের সঙ্গে শেয়ার করছেন, এটা অনেক বড় একটা পাওয়া আমাদের জন্য। সো সেই জায়গা থেকে আমরা আসলে তার মূল গল্পটার দিকেই ফোকাস করবো, নট আশেপাশের কোথায় কি নাম বা এরকম কোনো কিছু, এগুলো ইম্পর্টেন্ট না আমাদের জন্য। জি বলুন।
আমি শুরু করছি, তো আমি অনেক দুঃস্থ ছিলাম, দেখা গেছে যে ভাই আপন আমি কখনোই তো বিচার তো দূরের কথা, ইভেন ভাড়াটিয়ারা ভাইয়া কেউ চিনত না ঠিক মতো, বাট আমি যে রাস্তার সামনে ক্রিকেট খেলা মহল্লা টাইপ ছিল তো ক্রিকেট খেলতাম ছেলে মেয়েদের সাথে, দড়িলা বৌজি সাথে যারা অনেক দুষ্ট, অনেক দুষ্ট ছিলাম, আনবিলিভেবল দুষ্ট। তা আম্মুর সে ছিল দুষ্টামি করতেছো, তো যে আমাদের বাসায় হচ্ছে নানু বাড়ি থেকে বাঁশের কঞ্চি এনে এটাকে চেয়েছে রৌদ্র দিয়ে মারার জন্য। আর আমি যেহেতু বড় হতে তো অলরেডি আমাদের বাসায় দু তিনটা কাজের মানুষ, আমি কাজের লোকের হাতে বড় হয়েছি, তাদের হাতে খাওয়া থেকে শুরু করে এভরিথিং, আম্মু নামাজ রান্না বান্না করে নামাজ পড়ে ব্যস্ত থাকতো। নট আমার আম্মু যে হাই সোসাইটির বলে সে একটু অনেক হাই ক্লাস মেনটেন করে সেরকম কিছু না, খুব সাধারণ ছিলেন উনি। পাঁচক স্টিল নাও এখনো পাঁচক তো নামাজ রোজা সাপ্তাহিক রোজা থেকে শুরু করে একটু কনজারভেটিভ মাইন্ডেড ছিলেন উনি। তো যেখান থেকে হচ্ছে ছেলেদের সাথে কথা বলা মানে প্রেম, তুলনা করা যেটা হতো আমার বড় মেয়ে এরকম তুমি এরকম না কেন, আমার বড় মেয়েটা তুমি এরকম না কেন, এটা আসলে ভিতরে ভিতরে না অনেক নিজেকে ছোট করে দেয় একটা বেবিকে। তো অ্যাজ ইউজুয়াল আপু অনেক লক্ষ্মী মেয়ে ছিল, তো আমি করতাম কি আমি লক্ষ্মী মেয়ে হওয়ার জন্য আমি আমাদের পুরো হোল ফ্যামিলিতে অনেক অল্প বয়সে ক্লাস লাইক আমার সাত বছর বয়সের মধ্যে আমি কোরআন খতম দিই, পাঁচ রাত নামাজ শিখি শুধু আমার আম্মুকে পড়ানোর জন্য, কারণ আব্বু তো আসলে বাইরে থাকতো সরকারি চাকরি দিয়ে বাইরে থাকতে হতো, বদলি চাকরি হতো, তারা যত বড় অফিসার হোক না কেন। আর শুক্র শনি বন্ধ পেতে শুক্র শনি এসে তার ব্যবসার কাজে থাকতো, তো আমি আম্মুকেই পেতাম, তো আম্মুকে দেখতাম যে আপুকে অনেক নাইস করে কথা বলে আদর করে, আমার
প্রিভিলেজটা বেশি দেয়।
হ্যাঁ, তো আমার ছোটবেলা থেকে আমার ভিতরে একটা জিনিস কি অ্যাটেনশন ছিল,
আমাকে
সবাই অ্যাটেন্ড করবে, নট শুধু শুধু অ্যাটেন্ড করবে, তো আমাকে ভালো হতে হবে বেস্ট হতে হবে। তো দেখা গিয়েছে আমি এরকম অনেক অল্প বয়সে কোরআন খতম দিয়েছি, তো আমার বাবা হোল এলাকায় সবার বাসায় বাসায় জিলাপি বিতরণ করে যে আমার মেয়ে কোরআন খতম দিয়েছে, তো আমি মহা খুশি। আমাদের এলাকা ছিল এখনো আমি অনেক বিখ্যাত, সবাই আমাকে চিনে, আপু ভাইকে এখনো কেউ চিনে না দাদু বাড়িতে। যেটা আসলে মেন ফোকাস আমি এখন দিব, হরমোনের কারণ ঘটিত হোক আজ কারণে হোক আমি খুব দ্রুত একটু বড় হয়ে যাই, লাইক আমি ক্লাস থ্রি ফোরে আমাকে মনে হয় আমি ক্লাস সেভেন এইটে পড়ি এই টাইপের। তো আশেপাশ থেকে এরকম কথা আসে এত বড় মেয়েকে নিচে খেলতে দেয় নিচে খেলতে দেয়, আমিও অনেক পিছনের কথাগুলো কান দিত শুনতো। একটা আছে যে আপনি শুনে এসে আপনার সন্তানদেরকে জিজ্ঞেস করবেন যে আপনি এই কাজটা করেছেন, এরকম কোনো অপশন ছিল না, শুনে এসে ব্যাথ হাতে মারতে থাকবে এটা করেছিস নাহলে তোর নামে কেন বিচার আসো, এটা করেছিস, আমি এটা আপনার ফ্যামিলি বিলং করি। তো হঠাৎ করে আমার কিছু বোঝার আগে আমাকে খেলতে দেওয়া নিষেধ করে দিল, তো কেন আমার সব কিছু তো আমাকে আপনি আমাকে একটা স্যাটিসফাই করবেন, আমার যদি মনে হয় যে হ্যাঁ কাজটা রাইট তাহলে আমি এটা ছেড়ে দেবো। সেখান থেকে আসলে আমার একটু আমার ভিতরে অনেক বড় একটা এফেক্ট কাজ করে, সবচেয়ে বেশি মায়ের আমি খেতাম বাসার ভিতরে, তো আপু ভাইরা খেতো না, একটা যেটা হচ্ছে কথায় কথায় যে বড় বোনের মতো হওনি বড় বোনের মতো হওনি, আবার আবার আপু ভাইয়া যে এক বছরের ছোট বড় তাদের মধ্যে যে খুব ফ্রেন্ডশিপ তা কিন্তু না, আপু আসলে একটু ডিফারেন্ট সে নাও এখনো ডিফারেন্ট, কি বলবো সেটা আপন কাজিনদের সাথে সে কথা বলতে পারে না, দেখলে দৌড় দিয়ে চলে যায় এই টাইপের। আর আমরা তো বললামই আগে যে আমরা ক্রিকেট খেলেছি, আমার ভাইয়া বন্ধুদের সাথে আমি ক্রিকেট খেলেছি, ফুটবল খেলেছি ছেলেদের সাথে, মানে
পুরোটাই মানে কি বলা যেতে পারে
উল্টো
উল্টো হয়ে গেছে,
কারণ আম্মু আসলে কিভাবে ম্যানেজ করতে হবে ওটাও বুঝতো না হয়তো বা, তো এরকম তো আমাকে যখন আটকে রাখা হতো আমি কি করবো, ঠিক আছে আমার জন্য আইন পাস করা হলো তুমি ছাদে খেলতে পারবা ছাদে যাবা, লোনলি ফিল করা, জানা দিয়ে দেখতাম যে আমার ফ্রেন্ডরা সবাই খেলছে আমি কেন খেলতে পারছি না, এটা তো আসলে আমাকে বোঝাতে হবে যে আমি বড় হয়েছি কেন বড় হয়েছি শারীরিক কারণে, এগুলো আসলে ওই সময়কার
বাবা
বোঝায় না। হ্যাঁ, এই জিনিসগুলো অনেক লজ্জার মনে করে, লোনলি ফিল করা, তো আমি এরকম বাউন্ডারিতে বসে পা ঝুলায় রাখতাম, তো যাতে আমাকে কেউ খুঁজে না পায় আমি সানসেটে বসে পা ঝুলায় রাখতাম, তাতে সাধুটা দেখবে কেউ না, বাট আসলে আমি সানসেটে বসাম, এইগুলো বাইরে থেকে না বিচার আসতো। তো আম্মু এসে কেন করলাম এটা ফ্যাক্ট না, তুই এটা করেছিস বললে মায়ের, এখন যে যে ভাড়াটি আমার নামে বিচার দিয়েছে তখন ময়লা নতুন নতুন আইন হয়েছে ময়লা নিয়ে যাবে বাসা থেকে এসে বাসি বাজিয়ে, তো সবাই তো ময়লা বাইরে রাখতো, আমি ভাড়া ছেড়ে দরজার সামনে তাদের ময়লাগুলো দিয়ে দিয়ে চলে আসতাম।
বুঝতেই পারছেন যে উনি কতটা দুষ্টু ছিল, এবং যেটা হয় যে ফ্যামিলিতে যে বাচ্চাটা বাবা মায়ের কথা শুনে তাদেরকে ধরা হয় শুভ ভালো, তাদেরকে নিয়ে বাবা মা খুব প্রাউড ফিল করে, আর দুই একটা যদি এরকম থাকে তাহলে মানে পুরো মহল্লা জেনে যাবে, এটাই স্বাভাবিক।
ইভেন আম্মু কারোর কাছে গল্প করছে কেউ জানেও না আমার সম্বন্ধে, আমার বড় মেয়ে অনেক ভালো, আমার ছোট মেয়ে তো এই খারাপ চঞ্চল, যেটা আমি সাইড থেকে শুনে আমার খারাপ লাগতো যে এই লোকটা বা এই আন্টিটা তো আমাকে চিনে না,
চিনে না, একটা ব্যাড ইয়ে পেয়ে যাচ্ছে।
হ্যাঁ, তো এটা ছোটবেলা থেকে আমি এরকম শুনে আসতাম, তো এটা আমার ভিতরে আমাকে অনেক একা করে ফেলতো ভিতরে ভিতরে, তো এভাবে চলছে। দেন ছাদে উঠাও বন্ধ এক সময় আমার, বিকজ অফ থাকে না মহল্লার কিছু ছেলে পেলে, মানে আমি তো মেন্টালি বড় হইনি, তো তারা শীষ দিচ্ছে বাসার সামনে দিয়ে গিয়ে শীষ দিচ্ছে, তো কেউ ওই সময় কিন্তু আশেপাশের লোকগুলো আমরা বলতাম বিবিসি সিএনএন আন্টিদেরকে এগুলাকে, তো এই তো ভাবি আপনার বাসার সামনে দিয়ে দোতারা তাকায় তাকায় ছেলেরা কেন শীষ বাজাবে, আমি ছিলাম না ছিলাম জানলার সামনে আমার দোষ, আম্মু এসে আবার মার, তো কখনো কিছু জানতে চেতো না যে আসলে কাজগুলো আমি করেছি কি করিনি, এরকম করে একটা টাইমে গিয়ে চলছে। আর আমার বাবার সাথে সবসময় কথা, আমার বাবা অলরেডি, আর যদি বাবা পাশে থাকো তাহলে মনে করেন মায়ের থেকে বেঁচে গেছি, বাবা পিছন থেকে আম্মুকে জড়া ধরে বলতো মারা যাবে না, তো এভাবে চলছে। একটা সময় গিয়ে আমার রিমোটিক ফিভার হয়, আমি একটু অসুস্থ বাচ্চা থাকি, আগে বলেছি 21 দিন থেকে শুরু আমার রিমোটিক ফিভার, তো অনেক ডাক্তার ডাক্তার দেখানো হয়েছে, এই তো এখান থেকে আসলে আমার শুরু অসুস্থতার। আর যেটা আমি আগেই বলেছি যে বয়সের আগে যে কারণে সালোয়ার কামিজ পড়তে হবে তোমাকে, সালোয়ার কামিজ মেনটেন করতে পারে না না পারেন, তো বাসায় বসে বসে আপনি কি করবেন, আপনি সিরিয়াল দেখবেন, ওই বয়সে কি তখন কিন্তু মাত্র স্টার প্লাস ফোন জনপ্রিয় হচ্ছিল, সিরিয়ালগুলো, তো আমি সিরিয়াল দেখতাম, হিন্দি গান দেখতাম, তো আর ছোটবেলা থেকে আমার মধ্যে টিভি দেখে দেখে নাচ হুবহু তোলা, নট হিন্দি বাংলা, খুব নাচের শখ ছিল। আর আমার আম্মুর কথা হচ্ছে নাচলে কবজে উদ্যোগে যাওয়া লাগবে, আমার কিন্তু কেউ হুজুর ফ্যামিলি না, শুধু আমার মা কনজারভেটিভ ছিলেন, তো এই টাইপের এভাবে চলছিল। তো ক্লাস 5 যখন আমি পড়ি আমার বাবার খুব সিরিয়াস অসুস্থ, তার কোলেস্ট্রল 600 সামথিং, সে যে কোনো একটা ছোটোখাটো হিট স্ট্রোক হলো সে মারা যেতে পারে, আমার বড় বোন মাত্র ইন্টার দিল, তো এখন একটু একটু করে তো আসলে আমাদের বাড়ছে, আমাদের ঘর বাড়ি বাড়ছে, জায়গা বাড়ছে, তো এখন
বিজনেস তখন ভালো চলতেছে,
হ্যাঁ জব আছে, আবার বাড়ি ভাড়াও তো আসতেছে এখান থেকে, তো আব্বু আবার কখনো কি জমাতো না, যেগুলো আমি বলবো না দান করাতে কখনো বলতে হয় না, এগুলো দানের কথা আমি বাদ দিই, তো সে হেল্প করতো, তো ইভেন এমন হয়েছে ভাড়া দিয়ে 3-4 মাসে ভাড়া দিতে পারে না, এসে বলছে ভাই মাফ করে দেন, আচ্ছা ঠিক আছে যাও থাক বাদ দাও দিতে পারে না।
অদ্ভুত একটা পরিবার এবং চমৎকার একটা গল্প, আমরা সামনের দিকে এগোচ্ছি প্রিয় শ্রোতা, এই পর্যায়ে একটা বিরতির সময় হয়েছে আমাদের, ছোট্ট একটা বিরতি নেব, আর এই ফাঁকে আপনাদেরকে বলছি যে আজকের এই জীবন গল্পের যিনি গেস্ট তাকে যদি আপনারা দেখতে চান আমার পার্সোনাল যে পেজটি আছে সেখানে আসবেন www.facebook.com/kibriya.rj, আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj, পেজটি আছে আর জে কিবরিয়া নামে, এছাড়াও চলে আসতে পারেন ঢাকা এফএম এর যে পেজটি আছে www.facebook.com/ilovedhakafm, ছোট্ট একটা বিরতি মাত্র 2 মিনিটের।
জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Sunday and Wednesday with me RJ Kibriya only on Dhaka FM 90.4. Jibon Golpo, Jibon Natoker Cheo Natokiyo.
স্বাগত আরো একবার শুনছেন জীবন গল্প ঢাকা FM 90.4 এ। আজকে আমাদের সঙ্গে গেস্ট হিসেবে আছেন আবিদা সুলতানা, উনি অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের সন্তান, এবং যে কথাটি আপনাদেরকে বলছিলাম যে এই অনুষ্ঠানটি যদি আপনারা ডাউনলোড করতে চান বা শুনতে চান আমাদের ইউটিউব চ্যানেল থেকে চলে আসবেন ওখানে। আমাদের ইউটিউবের ঠিকানা www.youtube.com/dfm904। জি,
তো আমি যেখান থেকে শেষ করে এসেছিলাম ক্লাস ফাইভে, আমার বাবা অসুস্থ হয়ে পড়ে, আবার এর মধ্যে এই অবস্থাতে আমি ক্লাস ফাইভে একটা সমস্যা দেখাতে আমি ধাপ ধাপ মাথা ঘুরে দিয়ে পড়ে যাই। তো অনেক একই ডাক্তার দেখানো, টেস্ট টেস্ট করানো, কোনো কিছু ধরা পড়ে না, লাস্টে দিয়ে পড়ে যে আমি অল টাইম লো প্রেশার এবং আমার নার্ভ অনেক দুর্বল, আমি অল্পতে নার্ভাস হয়ে পড়ি। তো এইটুকুই ধরা পড়েছে। তো আব্বু ভেবেছে দুর্বল, তো খাওয়া দাওয়া করালে ঠিক হয়ে যাবে, এই খুব লাইটলি না যেগুলো বলে। এভাবে যখন যেতে থাকে, একটা সময় গিয়ে আমার বোনকে, যখন আমার বাবা অসুস্থ হয়ে পড়েন, এখন একটা ছেলে তো লাগে, বড় সন্তান, আমার ভাইও তো মাত্র ইন্টার দিয়েছে, ওরা এক বছর ছোট বড় হলে কি হবে, একই ক্লাসে তাদেরকে ভর্তি করে দেওয়া হয়েছে। তো তা সেও এখন তখন মাত্র ইন্টার দিবে বা দিচ্ছে এইরকম অবস্থায়। তো যেটা বলে আর কি ওই আলো সময় যে বড় জামাই যে আমার ছেলের মতো হবে, তো আমার বোনকে বিয়ে দিয়ে দেওয়া হয়। ইভেন আমার বোন রাজি ছিল না, তার প্রতি কোথাও প্রেম ছিল না, কোনো কিছু ছিল না, জাস্ট একটা গার্জিয়ান দরকার, আমার বাবা যদি হুট করে কিছু হয়, তো যে কারণে আমার বোনকে বিয়ে দেওয়া হয়। এই হচ্ছে উনি আমাদের লাইফে এন্ট্রি করেন দুলা ভাইটা এইভাবে। ইভেন আমার বাবা একদম হোল ফার্নিচার থেকে শুরু করে যা লাগে তিন বছর এভরিথিং সে বিয়ার করেন, না তারা কোনো চাহিদা ছিল আমার বাবাই দিয়ে দিয়েছেন। সে আসলে আমাদের মেয়েদেরকে না এজ এ ছেলের মতো করে বড় করেছে। তো বাট আমাদের বাসার পরিবেশ, আমি আগে একটু বলিনি, বাসার পরিস্থিতি কিন্তু সব একই চলতো, এই জন্য আমি আর বারবার বলছি না যে মারধর করা, রাগি, এরকম ছেলের সাথে গল্প করা মানেই হচ্ছে তুমি প্রেম করো, ছেলে বন্ধুই হোক। আমি স্কাউট করতাম, তো স্কাউটে তুমি ছেলেদের সাথেও কথা বলতে হয়, আর আমার একটাই কোশ্চেন থাকতো ছেলেদের সাথে কথা বললে কি হয়, আর আমার সে মা হতে কথা বলা যাবে না। তা অ্যাজ ইউজুয়াল আমার মা ধরেই নিয়েছে আমার ক্যারেক্টার একটু ঝামেলা ছিল, মানে আমার বড় বোনের মতো হইনি তখনও পর্যন্ত আমার লাইফে, কখনো প্রেম ভালোবাসা এগুলো কিছু ছিল না, আমি খুব ডান পিটে ছিলাম আমি আগেই বলে নিয়েছি। তো যখন আমি ক্লাস সিক্সে পড়ি, হঠাৎ করে শ্বাসটান ওঠে আমার প্রচণ্ড অজ্ঞান হয়ে শ্বাসটান ওঠে, তো আবার আব্বু ডাক্তার দেখানো হয়। তো তখন ডাক্তার একটু বলেছে যে ওনাকে একটু প্রেশার কম দেবেন, উনি মনে হয় প্রেশার ফিল করছে অনেক বাসা থেকে। তো এই তো প্রেশার কম মানে কি পড়াশোনায় প্রেশার কম, এটা কি কোনো বাবা মা মেনে না? তো আমার জন্য চারটা টিচার ক্লাস এইটে পড়ি, ক্লাস নাইনে উঠবো সামনে, আমার ভাই এত সায়েন্স ছিল বাট আমার বাবা সব ছিল আমাকে কমার্সে দিবে, আমি সিএ পড়বো। তো যখন ক্লাস সেভেন এ পড়ি, উঠি, এভাবে চলে যায় কিছুদিন, একটু কিছু হলেই মানে প্রায় সপ্তাহে একদিন দুদিন আমার কিন্তু শ্বাসটান উঠতো, বাসার সিলিন্ডার রাখা হতো, দেওয়া হতো, মানে এতটা আসলে বুঝেই নাই যে এটা অন্য সেক্টরেও সাইড এফেক্ট হতে পারে। নর্মাল ব্লাড টেস্ট হতো, ইউরিন টেস্ট হতো, ডাক্তাররা যাতো টেস্ট আছে সব দিত, আসলে মূল যে টেস্টটা এটা কেউ করাতো না। তো বলেছি একটু প্রেশার কম দিবেন তাকে এতটুকুই। অলরেডি আমরা তখন, আমি যখন যাবো বিয়ের পরে ক্লাস সিক্সে, আমি তখন অলরেডি মিরপুর থেকে গুলশান শিফট করি। এইটা আমার জন্য অনেক বড় একটা আঘাত ছিল, বিকজ অফ ভিতরে ভিতরে আমি সেখানে আমার জন্ম, আমি আমার কাছে আসলে টাকা পয়সাটা অনেক বড় ফ্ল্যাট ছিল না, ছোট একটা ফ্ল্যাট ছিল, ছোট বাসা ছিল, তো একই বিল্ডিংয়ে চাচা ফুপিরা থাকতাম, এই সারাদিন দৌড়াদৌড়ি, দরজা লাগানোর দরকার হতো না। তো যখন গুলশান আসি, তো আমার খুব দুঃখ ছিল মিরপুরে, আমার একটা বেডরুম নাই কেন, আমার একটা পার্সোনাল বাথরুম, মানে বাথরুম নাই কেন, কারণ আপু যখনই শ্বশুরবাড়ি থেকে বেড়াতে আসতো আমাকে আমার বেডরুম থেকে বের করে দেওয়া হতো, এটা অনেক দুঃখের ছিল। তো গুলশানে আমাদের ফ্ল্যাটটা হচ্ছে 3500 স্কোয়ার ফিট, হ্যাঁ আপনি নিজেই বুঝতে পারছেন, মাস্টার বেড বলা হয়, ড্রেসিং রুম কম সহকারে যে রুমটা, মাস্টার বেড আমার বাবা আমাকে গিফট করে, এবং 5 পার্টের আলমারি সহ, আর সেকেন্ড বেডরুমটা তারা নেয়, থার্ড বেডরুমটা আমার ভাইকে দেওয়া হয়। তো সে যা চোখ ধরে এসে নিয়ে রুমটার সামনে নিয়ে যায়, আমি বুঝতেই পারতেছি যে কত স্কোয়ার ফিট হবে একটা রুম, সেটা হচ্ছে একটা ড্রেসিং রুম সহ একটা হাইলি মানে কি বলে এটাকে, ফিটিংস লাগানো টয়লেট এই টাইপের, 5 পার্টের একটা আলমারি। তো আমার বাবা এসে বলে আমার এই মেয়েটা আমার কাছে জীবন একটা বেশি জন্যই কান্না করেছে, আমার একটা বাথরুম নেই, তাদের নানা বাড়ি, এটা এটাই ফার্স্ট, তখন উনি উনি জজ ছিলেন, তো উনি বাড়িটা লোন করে দেন, আচ্ছা এক বিঘার উপরে বাড়িটা, ওইটা উনি রেডি করেন, কিন্তু তার ছেলেরা অনেক আগে রেডি করেন, জজ সাহেব ছিলেন, তো তার ছেলেরা দুঃখবশত লোন খালি ভাড়া তুলে খেয়েছেন আর খেয়েছেন, লোনটা শোধ করেন নাই, তো ইসলামী ব্যাংক তখন এটা বাজেয়াপ্ত করে না, তখন হচ্ছে ব্যাংক থেকে এই ফ্ল্যাটগুলো
আর
আমার বাবা তখন কিনে দুইটা ফ্ল্যাট একসাথে 3500 3500।
ওকে ওকে,
দোতলায় থাকি আমরা, চলো এখন।
তো আপনি আসলেন, ফ্ল্যাট রুমটা পেলেন তারপর?
হ্যাঁ, তো সবই ঠিক আছে, এক্সাইটমেন্টে ভাইয়া বাসা গুছিয়েছি, রুম গুছিয়েছি, তারপরে না আর ভালো লাগে না, এখানে কোনো হাওকাও নাই, শব্দ নাই, কেউ কারোর সাথে মিশে না, নিচে গেলে অপোজিট থেকে দাঁড়ানো ড্রাইভার আছেন, কিভাবে তাকিয়ে থাকে, এটা তো ওইরকম টাইপের না, নিচে হাঁটার মতো হাঁটতেও যাওয়া যায় না, কেউ হাঁটে না, মানে একটা কি বলে ছোট একটা ডোবা থেকে আপনাকে সমুদ্রে এনে ফেলে দিয়েছে, কিন্তু আপনাকে সাঁতার শেখানো হয়নি, বিষয়টা সে এরকম ছিল। তো আমার বাবা তো তার বেস্টটা দিয়েছে তার সন্তানদেরকে, সে বেস্ট করেছে, কিন্তু আমি খুব লোনলি হয়ে গেলাম, ভাইয়া রুমটা অনেক দূরে, সে দরজা লাগিয়ে রাখে, আপু তো তখনও পাশের চাটে আসেনি, তো আম্মু আব্বু রান্না মতো করে এক রুম থেকে আরেক রুমে কলিং বেল বাজানো লাগে, আগে তো এরকম ছিল না, আমার সিঁড়ির কাছে দাঁড়িয়ে ডাক দিতাম, কাকা আপনাকে আম্মু ডাকে,
ওইটা মজা ছিল,
2 মিনিটের বাড়ি ছিল, খুব মজা ছিল, আমি যে তখনও লোনলি হয়ে গেছি আমি বুঝিনি। তো ক্লাস শেষ করে বাসায় আসতাম রাতে 9:30-10, এসে একটু ফ্রেশ হয়ে 10:11 দিকে আবার 11 দিকে পড়তে বসতাম, রাতে 1:30 পর্যন্ত পড়ে ঘুমাতাম, লাইফ একটা মেশিন হয়ে গিয়েছে দূরত্বের কারণে, গাড়ি তো আগে থেকেই ছিল মিরপুরে, বাট পুরো গাড়িতে আমাকে দিতে হলো পার্সোনালি, যেহেতু আসা যাওয়ায় মিরপুর টু গুলশান সবই ঠিক আছে, বাট আমার ভালো লাগে না, আমার কাজিনটা কেউ বিকাল হলে সবাই চলে আসতো, চাচা পুপিরা সবাই চা মানে চা বানানো হতো 10 কাপ 12 কাপ, হইহুল্লোর ওইগুলো নাই, তারা এত দূর আসতে পারে না স্বাভাবিক, আর এখানে জোরে কথা বলা যায় না, এটা হচ্ছে কি বলে স্ট্যাটাস,
এটা খেয়াল করবেন, এটা দিস ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমরা নগর জীবনে এরকম স্ট্যাটাস সবাই ফেস করি। ওকে, হ্যাঁ, আপনার এবং এই স্ট্যাটাসের উপর একটা শিশুর কি অবস্থা হয় সেটা একটা ব্যাপার। হ্যাঁ বলুন।
আমার বাবার সবচেয়ে বেস্টটা দিয়েছে তার সন্তানদেরকে, সে কষ্ট করে তখনো পর্যন্ত তার শার্ট প্যান্ট গণা যাবে হাতে গোনায়, আচ্ছা আমার মেয়েকে 5 পার্ট মানে আপনিও বুঝতেছেন কি বিশাল বড় আর মানে এত কাপড় চোপড় আমার, তো সে তো বেশ দিয়েছে, আমি তাকে দোষ দিতে পারছি না, কিন্তু আমার তো ভালো লাগছে না, আমি বদ্ধ হয়ে গেলাম, ভাইয়ার নার্স হাউসে ভর্তি হয়ে এলো, সে সকালে যায় রাতে আসে দরজা লাগায় রাখে বন্ধুদেরকে নিয়ে, ও কেমন যেন বড় হয়ে গেল, এখন আমি খুব লোনলি একটা বাসার ভিতরে, কাজের মেয়েদেরকে বলে এসে খাবার দিয়ে যাচ্ছে, রুমে আগেও ছিল ওই খালাদের রুমটাও তো অনেক দূরে চলে গেল, কাজের মেয়েদের রুমে টিভি চলে আসলো, এখন আর একটা টিভিতে আমরা 16-17 জন বসে টিভি দেখি না, পার্সোনাল বেডরুম একটা করে টিভি চলে আসলো, টাকা আগেই ছিল, বাট ওই বাসাটার ফ্যামিলিটার এনভায়রনমেন্টের কারণে কখনো রুমে রুমে টিভি দরকার হয়নি, আমরা একটা টিভি 16-17 জন মিলে বসে দেখতাম, কারেন্ট চলে গেলে আইপিএস ছিল আমাদের পাশে, যে কারণে এলাকা সবাই চলে আসতো, আরিফ সাল্লাহ দেখা ওই যুগের কথা বলছি, তো তখন রুমে রুমে টিভি চলে আসছে, তো একসাথে বসে টিভি দেখাও হয় না, শুধু রানিং স্পেসে দেখা হয়, খাচ্ছি খুব দূরত্ব, এগুলো ভিতরে ভিতরে কাজ করতে থাকলো, আমার আম্মুর সাথে আমি কখনোই ফ্রি ছিলাম না, বাবাকেও কি বলবো, এগুলো তো আসলে বলার কিছু না, তো একটা সময় আমার শ্বাসকষ্টটা বাড়তে থাকলো, একটা পর্যায়ে হঠাৎ করে আমি একদিন শ্বাসকষ্ট থেকে উঠে একটু আবল তাবল বলতে লাগলাম, আমি তখন ক্লাস 7-এ গুলশানে আবল তাবল বলতে লাগলাম, তো কি হয়েছে কি হয়েছে, আমার বাবা আমার ফুপি দেখে ফোন দিল, সবাই আসলো, আর হই হইলো কান্নাকাটি নাকি লাগলো, আমি তো বলতে পারিনি কিছু, আমি কোনো সেন্স আমার কাজ করছে না, আমি ছোটবেলার আবল তাবল কবিতাগুলো যেগুলো ছোটবেলায় শেখানো হতো সেই ছোটবেলায়।
বিউটিফুল, সি দিস ইজ আ মুভি থিং, মানে মনে হচ্ছে একটা ছবি দেখছি চোখের সামনে, একটা মেয়ে তার ভিতর থেকে যে কষ্টটা সেটা সে একদম ক্রিটিক্যাল মোমেন্টে ফেস করছে, অথচ আমরা যারা বাস মানে খুব রেশনাল জীবনযাপন করি, সকল রেশনাল জীবন, তারা আমরা চিন্তা করছি এটা সমাধান কি হতে পারে, নিশ্চয়ই জিনে ধরেছে, আচ্ছা জিনে ধরলে অন্য কোনো সমস্যা।
ওকে, পিদেরকে ডাকা হয়েছে, তো ফুপির অসুখ কান্নাকাটি, তো আব্বুগুলো বিশ্বাস করে না, আবি এই সেই ফিল নাও সিঙ্গেল, আমার মা এখনো আমাকে ছাড়েন এগুলো
তাবিজ তুমি দিয়ে রেখেছে।
তো যাই হোক, তো কি হয়েছে, আব্বু মানসিক ডাক্তার কে বেটার, আমার বাবা একমাত্র বলেছে, তো মোহিত কামাল সিল নাও এখনো সে বেশ, আমি তার নামটা আমি চাই সবাই শুনুন,
ঠিক আছে অনেকেই জানেন,
আরেকটা ডাক্তার ছিল আমি চাই তার নামটা জানানো হোক, উনি শক ট্রিটমেন্ট দিতেন, উনিও তখন অনেক বেস্ট ছিলেন, বাট উনার ট্রিটমেন্ট ওয়ে ছিল কারেন্টের শক দেওয়া, কারেন্টের আর মোহিত কামাল ছিলেন যিনি হচ্ছে আপনার কাউন্সিলিং করে করে ওষুধ দিয়ে উনি ওয়ান অফ দ্য বেস্ট এবং আমার লাইফটাকে আজকে অনেক বেটার পর্যায়ে আনার জন্য ওনার অনেক হাত আছে। তো ওনাকে থ্যাংকস দিতে চাই যে ভাগ্যিস উনিও তখন আস্তে আস্তে উঠছিলেন। তো মোহিত কামালের কাছে আব্বু আমাকে নিয়ে যায়। তো ফার্স্টে যে তিন চার দিন পরে আমি একটু নর্মাল হই, সুস্থ হয়ে যায় নর্মাল। তো ফাইন, দুই তিন দিন পরে ডাক্তার সাহেব বলেছে যে ওকে কোনো প্রেশার দিয়ে না, কোনো কিছুতে প্রেশার দিয়ে না, ওর যা ইচ্ছে করুক, এতটুকু বলে ছেড়ে দিয়েছেন তিন চার দিন পরে। সেরকম এক দুই সপ্তাহ যায় আবার আমি সেই অসুস্থ হয়ে পড়ি। তো পড়াশোনা একটা বেঘাত ঘটছিল কিন্তু অনেক বড় একটা, এইভাবে চলতে থাকলো, আবার অসুস্থ হয়ে গেলাম, আবার ডাক্তারের কাছে নিয়ে গেলো। তো দেন ডাক্তার টেস্ট, এবার টেস্ট থেকে শুরু করে যা ছিল সব করালো। আমার যে খালাটা আমাকে বড় করেছেন গাছের লোক রাহেলা খালা, উনি প্রায় 17 বছর আমাদের কাজ করেছেন, উনি এভরিথিং করেছেন। এবং আমি আমার মায়ের পরে সেকেন্ড স্থান আমি ওনাকে দিই, ঘৃণা ঘৃণা ছাড়া উনি আমার টয়লেট থেকে শুরু করে এভরিথিং পরিষ্কার করেছেন। তো দেন আমার অসুখটার নাম একটা বের করেন, যেটা হচ্ছে মাল্টিপার্সোনাল ডিসঅর্ডার
যেটাকে বলে।
হ্যাঁ, সেকেন্ড তখন আবার রোগটা এত কেউ জানতো না, বুঝতো না, এবং পাশাপাশি কিন্তু আমার দরবেশ হুজুর সব চিকিৎসা চলতে থাকে।
বুঝতে পেরেছি,
আমার বাবা ওটা চালায়, আমার মা এটা চালায়, যেদিক দিয়ে সুস্থ হই যেটা হয় এই টাইপ। এবং দুধ দিয়ে গোসল করানো, 100 কেজি দুধ।
এই অসুখটার কথা আমি শুনেছি, বাট আমি কখনো এই ধরনের মানে ডিরেক্টলি ধরনের পেশেন্টের সঙ্গে আমার কখনো কথা বলা হয়নি। যেটা হয় যে মাল্টি পার্সোনালিটি ডিসঅর্ডার মানে একজন মানুষ এত বেশি এক্স্যাক্টলি
বিলং করে
এবং সে বিলং করাটা দেখা যাবে যে সে এমন হতে পারে যে, আমার আমার লিসনারদের জন্য একটু বোঝার জন্য একটু ইন্টারাপ্ট করছি আপনাকে, যে সেই যেই মানুষটা যে মানুষ সে হতে চায়, কিংবা মারাত্মক রকমের স্ট্রেসে থাকলে সে যেভাবে প্রতিবাদটা করতে চায়, নর্মাল লাইফে থাকলে সে প্রতিবাদটা করতে পারে না, কিন্তু ওই ডিসঅর্ডারটা বা মানে ওই কনভার্সনটা তখন তাকে ওই জিনিসটাতে হেল্প করে। সুতরাং আমাদের গ্রামে গঞ্জে অনেক জায়গাতেই দেখবেন, বিশেষ করে এই ধরনের এটা মেয়েদের মধ্যে বেশি দেখা যায়, কারণ তারা অনেক বেশি চাপে থাকে। সো এটাকে উনি যেটা বলছেন মাল্টি পার্সোনালিটি ডিসঅর্ডার, এটার আরও একটা টার্ম আছে যেটাকে বলা হয় কনভার্সন ডিসঅর্ডার, মানে একজন মানুষ অন্য একটা রূপে কনভার্ট হয়ে যায়, কনভার্ট হয়ে তখন ওই মানুষের মতো আচরণ করা শুরু করে, যেটা আমরা গ্রামে গঞ্জে জিনভূতের আসর বলে অনেক সময় মনে করি। রাইট,
তো আমরা এমনিতেই কিন্তু আমি নর্মাল থাকতাম, তো হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে পড়তাম ওই টাইপের। বেসিক্যালি আমার ভিতরে একটা বাচ্চা সুলভ ওই বিষয়টা আসলে রয়ে যায়। তখন উনি বলেন যে 10 লাখে এরকম একজনকে পাওয়া যায়, তো ওকে কোনো প্রকার কোনো কিছুর জন্য কখনো না করবে না। ছোটবেলা থেকে আম্মু যে মারতো আর আপুর সাথে তুলনা করতো, আমার নিজেকে ছোট ভাবতাম। তো এই আদরের অভাব, আমাকে মনে হতো আমাকে আম্মু আদর করে না, আমাকে কেউ আদর করে না, এই বিষয়গুলো আমার ভিতরে রয়ে গিয়েছিল। অতিরিক্ত শাসন, আসলে আমাদের সন্তান আমরা দুইটা দুই রকম হবো, এটাই কিন্তু স্বাভাবিক। আমরা বাবা মনে করি কি একই রাস্তায় সবাইকে ট্রিট করি। তো আমার গল্পের এটা একটা দিক ছিল যেটা আমি আসলে বলতে চাচ্ছিলাম, যে কারণে আজকে আমি এই রোগে আক্রান্ত হয়েছিলাম।
রাইট, আমরা এখান থেকে বিরতি নিতে চাই। আমাদের গল্পটা যেদিকে যাচ্ছে সেখানে আপনার অ্যাজিউম করার কোনো সুযোগ নেই যে পরের বিরতিতে আমরা কোথায় থামবো, কারণ আমরা সবসময়ই বলি যে জীবন নাটকের চেয়েও অনেক অনেক বেশি নাটকীয়। আমরা ছোট্ট একটা বিরতি নিব মাত্র 2 মিনিটের, বিরতির পর আবারও ফিরে আসছি জীবন গল্পে। আশা করছি আমাদের সাথেই থাকবেন। আমাদের গেস্ট যিনি আছেন তার সঙ্গে যোগাযোগ করতে চাইলে বা তাকে দেখতে চাইলে চলে আসবেন এই পেজটিতে, www.facebook.com/kibriya.rj পেজটি আছে, আর যে কিপ্রিয়া নামে লাইক দিতে ভুল করবেন না প্লিজ। জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। জীবন গল্প, লাভ, হেট, চ্যালেঞ্জ, মোটিভেশন, লাইফ, ট্রুথ, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned Sunday and Wednesday with me, RJ Kibriya, only on Dhaka FM 90.4. Jibon Galpo, জীবন নাটকের চেয়েও নাটকীয়। জীবন গল্প, স্বাগত জানাচ্ছি আর একবার প্রিয় শ্রোতা, শুনছেন জীবন গল্প ঢাকা এফএম 90.4 এ। আজকে আমাদের গেস্ট হচ্ছেন আবিদা সুলতান, আমি কথা না বাড়িয়ে তার কাছে অপরাধ দিচ্ছি। জি, তারপর কি হলো?
তারপর যেহেতু রোগটা সিগনিফাই করতে পারলো যে আসলে কি প্রবলেম। তো ডাক্তার নিজের জন্য যে সম্পূর্ণ পড়াশোনা স্টপ করে দেওয়া হলো, তার বলা হলো যে ও এক্সট্রা কারিকুলাম যা করে ওটা চালিয়ে যান, আর টোটালি কোনোভাবে কোনো প্রকার বকা ধমক
কিছু করা যাবে না,
না টোটালি না, মানে কোনো প্রকার প্রেশারও না, না ওয়ার্ডটা বলা যাবে না। তো যথাযথ করে আব্বু অলরেডি বিজনেস অফ করে দিয়েছে, আর দরকার নেই আমাদের তো কষ্ট করার। তো যে কারণে আমার তো বলে পড়াশোনা স্টপ, তো আমি জাস্ট নাচ করি, নাচ নিয়ে থাকি। তখন আম্মু চুপ, আম্মু তো পায়ে নসলা বকা না দিয়ে থাকছে, আম্মুর যে ছিল এগুলো আছে অভিনয় করতেছে এগুলো কিছুই না, একটু জন্য ধরলাম হয়তো একটু প্রবলেম হয়েছে, যতটুকু যাচ্ছে বেশি হচ্ছে। আব্বুর কথা হচ্ছে তুমি কোনো কথাই বলবো না, তুমি ওর থেকে একসাথে দূরে থাকো, তুমি ওর সাথে কোনো কথাই বলবো না, এই টাইপের। তো স্বাভাবিক আমি পুরোপুরি দমে তখন নাচ নিয়ে ব্যস্ত, যেটা হয় তখন টিভিতে আমি নাচ সব ধরনের প্রোগ্রাম করি নাচের, সেটা চ্যানেল লাইভ হোক এটিএন হোক এই টাইপের, অলরেডি বিটিভি লিস্টেড শিল্পী হইলাম নাচের ইয়েতে, এরকম নাচ নিয়ে ব্যস্ত। তো আমি আর ওই চ্যানেলটার এখন আপাতত নাম নিতে চাচ্ছি না, তো অলরেডি আমি আচ্ছা আমি এখন জাস্ট চ্যানেলটার নাম নিই, পার্সেন্টার নাম নামি, কারণ চ্যানেলটা এখন নাই। এনটিভিতে একটা নাচের প্রোগ্রাম হয়, তো একটা ঈদের প্রোগ্রামে নাচে আফিফের একটা গানে নাচের জন্য আমাদেরকে ডাকা হয়, তো শুটিং হবে। তো শুটিংটা হয় আসলে সাভারেরও ওরও ওই সাইডে, প্লেসটার নাম আসলে আমার এখন এই মোমেন্টটা মনে নেই। তো আমরা পুরো নাচের দল যাই, তো নাচের শুটিংয়ে বর্তমানে উনিও আরেকটা চ্যানেলে এখন অনেক ভালো একটা জায়গা বা ডেজিগনেশন নিয়ে আছেন, এবং আমি যার কথা এখন বলছি দুজন পার্সন দুজনই এখন দুটা বেসরকারি চ্যানেলে দুটা মানে
জায়গা,
হ্যাঁ তো আমি ওদের নামগুলো বলছি না। তো তখন দুজনই এনটিভিতে ছিলেন, একজন এনটিভির প্রফেসরে ছিলেন, একজন তারা সে তখনও অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছেন এনটিভিতে, তো হচ্ছে আপনার ফ্রিল্যান্সিং হিসেবে ওরকম টাইপের। তো আমরা এরকম এনটিভিতে শুটিংয়ে যাই নাচ করতে। আর আরেকটা বেশি পাশাপাশি স্নান করে বলতে থাকি যে আরে আমাদেরকে কি দেখাবে, যারা সুন্দরী তাদের সুন্দর তাদেরকে দেখাবে, যদিও আমি একটু শ্যামলা আমি জানি। তো পাশ থেকে পিছন থেকে যে তখন ডিরেকশন দিয়েছিলেন উনি তখন পিছন থেকে বলে বসেন যে আপনার ধারণাটা ভুল। তো আমরা পিছন দিয়ে তাকিয়ে দেখি যে আসলে পিছনে ডিরেক্টর যে ডিরেকশন দিয়েছিলেন প্রডিউসার উনি দাঁড়িয়ে আছেন। তো জানলে তো আমরা বলতাম, আমরা তো সাবন্দে মুখ তুলতে কথাটা বলছিলাম। তো আমরা সরি ভাই বলে এখান থেকে ব্যাক করে চলে আসি, চলে এসে যখন গাড়িতে বসি আমার আম্মু যে আমার সব শুটিং আমি আম্মুকে নিয়ে যাই, কখন একা যেতাম না আমি, আমার কেমন যেন আনন্দে লাগতো। তো শুটিং এর গাড়িতে বসবো আমি তাদের এনটিভি, তো এর মধ্যে উনি আসামি এসে বলে যে আমার ডাক নাম থাকে আছে, আপনার নামটা আমার নামটা জিজ্ঞেস করে, আমি বলতে যাচ্ছি না ডাক নামটা ফাইন। তো বলছে যে আপনার নাম্বারটা দেওয়া যাবে, তখন অলরেডি আমি আমার হাতে দুটো ফোন, তো এরকম নাম্বার দেওয়া যাবে বলাতে আমি তাকে যে নাম্বারটা নাচের টিচারদের কাছে সবার কাছে দাও আমি পার্সোনালি ছিল সেই নাম্বারটা দিই। সে আবার দেখেছিল আমার হাতে দুটো মোবাইল, তো সে আমাকে নাম্বারটা দেওয়ার পরে সে ইচ্ছে করে ফার্স্টে ভুল নাম্বার দিই একটা ডিজিট, সাথে সাথে যে সে আবার ট্রাই করে দেখবে এটা তার আমি বুঝিনি, তো তৎক্ষণাৎ এখানে দাঁড়িয়ে ফোনটা ট্রাই করে বলে যে ফোনটা ঢুকছে না, আপনি মনে হয় ভুল নাম্বার দিয়েছেন, সে একটা চ্যানেলের অলরেডি প্রডিউসার হিসেবে আছেন, আমি কি বলবো, সরি ভাই আমি ধরো নতুন নাম্বার নিয়েছি তো আমি ভুলে গিয়েছি, তো ঠিক আছে আপনার নাম্বারটা বলেন আমি ফোন দিয়ে দিচ্ছি, আমি নাম্বারটা তাকে দিয়ে দিই। দিয়ে দেওয়ার পরে ফাইন, তো আমাকে আমার নাচের টিচার বলতেছে কি ব্যাপার ডিরেক্টরের নাম্বারটা নাম্বার দাও না কেন, তোমার জন্যই তো ভালো। হ্যাঁ কি বা ভালো হবে ভাই, আমার জাস্ট নাচ করা ছাড়া কখনো লাইফে মডেল হবো নায়িকা হবো এগুলোর কখনো কোনো শখ ছিল না, আমি নাচকেই শুধু ভালোবাসি ছিল না এখনো। তো আমি বাসায় চলে আসি, দুই তিন দিন পরে এরকম মাঝরাতে একটা ফোন আসে, আমি তোমার নাম্বার সেভও করে রাখি না আমার দরকারও নেই, তো মাঝ নাম্বার রাত থেকে এরকম ফোন আসে, ফোনটা আমি পিক করে হ্যালো বলি, কে বলছেন, তো বলছে যে আপনার পরিচিত কথা বলা যাবে, আমি জি বলেন, ভালো আছেন, আমি বলছি আপনার আর কোনো কথা আছে, আমি তো আগে বলছি আমি তো ধর্মার্কার, তো আমি তো আর কোনো কথা আছে না ফোনটা রাখ বলে ফোনটা রেখে দিয়েছি আমি। তো এরকম আবার দু তিন দিন পরে ফোন দিয়েছে, যখন দেখা যায় পরিচয় ছাড়া আমি কথাই বলতেছি না, দেন সে পরিচয় দেয়, দেওয়ার পরে হ্যাঁ হ্যাঁ বলেন, পরে বলতেছে যে ভালো আছো, জি ভালো, খেয়েছো, জি খেয়েছি, খাবার রেখে দিচ্ছে, সকালে খাবারের খোঁজ নিচ্ছে, দুপুরে খাবারের খোঁজ নিচ্ছে, রাতে খাবারের খোঁজ নিচ্ছে, ফাইন। আর অলরেডি বাসা থেকে একটা পড়ার গ্যাপের কারণে তো কেউ কেউ আমার বাবার মাথায় মার মাথায় অলরেডি ঢুকাচ্ছে বি দিয়ে দাও, বি দিলে ঠিক হয়ে যেতে পারে, সব ভূত মাথ থেকে নেমে যাবে এই টাইপের। তো আমি এরকম প্রায় এরকম ফোন আসে ফোন আসে, এখন আমার একটা ফ্রেন্ড অলরেডি স্কুলের সে আমাকে একদিন একটা ফোন দিয়েছে, সে অলরেডি তখন প্রেম করছিল, তো ওর বয়ফ্রেন্ডের সাথে কথা বলা লাগবে, সারাটা তার সেটা মোবাইল পেয়েছে, তো জানে সবাই আমার কাছে টাকা থাকতো, তো তখন আছে কার্ড পাওয়া যেত, বা ফ্লেক্সিবিলিটির কোনো ইয়ে নেই, ওয়ে ছিল, বের হয়নি, 300 টাকা করে কার্ড। তো এখন আমার ওই ফ্রেন্ডটা আমাকে বলে যে প্লিজ জেমনে পারো আমাকে একটা কার্ডের ব্যবস্থা করে দেয়। তো তখন গুলশান মানে ওই আমলে বুঝছেন মাটি বাটির পরই শ্মশান, আর তো দোকান পাটি গুলো কিন্তু সব শ্মশান ভেঙে যেত, আর আমি বাসা থেকে কি বলে সন্ধ্যার পরে মাটি বাটির পরে বেরোবো, কি বলে বেরোবো আমি আম্মুকে। তো এই মধ্যে ওই লোকটা আমাকে ফোন দেয়, আজ সন্ধ্যা নাস্তা করেছো, নাস্তা করেছো কিনা, তো যেটা এখন ওই সময় আমি অলরেডি উনি প্রায় 1 সপ্তাহের মধ্যে আমার সাথে কথা বলছেন, জাস্ট বলে ফোনটা রেখে দেন, আমি কথা বাড়াই না বলবো, উনিও বাড়ান খেয়েছেন, হ্যাঁ খেয়েছি, আমি পাল্টা জিজ্ঞেস করেন আপনি খেয়েছেন কিনা। তো এখন এই টাইমে উনি ফোন দেয়, এখন আমার মাথায় এটা আসে, ধর আমি তাকে বলি যে ভাই আমাকে একটা হেল্প করতে হবে, আপনি জাস্ট আমাকে একটা নাম্বার দিব, ওই নাম্বারে একটা 300 টাকার কার্ড কিনে আপনি জাস্ট ওই নাম্বারটা একটু মেসেজ করে দেবেন, কার্ডের ইয়ারটার নাম্বারটা ক্র্যাচ করে ওটা মেসেজ করে দেবেন, আমি আপনাকে কাল সকালবেলা একটা কার্ড কিনে নাম্বারটা আপনাকে দিয়ে দিব। হ্যাঁ, তো বলি কি হ্যাঁ হ্যাঁ সমস্যা নেই, আমি আপনি শিওর পারবেন তো, কেনা আপনার দেওয়া লাগবে না, আমি তো আমি তো দিবো, আপনি কি হচ্ছে আমাকে করে দেন, আমি বলবো যে আসলে এটাই মনে আমার কাজ হয়েছিল, তার থেকে হেল্পটা নেওয়া, তো হেল্পটা নিয়েছি। তো সে রাত্রিবেলা আবার ফোন দিয়েছে, হ্যাঁ আপু আমি হেল্পটা করে দিয়েছি, এখন একটা মানুষ হেল্প করে দিয়েছে আমার ফ্রেন্ডকে, একটা 300 টাকা কার্ড আমি 80 টাকার ফেরত দেবো কিনা সে আমাকে চিনে না, আমার বাসের ঠিকানা জানে না, আমার লোকের সাথে দুটো কথা ভদ্র খাতের আমাকে বলতেই হয়, তখন আমি প্রথম বলি যে ভালো আছেন কিনা, হ্যাঁ কেমন আছেন, আচ্ছা আপনি খেয়েছেন, হ্যাঁ খেয়েছি, তো দুটো কথা জিজ্ঞেস করে ফোনটা রেখে দিই। পরদিন সকালবেলা আমি আবার 300 টাকার কার্ড কিনে, তখন অ্যাকচুয়াল ছিল রবিতন অ্যাকচুয়াল কার্ড কিনে, তো তাকে আমি মেসেজ করে দিই যেটা বলেছি আমি করব, তো সে আবার ফোন করে কেন এটা করলেন হ্যান ত্যান আপনি করে, আর যেটা হয় কি আসলে যারা এই টাইপের চ্যানেলগুলোতে এই টাইপের পজিশনগুলোতে আছেন, আমি এক ধরনের কথা বলছি চ্যানেল না ফ্রিল্যান্সিং না, যারা আসলে ডিরেক্টর বলেন সৃষ্টিশীল মানুষ যারা সৃষ্টি করে, তাদের কথা বলার ধরন ওনা আবার থিয়েটার করা, তাদের কথা বলার ধরন থেকে শুরু করে আপনি জাস্ট শুনতেই থাকবে তাদের বচনভঙ্গি, তাদের কথা বলার স্টাইল, আপনাকে সম্মান দেওয়া হয়েছে, আপনি স্ট্যান্ডার্ড হয়ে যাবেন,
ভালো লাগে
কথা বলছি। এই ঠিক এই সময় কপালটা পড়ে আসে ডিজুজ আসে, বললে সারা রাত ফ্রি। হ্যাঁ হ্যাঁ, তো এখন ভাই আমি 300-300 করে কার্ড করে অলরেডি সারা রাত শেষ করে দিচ্ছি, উপাস থেকে 300 টাকা কার্ড কিনে সারা রাত শেষ করে দিচ্ছি,
মানে এই লেভেলে চলে গেছেন আপনারা।
হ্যাঁ অবভিয়াসলি কথা হচ্ছে, দেখা কিন্তু তখনও হয় না, ফোনে এক দেড় মাস টাইম এরকম কথা হয়েছে, এই টাইপের চলছে, তো অলরেডি বাসা থেকে আমার বিয়ের প্ল্যানিং চলতেছে,
তখন পড়াশোনা মোটামুটি স্টপ,
না পুরোই স্টপ, মোটামুটি না, তারপর এক দেড় বছর থেকে বিশেষ কোনো আমি 8টা কমপ্লিট করি।
ও ওকে ওকে,
তো এরকম কথা বলতে বলতে বাসা থেকে বিয়েও আসতেছে, দেখা তো করতে হবে একদিন, এরকম 2-3 মাস কথা বলেছি ফোনে ফোনে, যেটা আসলে হয় আর কি, আমি আসলে লোনলি ছিলাম, উনিও কথা বলছিলেন, হয়ে গিয়েছে, একটা
ভালো লাগছিল, স্বভাব
খুবই ভালো লাগছিল, আশেপাশে প্রজাপতি উঠছিল, বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি ভালো লাগছে, সেটা সত্য কথা ভাইয়া, তখন বকা দিলেও ভালো লাগে, চুরি করে দেখেন একই চুরি যদি বার পানি আগেও করেছে, আমরা তো বকা খেয়েছি, তখন মন খারাপ হচ্ছে, তখন তো ভালোই লাগে, আল্লাহ চুরি করে এসছি বকা খাইছে তো কি হয়েছে, এটা কোনো বিষয় না। তো ফাইন, তো দেখা করবো, কোথায় দেখা করবো, তার অফিসের নিচে আমাকে ডাকায়, তো আমি যাওয়ার পর আমাকে উপরে নিয়ে যাওয়া হয় অফিস রুমে বসে, আমি তো 10 মিনিট কথা বলে চলে আসি, এখন এটা তো দেখা করা হয় না, এখন তার সাথে একদিন দেখা করতে হবে, তো কোথায় যাবো, আর আমি খুব ছোটবেলায় মিরপুর বেড়িবাজের দিকে, তখন বটতলা যে বলে আমরা এখানে খুব খেলতে যেতাম, স্কুল ফাঁকি দিয়ে চলে যেতাম বান্ধবীরা সব মিলে, তো আমি ঠিক আছে ওখানে আসি, তখন ওই জায়গাটা এতটা খারাপ হয়নি বা এত রেস্টুরেন্ট টাইপের জিনিসগুলো হয়নি, তো উনি আসলেন, আমার সবচেয়ে অপছন্দের কালার পরে, সেটা হচ্ছে ইয়েলো টি-শার্ট পরা, আমি আমার লাইফে চোখে দেখতে পারি না, তো সে আসার পরে আমি দূর থেকে দেখে আমার মেজাজ খারাপ হয়ে গেল, তো আমি তারা বলতেছিলাম যে এই টি-শার্ট কেন, এই টি-শার্ট কেন, তারা বলে কিন্তু আমার এই কেন কি সমস্যা, এই কালার কেন, তো এটা নিয়েই প্রায় আমি রাগারাগি, আমার এই কালারটা পছন্দ না, দেন আমি ওদিন তাকে সব বলি আমার মানসিক অসুস্থতার কথা, পরিবারের কথা, আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড একটা মেয়ে, তো আমি সবকিছু সত্য বলতে পছন্দ করি, যে কারণে আসবো আজকে এখানে, আমি যদিও আমি বলছি যে নামগুলো বলা যাবে না, তারপরেও এখানে আসতে অনেক সাহস লেগেছে।
অফকোর্স ডেফিনেটলি, আমি সেটা প্রথমেই বলছিলাম যে আপনার মতো ফ্যামিলির জায়গাটা থেকে এই জায়গাটা এসে এত কিছু বলা, যেখানে অনেক মানুষের মান সম্মানে টানাটানি হয়ে যেতে পারে, সো ভেরি হাই লেভেল, সো সেই জায়গাটা থেকে আপনি লাখ লাখ মানুষকে জানাচ্ছেন, অফকোর্স ইটস আ ভেরি ভেরি ওয়ার্ক,
হচ্ছে এই 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 আমার আম্মুর থেকে জাস্ট 1 ঘন্টার কথা বলে আমি বের হই, তো 1 ঘন্টার জায়গায় 2 ঘন্টা হয়ে যায়,
আপনি ওকে আপনার আদ্যবন্ত সব কিছু বলেন?
হ্যাঁ, এভরিথিং এভরিথিং, আমি অসুস্থ হলে কী টাইপের অসুস্থ সব বলি। হ্যাঁ, তো সে শুনে খুব নর্মালি নিল, স্বাভাবিক। তাদের জগৎ আর আমাদের জগৎ একটু ডিফারেন্ট, মিডিয়া তাদের মন মানসিকতা অনেক আসলেই অনেক ব্রাইট। তো আমি বলছি না যে তাদের মন মানসিকতা আমাদের থেকে অনেক ডিফারেন্ট, তাদের চলাফেরা, তাদের মেন্টালিটি, তাদের দেখার দৃষ্টি। একটা পিঁপড়াকে আমরা দেখি একটা পিঁপড়া, ওরা দেখে ওয়াও একটা পিঁপড়া।
হতেই পারে,
হ্যাঁ হতেই পারে। তো অনেক ডিফারেন্ট ছিল। আমি বাসায় চলে আসি, আসার পরে ধুম মাই খাই আবার, বিকজ অফ আমি এক ঘন্টার কথা বলে আমার মাংস থেকে দুই ঘন্টা লেট করেছি। তো ইভেনে আমার এখানে একটু কেটেও যায়, ব্লাড পড়তে থাকে, তো আমি অনেক কান্না করি। আর সেই দিনটা ছিল ঈদের দিন।
প্রচুর চাপে থাকতেন আপনি, আমি যেটা বুঝতে পারছি আপনার ফ্যামিলি থেকে।
আমার হয়েছে কি, আমি আমার বড় বোনের থেকে একটু দেখতে লম্বা, বয়সের আগে লম্বা ছিলাম, সুন্দর ছিলাম। তো আমার মার কথা আমার জন্য না, মিরপুর স্থানীয় এলাকাগুলো যেরকম আপনার টাকা পয়সা আছে, আপনার জন্য বিয়ের প্রস্তাব আসতে থাকে ছোটবেলা থেকে। আপনার শিক্ষিত হার দেখা দরকার নেই, আপনার বিয়ে করা মানে হচ্ছে আপনার বাপের টাকা পাওয়া, এই টাইপের। তো যে কারণে আমাকে একটু আসলে প্রেশারে রাখা হতো বাসা থেকে, আমি কোনো ভুল বেতে না যাই। তো যেহেতু আমার বিয়ে দেখা হচ্ছিল, আমি খুব শর্ট করে বলি জায়গাগুলো, বিয়ে দেখা হচ্ছিল এই টাইমটাতে। তো যদি আমাকে দেখতে আসবে, আমি ওকে কিছু না বলি, আমি ধাপ করে বাসা থেকে বের হয়ে গিয়ে ওকে আমি বলি আমি তোমার সাথে দেখা করতে আসি, ও জানে না বিষয়টা, আসলে আমাকে দেখতে আসবে বাসায়। আর আমি খুব ভালো করে জানতাম দেখতে আসতো ছুতা এগুলা, এটা
এমন হতে পারে বিয়ে দিয়ে দিবে ধরে বান্ধবে।
হ্যাঁ, কাবিন, আমার বোনের কাবিন হয়নি, আমার ফুপিদের ওরকম কাবিন হয়নি,
এভাবে হয়ে গেছে। দেখতে আসলে কিছু বিয়ে করে জানে,
পরে উঠিয়ে দিচ্ছে। তো দেখতে আসবে যে ওই পার্সনটার আমি নাম বলবো না, বাট একটা পোস্টটা বলবো, বাংলাদেশ ব্যাংকের অনেক হাইলি পোস্টে ছিলেন তিনি তখন, উনি হয়তো এতদিন রিটায়ার করে ফেলেছেন, গভর্নরের ছেলে, একমাত্র ছেলে, কানাডা থাকেন উনি, উনি দেখতে আসছেন। আমি আগেই বলেছি ভাইয়া যে এগুলো দেখা মানে কি, তো বিয়ে তো দিবে, দেখতে ছেলে যে আমার নিয়ে। আর আমার তো সে যে আগে কথা যে আমি ওদের পছন্দে বিয়ে করবো না, কারণ আমার বড় বোনের যে বিয়ে হয়েছে হাজবেন্ড থেকে, তার এজ ডিফারেন্স প্রায় 20 বছরের ডিফারেন্স। তো এরকম একটা এজ গ্যাপে বিয়ে হয়েছে, তো যে আসতেছে সে অলরেডি কানাডায় কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করছে, একমাত্র ছেলে, স্বাভাবিক আমার ছেলে তো বয়স এজই হবে। তো আমি ওকে ফোন দিই, আচ্ছা আমি ওকে ডাক, বাসার নামে আমি ডাকতাম ওকে বিপু, ওর নামটা আসলে বিপু না, অনেক বড় রকম একটা নাম, এটা বলাই যায়, বিপু ডাকতাম। তাহলে আমি দেখা করতে আসি, হ্যাঁ আসো। তো এখন ভাই আমাকে সন্ধ্যায় দেখতে আসার কথা, আমি ঠিক মানুষের বাজার জন্য 10-15 মিনিট আগে কারো কিছু না বলে বাসা থেকে বেরিয়ে যাই, আমাকে জাস্ট বলে আমি পার্সোনাল গিয়ে বুক একটা করে আসছি, মানে বেড়ে যে কোনো ব্যাগ ছাড়া, কোনো কাপড় চিপড় ছাড়া, কিছু না, জাস্ট আমি ওর সাথে দেখা করতে যাই। আমি ঘুরতেছি, ফিরতেছি, আইসক্রিম খাচ্ছি, যে কাজটা আমি এতদিনে তার সাথে কিন্তু মাত্র আমার একবার একদিন দেখা হয়েছিল, তার সাথে আমি সব বলেছি এটুকুই যা। ঘুরছি ফিরছি, আইসক্রিম খাচ্ছি, রাতে 9:30 বাজে, তুমি বাসায় যাবো না? তখন আমি তাকে বলি যে আমাকে না দেখতে আসছে, আমি বাসায় যাবো না, আমি যদি যাই আমাকে বিয়ে দিয়ে দিবে। এখন বেচারাও তো বিপদে পড়েছে, জানা নাই শোনা নাই, এখন ধাপ করে মেয়ে বলছে আমি বাসায় যাবো না। তো তার ফ্রেন্ডদেরকে ফোন দেয়, তার ফ্রেন্ডরা আসে, তারাও কোনো না কোনো তখন চ্যানেলে আছেন, বাট তারা কেউ বিয়ে করেনি সদ্য, তারা হয়তো বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ঢুকেছেন এই টাইপের। তো এখন তাকে ধাপ করে বলেছে, তারা তো বলেছে তো কেস খাবি, মামা 18 বছর হয়নি বিয়ের, তুই তো কেস খাবি। আমি বলছি আমি তো বাসায় যাবো না। তো আমি এটুকু জানি আমি লাইফে প্রথম একজনকে কাজ করে, ওর মা মারা যাচ্ছে তার, আমার এই 41 দিন আগে।
ওকে, মানে আপনার এই বাড়ি থেকে বের হয়ে যাওয়ার 41 দিন আগে?
হ্যাঁ, তার মা মারা যায়, সে মাত্র সদ্য তার আগের দিন তার বাড়ি থেকে বাসায় আসে, থাকায় আসে,
মানে 40টা করে, যেটা আমাদের কালচারে আছে আর কি।
হ্যাঁ, ওকে। তো তখন খুব কান্নাকাটি হয়, তখন একটু বেশি বেশি ফোনে কথা, তখন তো আবার শুধু সারা রাত না, দিন রাত 24 ঘন্টা ফোনে কথা হচ্ছে আমাদের। তো এখন কোথায় যাবে? তারপর তারা, সে তার একটা ফ্রেন্ডের, অলরেডি ফ্রেন্ডের বিয়ে হয়ে গেছে, অবভিয়াসলি তারা একটা সিনিয়র পর্যায়ে, তারা তো ওই বাসায় আমাকে নিয়ে গিয়ে রাখে এক রাত। অলরেডি আমার সব ফোন তো আমি বাসায় রেখে আসছি, দুটো ফোনই, কারণ আমি জানি যে আমি আজকে যদি ফিরি আমাকে বিয়ে দিবে, আমি কোনো আঙ্কেলের সাথে বিয়ে দিবে না, কোন ভাইয়ের সাথে বিয়ে দিবে সেটা আমি জানি না, ওই লোক যে আমাকে বুঝবে। আসলে আমি এতগুলো বছর সোজা থেকে শুধু একটা জিনিস খুঁজছিলাম, কেউ আমাকে বুঝুক, সেটা হোক আমার মা, হোক আমার বাবা, হোক আমার ভাই বোন, হোক আমার ফ্রেন্ড, আমাকে কেউ বুঝুক। তো আমার কাছে মনে ছিল সে পার্সেন্টটা আমাকে বুঝবে, আমি প্রথম কেউ আমার এত কাছাকাছি এসে কথা বলছে। তো এক রাত অলরেডি পার হয়ে যায়, আমার বাবা মা কাকে ফোন দিবে, ফোন তো কাছে, অবভিয়াসলি থানা যেতে পারে না তারা, কারণ ফ্যামিলি
স্ট্যাটাস
মান সম্মান অবস্থা খুবই খারাপ ছিল আমার বাবার। এক রাত যায়, এক রাত ওই আন্টির সাথে ঘুমাই, ওই যে আন্টির বাসায় নিয়ে যাওয়া হয় তার ছেলের সাথে, তার ছেলে অলরেডি ম্যারিড, তো আন্টির সাথে ঘুমাই, পরের দিন সে বিয়ে হয়, কাবিন, এক হাজার টাকা কাবিন
করে। দাঁড়ান দাঁড়ান, মানে বিয়ে হয় মানে দীপুকে আপনি বিয়ে করলেন?
হ্যাঁ, ওই আন্টি বিয়ে দেয় পরের দিন সকালে।
তো আমরা একটা বিরতিতে যাব প্রিয় শ্রোতা। গল্পটা যেভাবে চলছিল সেটার মধ্যে এক ধরনের ধাক্কা ছিল না, কিন্তু ধাক্কা এখন একটা লাগলো, এবং সেই ধাক্কাটা আসলে কোন পর্যায়ে যাবে সেটাই হচ্ছে বিষয়। তবে অনেকগুলো কোয়ারি আছে এই বিয়ে নিয়ে, মানে সিদ্ধান্তটা আসলে নেওয়াটা অতটা সহজ ছিল না। তবে এটা ঠিক যে উনি যেভাবে বড় হচ্ছিলেন সেই জায়গা থেকে মারাত্মক রকমের প্রেশার ফেস করেছেন, যেটা ওনার লাইফে বড় ধরনের ডিসঅর্ডার নিয়ে এসছে। একটা হচ্ছে মেন্টালি, শারীরিকভাবে তো অবশ্যই, আর পাশাপাশি উনি যে জিনিসটা সিক করছিলেন মানে খুঁজছিলেন সেটা হচ্ছে কেউ ওনাকে অনেক বেশি পরিমাণে প্রিভিলেজ দিক, কেউ ওনাকে বুঝুক। সেরকম একটা মানুষ খুব স্বল্প সময়ের জন্য পেলেও তিনি যে কত বড় একটা সিদ্ধান্ত নিলেন সেটা তিনি বুঝেছিলেন কিনা সেটাই হচ্ছে প্রশ্ন। আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নেব, এবং যে প্রশ্নটা আমি দেখেছি সেই প্রশ্নটার উত্তর আমরা খুঁজবো ঠিক রাত ১২টার পর থেকে। এটার উত্তর আসলে এই গল্পটা। আমরা ছোট্ট একটা বিরতির পরেই ফিরে আসছি, আর যারা ওনাকে দেখতে চান চলে আসবেন আমার পেজটিতে www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj, পেজটি আছে আর জি কিবরিয়া নামে, প্লিজ লাইক দিস পেজ। ফিরে আসছি ঠিক রাত ১২টায়।
জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my space of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibriya, only on Dhaka FM 90.4. Jibon Galpo, Jibon Natoker Cheo Natokiyo.
ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন। আপনারা শুনছেন জীবন গল্প ঢাকা এফএম 90.4 এ, কিবরিয়া আছে আপনার সঙ্গে। এবং যারা জীবন গল্প বলতে চান প্লিজ আমাদেরকে ফোন করবেন, আমাদের ফোন নম্বর হচ্ছে 0961194904, যেখানটা ছিলেন।
এই বি ঘটিত বিষয়ে যে আরেকটি কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছিল এরা আমাকে কেউ আদর করে না, ভালোবাসে না, তো এখান থেকে আমি বের হতে পারলেও আছি।
লজিক্যালি ইউ আর কারেক্ট ইন ইউর পজিশন, বাট বিপুর ক্ষেত্রে কি ছিল? বিপু তো আপনার অনেক বেশি সিনিয়র ছিল, লাইক 17 years, 18 years, ও কি এই ধাক্কাটা মেনে নিতে পারছিল যে হঠাৎ করে এরকম একটা বিয়ে করে ফেলতে হবে?
অবভিয়াসলি হোয়াই নট, কেন সে মেনে নিয়েছিল আমি কিছুক্ষণ পরে বলি বুঝবেন আসলে কেন সে মেনে
নিয়েছিল।
আমি আমার বোনের বাসা বেড়াতে যেতাম না, তো আমি আসলে জানি না বিয়ে ওয়ার্ডটার মিনিংটা যে কত বিশাল, একটা মানুষের লাইফ চেঞ্জ হয়ে যেতে পারে। আমার কথা আসলে ব্যবসায় যাবো না, তো বিয়ে পারফেক্ট দেন আমার আমার কাজের দিকে এনে বিয়ে করা হয়। তখন বিয়ের পরে কি করব, আমি তাকে তখনও ফেলে দিচ্ছি যে তুমি তোমার মতো যাও, আমি আমার বাসায় যাই, ও বিয়েটা তার হবে না, সে ভেঙে গেছে। বাসাকে আব্বুকে বলবো বিয়ে করে ফেলবে, তাতে আমার কোনো ছেলের সাথে আমাকে বিয়ে দেবে না। আপনি চিন্তা করেন তখন আমার মাথায় বিয়ের জিনিসটা ঢুকছে না, তো আর যে কথা সেই কাজ। আমি দুপুর সকালবেলা বিয়ে করি, বিকেলে আমি আমার বাসায় চলে যাই, আর ওর বাসায় চলে যায়। হ্যাঁ, কিছুই কিন্তু না এর ভিতরে, কিছুই হয়নি।
আপনি ওর সম্পর্কে জানতেন, ফ্যামিলি স্ট্যাটাস কি, কোথায় কি আছেন, আচ্ছা বিয়ে পর্যন্ত জানতেন?
আমি যে যতটুকু জানতাম যে ওরা তিন ভাই ছিল, ওর বাবা একজন সরকারি চাকরিজীবী ইঞ্জিনিয়ার ছিলেন, তাদের ফরিদপুরে একটা বাড়ি ছিল তিনতলা ফাউন্ডেশন দিয়ে, শিক্ষিত পরিবার ছিল, ট্রু,
এইটুকুই জানতেন।
হ্যাঁ, ও মাস্টার্স কমপ্লিট করা, তার তিন ভাই মাস্টার্স কমপ্লিট করে, বাট হ্যাঁ তার সংসার ছিল, তার টাকাটা তার বাবা অলরেডি রিটায়ার করেছিল, ওই রিটায়ারমেন্টের টাকা তো অলরেডি বাড়ি করে ফেলেছে তারা।
ওকে ফাইন,
আর কিছু না, ঢাকায় কিছু নাই, সে মেসে থাকে, এগুলো আমি জানতাম। তো আলটিমেটলি বাসায় ফেরত গেলাম, ফেরত যাওয়ার পরে আমার বাসায় তো হইচই লেগে গেছে। এখন বাসায় যে আমি ব্যাগ গুছাচ্ছি, কেন আমি কাপড় চোপড় যা আছে আমি নিয়ে যাবো। তো আব্বু আমার হাত ধরে বলছে তুই কোথায় যাবি, তখন আমি বলেছি আব্বু আমি বিয়ে করে ফেলেছি, আব্বু মাথায় হাত দিয়ে, বিয়ে করেছিস করেছিস মা, আচ্ছা ঠিক আছে রে কোনো বিষয় না, তুই ছেড়ে দে, তুই কিছু হবে না, তুই বাসায় আব্বু না পাগলের মতো করতেছিল, তুই যাইস না। আর আম্মু তো পিছন থেকে কত বাসায় গাড়ি গালাজ করতেছে, এইবার দেখছো তোমার মেয়ের হ্যান ত্যান, আসলে কি তুই বিয়ে করে আসছিস কিনা না, শুধু রাত থেকে আসছিস এই টাইপের। তোমার আব্বু বলছিল আব্বু আমি বিয়ে করে আসি, ছেলে কই তুই ছেলের ডাকা। তো আমি ওরে ফোন দিলাম, আমি ডাকালাম ও আসলো, তো আব্বু বলছে তুমি ওকে ছেড়ে দাও বাবা, ও তুমি ওকে হ্যান্ডেল করতে পারবা না, তুমি ওকে ছেড়ে দাও। আব্বু হাত দিয়ে করছে না, আমি আমি বলছি আব্বু তুমি এমন করছো কেন, তোমার বিয়ে দিতে আমি বিয়ে করছি, তোমার তো এটাই চাচ্ছিল যে আমি এখান থেকে বের হয়ে যাই, আমি সবার অশান্তির মূল। আমার মাথা তখন ওটাই ঘুরছিল ভাইয়া, তো আমি ব্যাগ গুছাবই, আব্বু আবার তাও খুব প্রেশার ক্রিয়েট করতেছে না যদি আমি অসুস্থ হয়ে যাই। হ্যাঁ তো ব্যাগ গুছাচ্ছি, আমি নিচে নেমে যাচ্ছি ব্যাগ নিয়ে, আব্বু শুধু ওর হাত ধরে বললো বাবা আমি জানি না আসলে শ্বশুরের হাত দিয়ে কি বলে, আমার মেয়ে না মুগি রান সারা ভাত খেতে পারে না, তো তুমি প্রিয়কে মুগি রান সারা ভাত দিও না।
You had, I mean, Janina had bolbo kina, mane baba beche achen kina, extraordinary father, to be honest.
Tokhono ami ami abbu bolchen kamcho keno, shudhu kapteso keno, amar khub easy chilo bishoy gulo, tumi kapteso keno, so ekta bolo bole ami chole jai or sathe, abbu ba diye kichu kotha jacche, shena thikana rekhe dise, Faridpur amake niye jay, to jibono bhai launch hoyni, Faridpure porda perete hoy, jibono iye dekhi nai, ki bole, oi je feri par hote hoy, feri dekhi nai। তো ওর বাসায় যখন আমাকে নিয়ে দাঁড় করে বলা হয় যেরকম আমি বিয়ে করেছি মাত্র 42 বছর, ওর মা মারা গেছে, ওর বাবা আমাকে জড়িয়ে ধরে কান্না করে, কারণ ও তিন ভাইয়ের মধ্যে মেজো ছিল, বাট ওর বড় ভাই তখনও বিয়ে করেননি, একটু মেন্টালি প্রবলেম ছিল বলাতে, ওই আসলে বড় ছেলের দায়িত্বে ছিল। আমার শ্বশুর ওয়াও ছিলেন, সিম্পলি ওয়াও, আমি আব্বা ডাকতাম, আমার বাবার পরে যদি লাইফে আমি কোনো সেকেন্ড ফ্রেন্ড পেয়ে থাকি সেটা শুনি। তো মানুষ শ্বশুর শ্বশুরবাড়ির সম্বন্ধে বাজে বলেন, আমি যদি আমি জানি আমি এখানে একটু ডিফারেন্ট, তারা প্রত্যেকে ওয়াও ছিল। আমার বাবা 15 দিনের মাথায় আমার বাবার মামাকে পাঠায় দেখার জন্য, ছেলের ফ্যামিলি 15 দিন কথা বলে না, শুধু আমার বাবা কথা বলে, কেউ আমার সাথে ফোনে কথা বলে না, রাগ। হ্যাঁ তো পাঠায় কি অবস্থা দেখে থেকে আসে, একটু পছন্দ হয় আসলে, পরিবারকে পছন্দ হওয়ার মতো কিছু, কারণ আমার বাবা কখনো বড় মেয়ে করে টাকা পয়সা দেখে বিয়ে করেছেন তা না, সে সার্টিফিকেট দেখতো আর ফ্যামিলির ঘোরাটা কেমন, ওরাও একটা সম্ভ্রান্ত পরিবার ছিল। দেন হচ্ছে বাসা থেকে আমার বাসায় আবার আমাকে আনানো হয়, ওখান থেকে আব্বু আবার লোক পাঠায় সব পরিবার খোঁজ খবর নিয়ে পছন্দ হয়েছে আমাকে আনানো হয়। ফ্যামিলিকাল ভাবে তো সবাইকে ডেকে বিয়ে দিতে হবে, আমি যে আবার এই কাজ করেছি আমার ভূমিকা সবাই কেউ জানা না, শুধু আব্বু আম্মু আমার ভাই বোন তারা এই চারজন জানে, কারণ গুলশান আর মিরপুর তো ডিস্টেন্স আছে, তো চাইলে আপনি কথা লুকাতে পারেন, তো এখন সবাই জানাজানির আগে তো আমাকে নিয়ে আসা হয়, ছেলে পছন্দ এটা সেটা কয় টাকা স্যালারি পায় এটা সেটা তো মিথ্যা বলতে হবে, তো আব্বু বিয়ের শাড়ি কিনে দেয়, পার্লারে পাঠায়, ছেলের পাঞ্জাবি থেকে সবকিছু কিনে নিয়ে এসে ঘরোয়াভাবে একটা কাবিনের অ্যারেঞ্জমেন্ট করে আব্বুরা বুঝে আব্বুরা বিয়ে দিয়েছে, যাতে তাও আমার আমাকে কেউ খারাপ কিছু না বলে, ফ্যামিলি সম্মান। আসলে ফ্যামিলি স্ট্যাটাস মেনটেন করতে গিয়ে ভাই অনেক কিছু করতে হয়, অনেক কিছু মুখে চেপে সহ্য করতে হয়।
এগ্রিড,
বিয়ে তো হয়ে গেল, ফ্যামিলি হবে, সবাই চলে গেল, ওইটাই ছিল আমাদের ফার্স্ট আসলে বাসুরা, আমাদের বাসা 15-20 দিন পর।
আচ্ছা
আব্বু
আমি যদি বুঝি আপনার বড় ওটা যেরকম সেটা হচ্ছে আপনি বিষয়টা বুঝতেন না,
কেউ আপনাকে কিছু বলে করতে না কখনো মাঝে,
রাইট,
বুঝতাম না বলবো না, যেটা সিরিয়াল দেখি একটু হলো বুঝি ভাইয়া।
ওকে সো আমরা সিরিয়ালের এত খারাপ গুণ বলতাম, আমার মনে হয় যে এরকম লোনলি যারা থাকেন তাদের জন্য সিরিয়াল অনেক বড় একটা ভূমিকা পালন করছে। ওকে
ছেলেকে ডাকাইছে, ডাকাই জিজ্ঞেস করছে তোমার স্যালারি কত, এখন এটা আমি চ্যানেলের একটু গোপন কথা বলতে
যাচ্ছি,
স্যালারি আসলে একটু মোটামুটি কমই থাকে, তো আমরা যেটা বলি না বাজেট পাস করাই, এখন বাজেট থেকে আসলে যেভাবে মারা যায় টাকাটা, ওইটা এখন আমরা যেটা বলি না সরকারি ভাষায় ঘুষ, আর প্রাইভেট চ্যানেলগুলোতে বাজেট থেকে আমরা টাকা মেরে মেরে যেভাবে আসলে আলগা টাকাটা ইনকাম করি,
মানে বিষয়টা হচ্ছে এরকম যে কোন একটা কোন একটা প্রোগ্রামের বাজেট থাকে, ওই প্রোগ্রামটার জন্য যে বাজেটটা পাস হলো সেই বাজেট থেকে যতটুকু পরিমাণ আমি নিজের জন্য
টাকা মেরে মারা যায়,
এটা সব প্রোডিউসার করেন আমি ঠিক বলবো না, বাট আপনার ক্ষেত্রে বোধহয় আপনি এরকম
একটা হয়েছে, সব প্রোডিউসারই করে এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি
ভাই, বা আপনি প্রোডিউসার ওয়াইফ ছিলেন বলে আপনি হয়তো এটা বলতে পারছেন, বাট আমার রেডিওর জায়গা থেকে আমার এটা বলাটা উচিত হবে।
আমি আসলে বলেছি পালেটা মিউট করে দিই। আবু বলে তোমার সিম্পলি স্যালারি বলো আমাকে 12,700,
তো ওইটাও বলতেছিল কিভাবে যে আমার আউট ইনকাম আছে, এটা বলতেছিল?
হ্যাঁ, এটা বলছে আউট ইনকাম সকালে খুব বেশি তখনও থাকে না, আর তখন কিছু বেশ কিছু চ্যানেল মাত্র আসতে অন ইয়ারে তারা লোক নিবে এই কথা ছাড়া।
বিয়ে করলেন কত সালে?
2005
12,000 টাকা কিন্তু খারাপ না,
আমার মেয়ের একটা ড্রেসের দাম কত তুমি জানো? ওর আপটু বাটম তোমার 2 মাসের স্যালারি লাগবে। তো তুমি ওকে বিয়ে করলে তুমি এগুলো জানতা না? হ্যাঁ জানতাম। তাহলে তুমি ওকে বিয়ে করেছো? ও জেনে আসছে আমার কাছে, ওর চেয়েছিল। তো আমি একটা চ্যানেলে অলরেডি ইন্টারভিউ দিয়েছি, আমার জবটা মেবি হয়ে যাবে, তো হয়ে গেলে আলহামদুলিল্লাহ বেটার কিছু হবে। ওর চেয়েছিল তো আমাকে, তখন আমার ভবিষ্যৎ কি? তখন আমাকে ফরিদপুরে রাখবে, ও 3 মাসের সময় হল, 3 মাসের মধ্যে ঢাকায় বাসা করে আমাকে আলাদা করে নিয়ে আসবে। এটা পেয়েছে। আর অলরেডি গুলশানে যে দুটো ফ্ল্যাট, একটা আমার ভাইয়ের নামে, একটা আমার বোনের নামে, এই টাইপের রাখা হলো। তো অলরেডি ধানমন্ডিতে আমাদের ফ্ল্যাট ছিল, তো ওগুলো তো ভাড়া দেওয়া অবভিয়াসলি। তো 3 মাস আমাকে এখানে রাখা হবে, তো আমি ফরিদপুরে আবার চলে যাই। আমার বাবা অনেক কান্না করে, আমার মাও এত কান্না করে না, আমার বাবা শুনেছি তার, আমি আমার লাইফে বাবাকে যতবারই কাঁদতে দেখেছি আমার জন্য দেখেছি, আমার কোনো ভাই বোনদের জন্য না। অনেক কান্নাকাটি করে, আমি ফরিদপুরে ফেরত যাই। এর মধ্যে ঠিক 15 দিনের মাথায় সে হয় যে আমি প্রেগনেন্ট।
মানে আপনার যেটা ছিল যে ইনিশিয়াল কনসিভ করা, যেটা বলে মানে কোনো ধরনের কোনো গ্যাপ ছিল না, আপনি কোনো বুঝতেন না, এবং কেন ও তো বুঝতো, কারণ 17-18 বছরের
সিনিয়র ছিল। আমি তো জানি না, আমি জাস্ট এই জন্য তো আমি এখানে আসা।
ওকে যাই, হ্যাঁ তারপর?
হ্যাঁ, তো অলরেডি আমি প্রেগনেন্ট থাকি, তো এটা বুঝতে তো 1-1.5 মাস টাইম লাগে, ডাক্তার কাছে নিয়ে যাওয়ার পরে বুঝতে পারছি। তো যতক্ষণ বুঝতে পারছি তখন আর ফেলার টাইম নাই,
দেরি হয়ে গেছে,
3 মাস ক্রস করে ফেলেছে। হ্যাঁ, তো এটা আমার আব্বু মুখে যখন জানাই, আমার আব্বু কান্না হিউজ কান্নাকাটি করেছে, তুই তুই মরে যাবি, তো তুই তোকে ঢাকায় নিয়ে আসতে বল, ঢাকায় নিয়ে আসতে বল, এই টাইপের। তো আমার বার্থডে থাকে, আমার এখনও মনে আছে, ভাই ওই 3 মাস আমি অনেক কষ্ট দেখেছি, খাওয়া দাওয়ার, আমি ওর দোষ দিব না,
কারণ আপনি জেনে শুনে এসেছেন
না, আমি খাবারের কোয়ালিটি জেনে আসিনি, স্যালারি জেনে এসেছি। আমি এরকম শুকনো ছিলাম, খুবই খারাপ অবস্থা হয়ে যায়। তো আমি যখন ঢাকায় আসার জন্য ও খুব প্রেশার দিচ্ছিল আব্বাম্মুরা, ও আমাকে আনবে না। তো পরে বাবাই প্রথম তার সাথে এক করে বিহেভ করে কথা বলে, ফোন করে, তুমি যদি আমার মেয়েকে না নিয়ে আসো তাহলে আমি আমার মেয়েকে কিন্তু আনাবো, আনাবো সাথে তোমাকে পুলিশে ধরাবো, তুমি আমার মেয়েকে আমার কাছে এনে দিচ্ছ না কেন? আব্বু অস্থির হয়ে যাচ্ছিল, প্রেগনেন্ট আমার মেয়ে, শাশুড়ি নাই, যে ননটা রান্না করতেছে তারও বয়স 16-17 বছর, তারও বিয়ে
হয়নি।
শ্বশুর ছেলে মানুষ কি বুঝে, তারা কি কি খেতে পছন্দ করে এরকম। তো আমার বার্থডে ছিল 21 জুন, 12 ঘন্টা রাত 12 ঘন্টা দিন, এই একটা দিনই হয়, 365 দিনে। তো আমি 21 জুনের দিন আমার দেবরকে সাথে নিয়ে বাসায় আসি, আমার দেবর অলরেডি তখন মাস্টার্স কমপ্লিট করা, অনেক এজে বড়, তারা তাতে আমি অনেক তুই করে বলতাম, অনেক ফ্রেন্ডলি রিলেশন ছিল। আমাকে অনেক বলতো তুই আমাকে আপনি করে বল, আমি ওরা বলতাম তুই তুই যা ফর দেবর, তো এই টাইপের। তো 21 জুন আমার বাসায় আসি, আমি এসে দেখি আমার বাবা না বলে আসি, সারপ্রাইজ ছিল এটা, না বলে ঢাকায় চলে আসি, ওকে নিয়ে আসি, বাট আব্বুকে জানাই যে আমি আজকে আসতেছি। এসে আমি সোজা বাসায় ঢুকে দেখি যে আমার বাবা আমার বেডরুমে, আমি যে জায়গাটায় ঘুমাইছি সেই জায়গাটায় বিছানায় এরকম উঠে শুয়ে আছে।
আচ্ছা আচ্ছা।
এবং প্রতিদিন উনি সন্ধ্যা পর্যন্ত এখানেই শুয়ে থাকেন, সন্ধ্যার পরে রূপটা বেডরুমে আসে। তো আমাকে দেখে আমার বাবা কান্না করে দেয়, বিকজ অফ আমার শরীর স্বাস্থ্যের আমার কোয়ালিটি এগুলো দেখে। আর আম্মু, ওই প্রথম আমি বুঝেছিলাম আম্মু আমাকে আদর করে,
মিস করেছে স্বাভাবিকভাবে।
আম্মু দেখি কান্নাকাটি শুরু করছিল, চিল্লাপাল্লা করা, উল্টা ওই যে তখন রাগ করতেছিল, ফোকে নিয়ে বিয়ে বলছি কি অবস্থা করতে, আমার মেয়ে না খায় মায়ের আসতেছে, এটা বলতেছে, সে কাঁদতেছে, কিন্তু সে কিন্তু আমার নামে বদনাম করতেছে। এখন বুঝছিস কোথায় গিয়ে বিয়ে পড়ছিস, সে কাঁদতেছে, আমি দেখতেছি আমার মা আমার জন্য কাঁদতেছে, কিন্তু আমাকে ফোকতেছে। এই প্রথম বুঝছি যে সে আসলে আমাকে আদর করে, আমি ভুল শাসন চাতে আমি ভুল বুঝেছি। আমি এটাও বলতে চাই প্রত্যেকটা সন্তানদের কাছে, প্রত্যেকটা বাবা মার কাছে যদি বলতে চাই যে সবাইকে একভাবে ট্রিট করবেন না, প্রত্যেকটা সন্তানদের কাছেও বলতে চাই বাবা মার আসলে ভালোই চায়।
রাইট, হয়তো ওই রাগারাগি করেন কিন্তু রাগারাগিটাই একটা আদর, ওইটাই ডিফারেন্ট। রাইট রাইট,
তো তখন আব্বু সাথে সাথে হাফিজুর রহমান বাংলাদেশ গাইনি যে হেড তার কাছে আমাকে নিয়ে যে ডাক্তার দেখায়, তো তাকে বলেছে তোমার 3 মাস লাগবে না, তুমি বাসা নিবা কি নিবার জানি না, আমার মেয়েকে আমি ডেলিভারি আগে এখান থেকে যেতে দিব না। তো আমি আব্বুর কাছে থাকতে থাকি, ও সপ্তাহে শুক্র শনি এখানে এসে থাকে, বাকি দিন চলে যায়। ধানমন্ডিতে 2 নম্বরে আমার ফ্ল্যাট রেডি করা হলো, আব্বু ভাড়া বাসায় তার মেয়েকে দিবে না, যেটা কাজের মেয়ে রেডি করা হলো। তো আমার বেবি হয়েছে পরের বছরই 6th December 8th।
মানে বেবিটা ছিল আপনার?
হ্যাঁ ছেলে।
বাহ মাশাআল্লাহ।
আমি তো ভাই পালতে পারি না, আমার বাবা মা দুজন মাঝখানে নিয়ে ঘুমায়, আমি আমার বেডরুমে ঘুমাই।
So at least you got your family back.
না আমি বাবা মার সাথে থাকতেছি, মাত্র হয় না 40 দিন তো পার করতে হয়।
রাইট,
আমার বাবা মা দুজন তাদের নাতিকে মাঝখানে নিয়ে ঘুমাতে ছিল মেয়ের মতো। আম্মু পালছে কারণ ইমেচিউর চাইল্ড ছিল, 8 মাসে হয়ে গেছে।
খুবই স্বাভাবিক, খুবই স্বাভাবিক।
হ্যাঁ, তো ওকে এভাবে করে নেওয়া লাগতো, ওর মানে এক কিছুও হয় নাই।
ওহো,
0.something তার গ্রাম ছিল, পাউন্ড ছিল, তো এইটুক ছিল, তাকে এইভাবে রাখতে হতো। তো এই জন্য আম্মু আব্বু দুজনের মাঝখানে রাখতো তাদের সন্তানের মতো, আমি আমার রুমে নাক ডেকে ঘুমাতাম এসে ছেড়ে।
বুঝতে না
আসলে বাবা মা। তো আমি আমার ফ্ল্যাটে চলে যাই, তো আব্বু দুটো কাজের লোক রেডি করে দিয়ে দেয়, আমার মেয়ে রান্না করতে পারে না, একটা বাবুসি একটা ঘরের কাজ করবে, আমার মেয়েকে রান্না করানো যাবে না, কাজের লোকের বেতন আব্বু দিয়ে দিবে উইথ কার, আমার এখনো মনে আছে 17.5 লাখ টাকা দিয়ে জি করলা কার আমাকে কিনে দেওয়া হয়, উইথ ফার্নিচার সহ কার সহ জামাই সহ আমাকে ফ্ল্যাটটাতে প্রথম উঠায় দেওয়া হয়।
আচ্ছা,
উইথ কাজের লোক।
দীপুর কি কোনো আপত্তি ছিল এই বিষয়গুলো নিয়ে?
কোনো কিছুতে না, শুধু বলতো কি দরকার ছিল তোমার আব্বুগুলো পাঠে আমাকে ছোট করতেছে, জাস্ট বলার দরকার বলার ছিল।
ওকে ফাইন
ভাইয়া, এখন মানুষ টর্চার করে যত কিছু না, কখন যখন তার চাহিদার বলা লাগে তো বলতেই হচ্ছে,
বলার আগে সবকিছু পেয়ে
যাচ্ছে, সব পেয়ে যাচ্ছিল। তো আমি ধানমন্ডিতে থাকতে থাকি, আমার কাজিনের বিয়ে হয় ওখানে, যাই আমি কাজিনের এখানে মিরপুর আমার পুকুরি বাড়িতে, কাজিন মেয়েদেরকে রেখে আমার বাচ্চাকে নিয়ে আম্মুকে নিয়ে আমরা সবাই যাই। তো একদিন থাকি ওখানে, থাকার পরে পরের দিন বাসায় আসি, তো পরের দিন সারাদিন তো আমি না খাওয়া, হুল হুল দৌড়াদৌড়িতে তো আমি না খাওয়া, তো বাসায় এসে খাবো ধানমন্ডিতে। বাসায় এসে আমি কাজের মেয়ে বললাম যে আমার একটু ভাত দাও, আমি কিন্তু অনেক ভাত খাতো, শুনো এখনো সকালে ভাত খাই, দুপুরে ভাত খাই, রাতে ভাত খাই, ভাত ছাড়া আমি বাঁচতে পারি না, পরিমাণ কম খাই যে কারণে মোটা হই না।
ওকে,
আমি বাসায় আসার পরে শুনে আমি ভাত খাবো, ভাত মা খাচ্ছি, আমি ভাতটা মা খাচ্ছি, আমি কাজের মেয়ে বলছি আপু আমি আপনাকে একটা কথা বলবো। হ্যাঁ বল। বললে ভাইয়া জাস্ট খালি ফার্স্ট লাউনটা মুখে নিবো, এর মধ্যে কাজের মেয়ে পাশ থেকে আমাকে বলে আপু ভাইয়া না কালকে রাত্রে আমার রুমে আসছিল, বলতেছে যে আপি ও আমার ভাইয়া না আমার রুমে আসছিল, তা আমি না ভাতের লাউনটা নিচে ফেলে দিয়ে আমি তাকে আমি অথবা আমি ভুল শুনছি, আমি বলছি কি বললা? বলে কি ভাইয়া না রাত্রেবেলা আমার রুমে এসেছিল। আমি হ্যাঁ আসতেই পারে, তো অলরেডি বিয়ে 1 বছর পার হয়ে 2 বছরে পড়ত।
আমরা বিরতি নেব প্রিয় শ্রোতা, আমরা সবসময় কথাটা বলি যে জীবন গল্পের যে বিরতির বাঘগুলো সেগুলো কোথায় কখন দাঁড় করিয়ে দেয় সেটা খুব বলা মুশকিল। অদ্ভুত একটা গল্প, চাপা কষ্ট আনন্দ ওনার বলার যে স্টাইল সেখান থেকে চেঞ্জিং, কিংবা সবচেয়ে বড় ধাক্কাটা বিয়ে এবং তারপরে এখন যে ধাক্কাটা সেটা নিশ্চয়ই আপনাদেরকে আপনাদের জ্যাজিয়াম বা আপনার, আমরা যখন একটা গল্প শুনি তখন একটা কল্পনা করি এদিকে যেতে পারে ওদিকে যেতে পারে, তো জীবন গল্পের বৈশিষ্ট্যটাই হচ্ছে এরকম। সৃষ্টিকর্তা যখন আমাদের মানে যদি বলি যে নাটক যখন নির্মাণ হয় তখন আমরা একটা অ্যাসাম্পশন আমাদের জায়গা থেকে করি এবং সেটা আরেকজন মানুষে যেহেতু করেছে আমরা বুঝতে পারি যে নাটকটা এদিকে যাচ্ছে, কিন্তু জীবন নাটকটার নাট্যকার স্বয়ং সৃষ্টিকর্তা, সুতরাং এই নাটকটা বোঝা আসলে খুব মুশকিল, যে কারণেই আমরা বলি যে জীবন নাটকের চেয়ে অনেক অনেক বেশি নাটকীয়। খুবই দুর্দান্ত একটা মোমেন্ট, পুরো জীবনটাই হেস্তনেস্ত ধ্যাস্ত বা যাই বলি না কেন হয়ে যাওয়ার মতো একটা ঘটনা, যখন মানে নিজের বাসার কাজের মেয়ে এসে হাজব্যান্ড সম্পর্কে ধরনের কথা বলে। আমরা ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরে আসছি, মাত্র 2 মিনিটের বিরতি, আশা করছি আমাদের সাথেই থাকবে।
জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality. Something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RG Kibria, only on Dhaka FM 90.4. জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। জীবন গল্প,
স্বাগত আরো একবার প্রিয় শ্রোতা, শুনছেন জীবন গল্প ঢাকা এফএম 90.4 এ। আমি আর জি কিপ্রি আপনাদের সাথে রয়েছি। আমি কথা না বাড়িয়ে আবারও ফিরছি আবিদা সুলতানের কাছে। জি, আপনি যেখানটায় ছিলেন যে কাজের লোক এসে বললো যে দীপু, দীপু নামে তো উনি পরিচিত নন কোথাও, এটা শুধু আপনার না, আপনি ব্যবহার করেন,
কারণ আমাদের অনুষ্ঠানে সে
বুঝুক, কিন্তু আমাদের অনুষ্ঠানের যে এথিক্সটা সেটা হচ্ছে কারো সামাজিকতা যাতে কখনো আঘাত না লাগে।
আমার সৎসম ছিল তাকে।
উইথ ডিউ রেসপেক্ট দীপু, আমরা, আপনি যেহেতু গল্পটা যদি শুনে থাকেন আপনি বুঝতে পারছেন কে, আমরা অবশ্যই, আমাদের এই শোটা ইনভেস্টিগেটিভ শো না, আমরা অনুষ্ঠানের শুরুতেই ডিসক্লেইমার দিই এবং সেই জায়গা থেকে আপনাদের, আপনার প্রতি আমাদের রেসপেক্ট আছে এবং আমরা আপনাকে ছোট করছি না, হেয় করছি না, আপনার কোনো পরিচয় কোনো কিছুই আমরা এখানে এক্সপোজ করছি না এবং কোনোভাবেই আমরা এটা মানে যাতে আপনার সম্মানে আঘাত না লাগে সে বিষয়টা আমরা খেয়াল রাখছি। আমাদের এই শোটা ইনভেস্টিগেটিভ না, ইনভেস্টিগেশন শো হলেও আসলে এই ধরনের শো হয় না কোথাও, তো সেই জায়গা থেকে কারো সম্মানে আঘাত লাগুক, কোনো প্রতিষ্ঠানের ক্ষতি হোক, এটা আমরা কখনোই চাই না, আর যদি সেটা হয়ে যায় কোনোভাবে সেটা আমাদের একেবারেই অনিচ্ছাকৃত। জি বলুন।
তো আমি বললাম যে কি বলছো আমি বুঝিনি, আবার বলো তো কথাটা। তো সে আমাকে বলতেছে যে আপু ভাইয়া আমার রুমে আসছে। আমি, হ্যাঁ আসতে পারে তো, কারণ আমি আমাদের 14 গোষ্ঠীর ভিতরে না ভাই, আমি আমার আশেপাশে কখনো এইটাতে কথা শুনিনি। বলার পরে আমার না, আমি তখন একটা কথা ওকে পাল্টা কোশ্চেন করি যে তোমার গা টাচ করেছে, বলে কি না আপু উনি এসে কয়েকবার প্রস্তাব দিয়েছে। তো আমার আমার তখনও পর্যন্ত ভাই চিন্তা, কারণ আমার মানে মন মানসিকতা, আমি তো বলেছি তুমি ওর সামনে বলতে পারবা, যদি ওর সামনে দাঁড়িয়ে বলে তাহলে তো বুঝবো কথাটা সত্য, দুজনকে মুখোমুখি করি।
আপনি 100% একজন অনেস্ট ওয়াইফ যে কথাটা বলা উচিত আপনি সেটাই বলেছেন।
হ্যাঁ, তখন বলে হ্যাঁ পারবো আমি, যদি তুমি শিওর তো পারো, যদি মিথ্যা হয়েছে তাহলে কিন্তু আমি তো চড়া দাঁত ফালাই দিবো। তখন কিন্তু আমি মেয়েটাকে কোনো বকাবকি করি নি, কারণ আমি আসলে কী শুনলাম কীভাবে হ্যান্ডেল করবো ফ্যামিলিকেও জানাইনি, কারণ নিজের পছন্দে বিয়ে তো একটা তো নাক থাকে ভাই, এমনিতে ফ্যামিলির এগেন্স্ট থেকে বিয়ে করেছি, ফ্যামিলির ঝামেলার কারণে এগেন্স্ট থেকে গিয়েছি, ফ্যামিলিকে তো বলা যাবে না। আমি একে কুল হলাম, আমার হাত পা কাঁপতে আমি খাইতে পারিনি, ভাত ছড়াই দিল, ও আসছে রাতে 11:30 কি 12টার দিকে, ওদের টাইমিং কিন্তু উল্টাপুল্টা থাকে, ঠিক থাকে না। আসার পরে আমি খুব ভদ্রভাবে ভাত খেলাম, ওর আবার আসার পরে 1-1.5 ঘন্টা ওকে রেস্ট দেওয়া লাগে, দেন ভাত খায়, তারপরে হচ্ছে ফুটবল খেলা দেখে 1-1.5 ঘন্টা, ওর মাঝখানে চা খাবে, তারপরে রাতে 2:30 কোনো ঘুমাইতে পারতাম না, আর আমার বাবার বাড়িতে রাতে 10:30-11টার মধ্যে সব ঘুমিয়ে যায়। তো ও ভাত খাওয়ার পর জিনিসে বসে যায়, আমি একটা কথা বলবো তোমাকে। হ্যাঁ বলো। তাসিমা একটু এদিকে, তাসিমের নাম ছিল তাসিমা, একটু এদিকে দরকার আছে, একটু রুমে আয়। তো রুমে আসলো দুটো কাজের লোক, একটা কিন্তু জানে না বাড়ি কাহিনী হয়েছে যে, আরেকটা সম্বন্ধে।
তাসিমার বয়স কত ছিল?
একই এজ এর আমরা,
আপনি আপনার একই এজ,
1-1.5 বছর ছোট ছিল, অনেক সুন্দরী ছিল। তো দুটো কাজের লোক, তো আইটা ওর থেকে একটু ছোট ছিল, বাট কাজের লোকগুলো দিত আমার ফুপ্পি, তো এখন এই জিনিসটা আমার ফুপ্পিও তো জানতে পারে, ও যখন চলে যাবে ও কেন গেল, আমার ফুপ্পির কাছে যেতে হয় দিয়ে আসি, দেন ফুপ্পি একটা কাজের লোক তাদেরকে আবার দিয়ে আসে বাড়িতে। আমার মাথায় তখন সব এগুলো ঘুরতেছে, তো দুজন আমি শিওর ছিলাম কথাটা মিথ্যা হবে, 100% আমার সামনে একটু বলতো, আমি বুঝিনি, ভাইয়া আমার রুমে গেছে। আমি কি, ভাইয়া তোমার রুমে গেছে মানে ভাইয়া আমার সাথে থাকতে চাইছে? আমি কি, থাকতে চাইছে মানে কি? এখন ও তো আর ইংলিশে সেক্স বলতে পারতেছে না, এটা ওয়ার্ডও জানেও না, ভাইয়া আমার লোকে শুইতে চাইছে, জামাই বউ যা কথা করতে চাইছে। আমি ওর দিকে তাকাইছি, ও ও খালি কাজিমিটাকে বলছে তুই রুম থেকে বেরো, অলরেডি তুই তো চলে আসে, যেখানে আমি বলছেন তুই শুনি নাই ভাইয়া, কাজিমিটাকে বলছে তুই রুম থেকে বেরো। আমি ওরে বলতেছি রুম থেকে বের হবে কেন, ওইটা তো একটা অ্যাপার্টমেন্ট ফ্ল্যাট বাড়ি, ওইটা তো একটা সমাজ ভাই, আমি বলছি ওই রুম থেকে বের হবে কেন, আগে বলো আমাকে কি, ও যা বলছে এটা সত্য কিনা, তুই রুম থেকে বের হো। বের হয় রুম থেকে এমন করতেছে, ও বের হয়ে গেলো, দরজা লাগালাম আমি, কি হয়েছে আমাকে বলো কি সমস্যা? ও ধাপা ধাপ দাঁড়ালো ভাই, দাঁড়ায় প্যান্ট চেঞ্জ করতেছে, ধাপা ধাপ শার্ট চেঞ্জ করতেছে, মানি ব্যাগ, আমি ঠিক কোথায় যাচ্ছ, উত্তরটা দিয়ে যাও, কি হয়েছে, এটা কি সত্য না মিথ্যা? আমি ওরে বারবার বাধা দিচ্ছি, তুমি যেতে পারবো না, যেতে পারবো না, ওদের সঙ্গে ধাক্কা দিলো, আমি তো কিছু নকরি যা করলো বের হয়ে গেল, উত্তর না দিল রাত্রের অলরেডি তখন 1টা বাজে। তো ও বের হয়ে গেল বাসা থেকে, বেজ হয়ে গেছে, আমি আমার তো ওয়েট করে কান্না করা।
মানে ওই সময়টা থেকে আপনি ওকে চার্জ করছিলেন, আপনি রেগে যাচ্ছিলেন?
আমি বলছি কি হয়েছে, কথাটা কি সত্যি কিনা আমাকে বলো। ওকে চার্জ করার অপশন কেউ তো ভাব করে উঠলো, ভাইয়া ফ্যান চেঞ্জ করতেছে।
এর আগে কি আপনাদের ওই ধরনের কোনো ঝগড়াঝাটি হতো?
না না কখনোই না, এরকম কোনো সিন পার্টি হয়নি আমাদের ভিতরে, কখনো টাকা পয়সা নিয়ে ঝগড়া লাগেনি। আর আমি খালি ওকে জিজ্ঞেস করছিলাম একটা কোশ্চেন, এটা কি সত্য কিনা, তুমি কথা বলছো না কেন, তুমি রেডি হচ্ছ কেন, তুমি বের হয়ে যাচ্ছ কেন, তারপর খুব জোরও শাউট করছি না, আমার ছেলে পাশে রুমে ঘুমাচ্ছে। ও তারপর বের হয়ে গেল, আমাকে ধাক্কাটা দিয়ে আমি বিছানায় জাস্ট পড়ে গেলাম। ও আসলে ধাক্কা দিয়ে আমাকে সরানোর জন্য সামনে থেকে, নট মারার উদ্দেশ্যে, আমি একটু সত্য বলবো, বিছানায় পড়ে গেলাম, ও চলে গেল বের হয়ে। এখন আমি যে দরজা লাগে রুমে কান্না করা ছাড়া, ওয়েট করা ছাড়া আমার তো কোনো অপশন নেই। সে ভোর 6টার সময় আমাকে ফোন দিল, খুব স্বাভাবিক, রাত্রেবেলা তো অফিস গুলো খোলাই থাকে চ্যানেলের, এই কারণে তারা
চলতে হয়েছে। হ্যাঁ ওখানে গিয়ে সে অফিসে কাজ করে।
এখন আমি একটু ফোন দিয়ে, ফোন ধরে না, সকাল 6টার সময় সে আমাকে ফোন দিল, ফোন দিয়ে বলতেছে আমি সরি ভুল হয়ে গেছে। আমি কি ভুল হয়ে গেছে, তাকে আমি বাসায় আসি তারপরে তোমার সাথে কথা বলি, তুমি রাগ করো না, চিৎকার করো না, আমি তাড়াতাড়ি ঠিক আছে বাসায় আসো। তো বাসায় আসলো, ও আমাকে আমি বিছানায় বসা, ও আমাকে আমার সামনে বসে মাথা নিচু করে বলতেছে যে আমার ভুল হয়ে গেছে, আসলে তুমিও বাসায় ছিল না, আমার না ভুল হয়ে গেছে, আমি আমার আর কখনো এরকম হবে না, এক্সিডেন্টে আমার ভুল হয়ে গেছে, আমি তো আসলে কিছু করি যাচ্ছি, ওকে প্রস্তাবই দিয়েছি। ভাই আমি মেনে নিলাম যে আসলে ভুল হয়ে গেছে, ওকে অ্যাক্সিডেন্টলি পুরুষ মানুষ আমি ধরেই নিয়েছি, পুরুষ মানুষ ফাইন। আমি কিন্তু মাথায় এত মানে লজিক্যালি এটা চিন্তা করে বলি নেই যে আমি আজকে যদি কাজটা করতাম তুমি কি করতা, এগুলো কিছুই না। ও বললো ভুল হয়ে গেছে, ফাইন ভুল হতেই পারে, বাট একটা জিনিস শিওর হলাম যে বাসায় রাতে বাইরে থাকা যাবে না। পর আমার ভিতরে ঘরে ঢুকে গেল, ওই যে আমি একদিন ফুপির বাসায় ছিলাম,
ওকে।
তো এরকম 10-15 দিন গেল, এখন আম্মুর কাছে
আবার
না, ও তো কিছু বলেছে, মিথ্যা বলে আমি কি বের করতাম, ও তো থাকতে দেয়নি। ভাই আমাকে বলেছে ও না করে দিয়ে দরজা লাগাই দিচ্ছে, সো ও সৎ, ও বেটার, ও ভালো, আমি ওকে কেন বের করবো, আমার হাজব্যান্ড প্রস্তাব দিচ্ছে, তাহলে আমার হাজব্যান্ডকে বের করে দেওয়া উচিত, ও কেন, ও একটা মানুষ না, আমার কাছে যেটা লিগাল সেটা লিগাল। তো আম্মুর বাসায় আমি আসছি, আসে আবার থাকছি, পরের দিন সকালে গেছি, গিয়ে পরে ও অফিসে যাওয়ার পর আবার একই বিষয়, আপু আপনি প্লিজ আমাকে যাওয়ার সময় নিয়ে যান, নাহলে ভাইয়া আমার রুমে ঢোকার জন্য জোরাজুরি করে, ভাইয়ারা ধাক্কা আমাকে রুম থেকে বের করতে হবে। তো সেকেন্ড জিনিস আবার হইলো, আমি তখনও মাথায় আমাদেরকে কিছু জানাইনি।
এটা কি ওই মানে যে মেয়েটা কমপ্লেন করছিল সুন্দর যে মেয়েটা, সেটার জন্যই হচ্ছিল? বাকি দুটো ক্ষেত্রে
বাকিটা তো হচ্ছে মাত্র বড় হয়েছে, বাট এতটা সুন্দর না, একটু বড়। তো সেকেন্ড বার একই বিষয়, তখন ভাই আমার মাথাটা অবভিয়াসলি ক্র্যাক হওয়ার কথা, তার মানে দ্যাট মিন্স তুমি এটা ভুল করো নি, ফার্স্টের বার যেটা
তোমার ইন্টেনশন ছিল এটা।
হ্যাঁ, দেন আমি যখন তাকে ধরলাম, ধরার পরে অ্যাজ ইউজুয়াল আমি তোমাকে অ্যান্সার দিতে বাধ্য না, প্রথমবারের আচরণ সেকেন্ডবারের আচরণ কিন্তু এক না, সে আমাকে সে দিচ্ছে আমি তোমাকে অ্যান্সার দিতে বাধ্য না। দেন আমি তাকে বলছি তুমি কেন বাধ্য না, তুমি কাজটা করেছো কিনা আমাকে বলো। এরপর করতে হয় যে কোলে করছি তুই কী করতে পারবি করগা, এই লাইফে ফার্স্ট আমাকে তুইতে চলে আসলো, কোলে করছি তুই কী করতে পারবি করগা, দরকার হলে আমি আরও করবো, ওরা কিছু করতে পারি না, দরকার হলে এবার করিয়ে দেখাবো। ও কিন্তু প্রস্তাব দিচ্ছে সে ভদ্রভাবে, তখনও মেয়েটাকে ওই পর্যায়ে যায়নি। তো আমি হ্যাঁ, আমি কোনোদিন আমার লাইফে তৃতীয়কারী শুনিনি হাজবেন্ডের মধ্যে, আমি যে ফ্যামিলি থেকে আসছি, আমার চোখ দিয়ে পানি পড়তেছে, আমি কাঁদতেছি। তো তারপর থেকে তার বিহেভিয়ার আমার সাথে একটু ডিফারেন্ট হওয়া শুরু করলো। তো এরপরের বার থেকে যখনই বাবার বাড়িতে যেতাম, সহজে যেতাম না, কিলো ধীরে ধীরে ব্যাক করতাম, তো যখনই বাবার বাড়িতে যাওয়া শুরু করলাম, বড়টাকে সাথে করে নিয়ে গেলাম, কারণ আমি ভাবছি ছোটো তো, ওরা তো ছোটো, ওটাতে কিছু বলবে না, তাহলে হয়তো এটা সুন্দরী বলে শুধু এটা ক্ষেত্রে এরকম হচ্ছে, কারণ আমি তো কাউকে শেয়ার করিনি যে কারোর কাছ থেকে আসলে বুদ্ধি নিব, কাকে শেয়ার করবো, এটা মান ইজ্জত মান সম্মান,
যার সঙ্গে শেয়ার করবেন সেখানে সম্মানের প্রশ্ন।
আর একটা জিনিস আমার হচ্ছিল, আয়না দাঁড়িয়ে এটা যে কত বড় একটা অপমান ভাইয়া, যে আমি আমি কাজের মেয়েদেরকে ছোটো করে বলছি না, তারও একটা মানুষ, কিন্তু আমি ঘরের একটা ওয়াইফ, আমি কি কাজের মেয়ে থেকে দেখতে এত খারাপ, আর আমার কি নেই যে একটা কাজের মেয়ের কাছে আসলে যাওয়া।
আয়না দাঁড়িয়ে কি করতেন,
তাকিয়ে দেখতাম নিজেকে কি নাই, ভিতরে ভিতরে আসলে নিজেকে অনেক ছোট করে ফেলা বিষয়গুলো, আর যদি আপনি কারোর কাছে শেয়ার করতে না পারেন তাহলে আরো ছোট হয়ে যান।
ভেরি ডিফিকাল্ট স্টোরি প্রিয় শ্রোতা, খুবই কঠিন একটা গল্প, আমি এই ধরনের গল্প পাইনি কখনো, আমি এত গল্প শুনেছি,
জানাতে পারছেন না আপনাকে হ্যাপি লাইফ লিড করছেন বলে সবার সামনে হাসি দিতে হচ্ছে। আমি অনেক সুখে আছি, আমার তো সুখে কেউ নেই, এটা বলাটা না তখন পাপ, আপনি যখন সুখে আছেন তখন সুখ বলা যায় ভাইয়া, বাট আপনি যখন সুখে নেই তখন এটা বলাটা অনেক বড় পাপ মনে হয়, অনেকটা কষ্ট মনে হয়, বাবার হাসি দিয়ে যখন বলতে হয় যে আই এম হ্যাপি, আমার হাজবেন্ডের মতো হাজবেন্ড হয় না, আমি খুব সুখী। তো তো আমি ভাবছি তাহলে এটাই হয়তো বা সুন্দরী, তাই হয়তো বা এটার জন্যই প্রবলেম, ঠিক আছে। পরে দেখলাম যে না, ছোটোটার ক্ষেত্রে একই প্রবলেম শুরু হলো। তো ওই একটা পর্যায়ে প্রতিদিনই হয়, প্রতিদিন তার সাথে আমি ছেড়ে দিই, ঝগড়া ঝগড়া হচ্ছে তার সাথে আমার। একটা পর্যায়ে সে আমাকে মূর্খ বলে গালি দেয়, তুই মূর্খ বলেই তুই গাজনের মেয়েদেরকে সামনে দাঁড়িয়ে প্রমাণের চিন্তা করতেছিস, তো সেটা মেনে নেওয়া উচিত। এই মূর্খ ওয়ার্ডটা আমার খুব মাইন্ডে লাগে, আমি খুব জেদি নিয়েছিলাম, আগেই বলেছি। তো আমি আমার বাবার বাসায় আসি, এই ঘটনা যেগুলো চলতেছে কারণ এগুলো প্রতিদিন বলার কিছু নেই। তো বাসায় এসে আমার বাবাকে বলে আমি পড়াশোনা শুরু করবো, অলরেডি তখন 1.5 বছর। আব্বু আমাকে বলছে যে আব্বু পড়াশোনা করতে দিবে না, কারণ পড়াশোনা করতে দিলে আমি আবার অসুস্থ হয়ে যেতে পারি প্রেশারে। আমি বলছি আমি পড়াশোনা করবো, তখন আমি পরীক্ষা দিবো না, আর সরি ক্লাস করবো না, আমি পরীক্ষা দিবো। আব্বু কত ছেলে হয়ে গেছে, তুই সুখে আসিস, তুই সংসার করছিস, তোর পড়াশোনা দেখি দরকার, আমার কথা শুনে আমি পড়াশোনা করবো? আমাকে মূর্খ বললো কেন? সে একটা সার্টিফিকেট হলো আমার লাগবে, এসএসসি সার্টিফিকেট হলো আমার লাগবে। থ্যাংকস টু হিম, সে আমাকে তোর মূর্খ বলে গালি দিয়েছিল, থ্যাংকস টু হিম, আসলে থ্যাংকস তাকে। তো আব্বুকে অনেক জোরাজুরি করে আমি আমাদের এলাকা মিরপুর এলাকায় একটা স্কুলে ভর্তি হলাম, যেখানে ক্লাস করা লাগে না, জাস্ট পরীক্ষা দেওয়া লাগে, প্রভাবশালীদের তো প্রবলেম হয় না। বাসায় দুটো টিচার রাখা হলো। তো আমার হাজব্যান্ডের সেটা, তুমি আমার কাছে পারমিশন নিয়েছো, তো খরচ দিবে আমার বাপ, সব কিছু করবে আমার বাবা, তো পারমিশনের তো কোনো দরকারই নেই। বাট ওরকম লেভেলের পর্যন্ত আমি তার সাথে আমি যাইনি, আমি তাকে বলেছি না দেখো আমি আসলে পড়াশোনা করতে যাচ্ছি, সে যে আসলে আমাকে মূর্খ বলাতে আমি পড়াশোনা করতে যাচ্ছি আমি তাকে বলিনি। আমার যে ছিল আমি এসএসসি কমপ্লিট করবো, সার্টিফিকেট নিবো, তারপর ওকে গিয়ে বলবো তুই আমাকে অমুক টাইম একদিন মূর্খ বলছিলি কাজী মেয়েদের সামনে। তো আমি পাশাপাশি অনেক টিকটি করে পড়ার বাসা টিচার রাখা হলো, ইংলিশের একটা, ইংলিশ অঙ্ক একটা, অ্যাকাউন্টিং এর একটা।
খুব স্বাভাবিক হলো একটা মেয়ে এরকম হয়, আমি জানি না, বাট আপনাকে প্রশ্নটা করা উচিত হবে কিনা, আপনি যখন আপনার হাজবেন্ড এরকম কাজ করছে, বিশেষ করে মেয়েটার সঙ্গে, আপনি কি ওকে জেলাস ফিল করতেন? যেহেতু আপনি আমার সামনে দাঁড়াতেন
কোনো পর্যন্ত এই বিষয়ে, না আমি তো নাচ করতাম না, ছেলেদের সাথে তো আমাকে নাচ করতে হইতো, নাচের মেয়ে যে তুমি নাচ করতাম, তো আমার মন মানসিকতা এমনিতেই বড় ছিল, স্কাউট করে আসতাম, তো ছেলেদের সাথে তো আমাদের নাচ করা লাগছে না হাত ধরে, তারা আমাদের কমন ধরতেছে না, তার মানে কি এটা নাকি? আমি অনেক, আমি একবারই বলেছি আমি যে পরিবেশ থেকে জন্ম নিয়েছি একটু ডিফারেন্ট ছিলাম বলেই তো আসলে একটা প্রবলেম। তো আমি পড়াশোনা শুরু করি, ও ওটাতে কোনো বাধা জানা, কারণ পরীক্ষা দিতে পারে, ও শিওর ছিল আমি তো পাস করবো না, কারণ যেভাবে পড়াশোনা করতেছি এটা পাস করা সম্ভব না, ফাইন। আর আমাকে বলেছিল ইয়ের কথা, ওই যে ইয়ে স্কুলগুলো আছে না, ভোকেশনাল যে স্কুলগুলো হয়, মেবি সপ্তাহে শুক্রবার ক্লাস হয়। তো আমার ভাই তখন বলেছিল তো জামাই গিয়ে বলিস ওই স্কুলে পড়ার থেকে ফেল করা, মানে না পড়াশোনা করে ঘরে বসে থাকা ভালো। ইয়েস, আমার ভাই আর মায়ের ওই সাপোর্টটা তখন অনেক গ্রেট ছিল, তারা চাচ্ছিলেন পড়াশোনা করে, আব্বু চাচ্ছিল না, অসুস্থ হয়ে যায় যদি। আর আম্মু যেহেতু ওই সময়কারই সে বিয়ে কমপ্লিট করা মহিলা ছিল, সে তো চাইবো ডিগ্রি কমপ্লিট করাতে, সে তো চাইবে যে আমার ছেলে আমি পড়াশোনা করো। তো আচ্ছা ঠিক আছে, আমি ভর্তি হলাম নর্মাল স্কুলে, হাই স্কুলগুলোতেই, কিন্তু আমি পরীক্ষা দিব না, বাসায় টিচার রাখা হলো দুটা, টিচার আসে পড়ানো হচ্ছে। তো তার এই প্রবলেমগুলো চলছে। তো আজকে আমি একটা কাজের মেয়ে বিয়ে হয়ে যায়, আরেকটা কাজের লোক চেঞ্জ হয়, কিন্তু ওই পুরাণটাও থাকে। আমি একদিন পুরাণটার পা ও চলেই যাবে, ওই মেয়ে থাকবে না, যে কোনো সময় ভাই আমাকে হাত দিতে পারে এরকম রিস্কে। তো আমি একদিন একটা দরজা লাগাই, কাজের মেয়েটার পা ধরি, পা জড়িয়ে ধরে বলি তোর আমার বোন লাগিস, তুই তো পা ধরি, কারণ ও চলে যাওয়া মানে হচ্ছে আমার ফুপির কাছে কথাটা চলে যাওয়া,
তখন একদম পুরো ফ্যামিলিকে চলে যাবে আউট ব্রাশ।
তখন আমার বাবা মাকে জানানো গেল, তো পা ধরি তুই আমার জাস্ট এসএসসি কমপ্লিট পর্যন্ত থাক, তাও তুই যাইস না, কারণ আমার ছেলেটাকেও তো ও পালতেছে, আমি দুজন মিলে পালতেছি, দুজন মিলে, তো তুই যাইস না। তো এটা আপনি বুঝবেন না, একটা হাজবেন্ডের অপরাধে একটা বউকে যখন আরেকজনের পা ধরতে হয় বলিস না। এবং আমার মধ্যে এটাও ভয় হচ্ছিল, আপনারা কোশ্চেন আস করতে পারেন যে কাজের মেয়েটাকে চেঞ্জ করলাম না কেন, এরপরে কাজের মেয়েটা যদি তাকে না দিয়ে দেয় তখন আমি কি করবো, ওটা যদি খারাপ হয়, এটা তো ভালো ছিল বলেই আমাকে বিচার দিচ্ছে, আটকে
রাখছে
আমাকে তো কাজের মেয়ে লাগবেই ভাই, এত বড় অ্যাপার্টমেন্ট আমি সামাল দিতে পারবো না, যে স্ট্যাটাস আছে যেটা, কিন্তু ওই মেয়ে যদি ওকে দিয়ে দেয়, ওই মেয়ে যদি আমাকে সে বিচার না দেয়, এরকম অনেক কাজের লোক আছে, তাদের ক্যারেক্টারিস্টিকের প্রবলেম আছে। আমি সবাই কাজের লোক মানি যে খারাপ হবে তা কিন্তু না, আমি হ্যাটস অফ দিই ওই মেয়েটাকে, আসলে আমার বোনের মতো করে আমার পাশে ছিল। তো আমি ওর পা ধরি, ওই সময়টা আসলে একটা মেয়ে কত ছোট হয় আমি আপনাকে বলছি, একটা স্ত্রী একটা ওয়াইফ জানে তার হাজবেন্ডের মানি যদি রাখতে গিয়েও তাকে কত কিছু করতে হয়। একটা হাজবেন্ড আপনার যারা বাইরে থাকেন তারা মনে করেন কি আপনার ঘরে বসে কি আর করতেছে, ঘরে বসে আছে, খাওয়া দাওয়া করতেছে, রান্না বান্না করতেছে, টিভি সিরিয়াল দেখতেছে, ওদের তো কোনো কাজ নেই। প্রতিনিয়ত আপনাদের মান সম্মান আসলে আমরা বহন করে চলি। তো আমার কথা হচ্ছে ওকে বিদায় করা মানে এটা, তো এভাবে চলতেই থাকে, তখনই যখন এরকম বারবার করে তখন আমি আসলে বুঝতে পারি ওর ক্যারেক্টারিস্টিকই প্রবলেম, মাত্র ভুল করছে। সো দ্যাট মিনস ওর যে প্রেজেন্টাররা আছে, আসলে বলে না আপনারা আমাদের কি খারাপ করেন, বউরা খারাপ করে না, হাজবেন্ডরাই বউদেরকে খারাপ করেন, সন্দেহ করতে বাধ্য করেন, তাইলে কি কিছু আছে? কিন্তু আমি কখনো ওকে জিজ্ঞাসা করতাম না, ঝামেলা করতাম না, তো আমি এরকম শুটিং গুলাতে প্রায় যাওয়ার সুযোগ আগ্রহ দেখা
মানে সন্দেহটা তৈরি হলো আপনার এবং আপনি আজকে তো মিডিয়ার একদম 12টা বাজিয়ে দিবেন আপনি আমার সেটা মনে হচ্ছে ওকে বাট ইট স্টোরি উই রেসপেক্ট দ্য গ্রাউন্ড জীবন গল্প এখানে প্রত্যেকটা মানুষ আমি খুব দার্থহীন কণ্ঠে বলি একজন ভিক্ষুক থেকে শুরু করে সমাজের একেবারে উচ্চতলের মানুষ সবার জন্য এখানে জায়গা আছে প্রত্যেকের গল্প এই গল্প সেটা সমাজের যে জায়গাটাকে আঙ্গুল করুক না কেন বাট এসেন্স অফ দ্য স্টোরি আমরা নেবার চেষ্টা করবো এখানে মিডিয়া কিংবা প্রডিউসার কিংবা সে অনেক সম্ভ্রান্ত পরিবারের মেয়ে এই বিষয়গুলোকে আমরা দেখার না চেষ্টা করি বরং আমরা গল্পের জায়গাটাকে বোঝার চেষ্টা করি যে আসলে কী কারণে সংসারটা কী অবস্থায় চলে গেল হ্যাঁ এই জায়গাটাকে দেখার চেষ্টা করি যে কোনো মানুষের জীবনেই হতে পারে হয়তো মিডিয়াতে কাজ করছেন বলেই হয়তো বিষয়টা বেশি ক্লাশ হয় যে কোনো মানুষই তার লেভেল থেকে খারাপ হতে পারেন সুতরাং আমরা বিষয়টা কীভাবে না দেখি ওকে
তো এখন আমার ইয়েটা বাড়তে থাকে সেই তুলনায় কিন্তু আমার মানসিক প্রবলেমগুলোও বাড়তে থাকে
সন্দেহ হতে থাকে ওই কনভার্সেশন
আমি তাকে তার এগুলো বলছি না আমি তোমাকে সন্দেহ করছি প্রেজেন্টারদেরকে আমি অনেক মানে বুদ্ধির সাথে এগুলো হ্যান্ডেল করতাম হ্যাঁ তো চলো তোমার শুটিংয়ে যাই আমিও শুটিংয়ে যেতাম
কিছু শুটিং করতো
প্রোগ্রামগুলোতে বিভিন্ন প্রোগ্রাম হয় না ঈদ উপলক্ষে বিভিন্ন যে সাপ্তাহিক প্রোগ্রামগুলো আপনারা টিভিতে দেখেন আমি নামগুলো না বলি তো এই টাইপের প্রোগ্রামগুলো তো শুটিং করতে শুটিং হয় না বিভিন্ন হাউসে হয় যে ফ্যামিলির হাউস থাকে না তো তখন ভাইয়া আচ্ছা বাসা কাজের মেয়ে ছাড়া না সে এত সুন্দর সুন্দর প্রেজেন্টারদেরকে ছেড়ে দেয়
খুব স্বাভাবিক আপনি সুন্দরটা
করতেই পারি আমি ওকে ফাইন হ্যাঁ তো আমি শুটিংগুলোতে যাওয়া শুরু করি এই ওর ফোন ভিতরে ভিতরে লুকায় লুকায় সার্চ করা শুরু করি অলরেডি বিয়ের কিন্তু 3 বছর পার হয়ে যায় গিয়েছে তো একটা সময়ে আমার এসএসসি চলে আসে আমি অনেক প্রেশারে থাকি আর অলরেডি কিন্তু আমার ঘুমের ওষুধের ডোজ বাড়তেই থাকে ডাক্তারদের কাছে রেগুলার যাই মানসিক টেনশন মানসিক টেনশন মোহিত কামাল স্যার ওষুধ বাড়াতে থাকে ডোজ উনি আমার হাজব্যান্ডকেও নিয়ে আসতে বলেন বাট আমার হাজব্যান্ড সো কল স্যার সে জেনে যাবে আমি তার ওয়াইফ এই কারণে সে যায় না মোহিত কামাল আগে থেকে তাকে শুনে বলে সে যায় না তো মোহিত কামাল স্যার খুব মজা করে একটা সেদ এটা আমি আসলে প্রতিটা মানুষের জন্য কিছু দিতে চাই যে আসলে যে সমস্ত ওয়াইফদের হাজব্যান্ডরা এরকম বাইরে মেয়েদের সাথে বিভিন্ন কাজে লিপ্ত হয় বলে আমরা জানি বুঝি তো তাদের জন্য আসার কাছে তো মোহিত কামাল স্যার আমি যেন টেনশন না করি আমাকে একটা সে দেয় যে দেখো তুমি যেরকম টয়লেটে গিয়ে শেষ করে আসো তেমনি পুরুষ মানুষের কাছে রাস্তায় দেয় বিভিন্ন জায়গায় জায়গায় গিয়ে সেক্স করাটা এরকম একটা বিষয় তো তোমার মধ্যে যেরকম কোনো ফিলিংস নেই শেষ করার পুরুষ মানুষের ওই টাইপের পুরুষদের সেক্স করার কোনো ফিলিংস আছে তুমি ভাই বোনা সে ফিলিংস এসে শুধু তোমার সাথেই করে তুমি তার ভয়
এটা আপনাকে মানে
সান্ত্বনা দেওয়ার জন্য বলে আই নো ব্যাট তো ঘুমের ওষুধ বাড়তে থাকে তো আমার এসএসসির সামনে তো আমার বাবা আমাকে একটা কথা বলতে থাকে মা তুই তুই ফেল কর তাও তুই আমার পরীক্ষার জন্য প্রেশার নিস তুই ফেল কর আর আমার মানে ভাই বলতে থাকে দেখ মানের জট আমাদের ফ্যামিলিকে ফেল করে না তুই 1.90 পায় কাটায় কাটায় পাশ করিস কিন্তু আমার তো প্রেশার নিয়ে লেখাপড়া করা নিষেধ ছিল তো ভাইয়া হালার রহমতে পরীক্ষা দিই 4.19
ওকে
কোনো ক্লাস করা ছাড়া এইসব সংসারে মানসিক টেনশন সব কিছু নিয়ে পড়াশোনা বাচ্চাও তো বড় হচ্ছে বাচ্চাকে পালছি আমি এখানে বেবির কথাটা একটু পরেই বলবো বাচ্চা পালছি আমি তো তো যখন রেজাল্টটা আসে ওই আমাকে ফোন দেয় ফোন দিয়ে বলে যে এটা কি আসলেই তোমার রোল নাম্বার ও শকড থাকে তখন আমি বলি যে হ্যাঁ আমার নাম মেজর রোল নাম্বার কিন্তু অনেক ভালো করছো কারণ ওরা ধরে নিয়েছিল আমি ফেল করবো
আমরা আরেকটা বিরতি নেব প্রিয় শ্রোতা ছোট্ট একটা বিরতির পর জীবন গল্পের এই জায়গাটা থেকে আমরা আবারও ফিরে আসছি আপনারা শুনছেন জীবন গল্প ঢাকা এফএম 90.4 এ আমি আরজে কিপ্রি আপনার সঙ্গে রয়েছি আজকে রয়েছে এখানে আবিদা সুলতানা তাকে দেখার জন্য আপনারা আসতে পারেন আমার পেজে www.facebook.com/kibriya.rj আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj পেজটি আছে আরজে কিপ্রিয়া নামে অবশ্যই লাইক দিতে ভুল করবেন না
জীবন গল্প জীবন নাটকের চেয়েও নাটকীয়
জীবন গল্প
লাভ হেট চ্যালেঞ্জ মোটিভেশন লাইস ট্রুথ ইম্পসিবল ভার্চু Morality. Something beyond entertainment. Welcome. Welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibriya, only on Dhaka FM 90.4. জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। জীবন গল্প,
স্বাগত আরো একবার শুনছেন জীবন গল্প ঢাকা এফএম 90.4 এ। যারা জীবন গল্পে অংশগ্রহণ করতে চান তারা আমাদেরকে ফোন করবেন, আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। হ্যাঁ বলুন।
তো এভাবে এসএসসি কমপ্লিট করি, আমি ইন্টারে ভর্তি হই একটা কলেজে। আমার ছেলেকেও স্কুলে ভর্তি করা একটা ইংলিশ মিডিয়ামে, ধানমন্ডির, আমি নামটা না উল্লেখ করতে চাচ্ছি। তো এরকম ও আমার ছেলের কখনো কোনো ডাক্তারের কাছে বলেন টিকা দেওয়া বলেন কোনো কিছুতে, কিন্তু ও যায় না। আমি কাজের মেয়েদেরকে নিয়ে বা আমার মাকে নিয়ে যাচ্ছি, ওকে জাস্ট শুধু ফার্স্ট মানে স্কুলে ভাইবা হওয়ার দিন যাওয়া লাগে প্যারেন্টসদেরকে ইংলিশ মিডিয়ামে। তো বেসিক্যালি আসলে বাচ্চাদের হয় না, এই ভাইবাটা আমাদের বাপ মাদেরই হয়। তো আমি যাই, ও যায়, ও একদিনই শেষ। তো সে তো সকালে যায়, রাতে তার আসার কোনো ঠিকানা নাই। তো হঠাৎ তার যে প্রেজেন্টারটা থাকে একটা মেয়ে, এরকম রাত বিরাত তাকে ফোন দিতে থাকে। আর প্রেজেন্টারটা তো এক বাজে দূরের সময় কী কাজ, এবং আমি হঠাৎ করে খেয়াল করি যে এই একটা নাম্বার আমাকে বলতে চাচ্ছে প্রেজেন্টার রাইট, বাট আসলে নাম্বারটা সেভ করা না, কারণ ওর প্রত্যেকটা নাম্বার সেভ করা থাকে প্রেজেন্টারদের, নাম্বারটা সেভ করা না। তো দেন আমি নাম্বারটা বের করি, এবং আমি যে নাচ করতাম মেয়েটা হচ্ছে ওই একটা ভাইয়ার সাথে আগে নাচ করতো অনেক আগে, আমি মেয়েটাকে চিনতাম যে নামটা সে বলছে এখন বর্তমান প্রেজেন্টার তার, কিন্তু নাচ করতো। তো আমি বুদ্ধি করে ওই ভাইয়াটাকে ফোন দিই যে ভাইয়া তুমি না বলেছিলে আমার হাজব্যান্ডের সাথে যে কাজ করছে নাচ করতো, তো ওর ফোন নাম্বারটা আমাকে একটু কারেক্ট করে দিতে পারবা, আমি আসলে নাম্বারটা মিলাবো। পরে দেখলাম যে রাইট, ভাইয়া নাম্বারটা দেওয়ার পরে দেখলাম এই মেয়ে ওই মেয়ে, কিন্তু ও প্রেজেন্টার বলতেছে অন্য একটা মেয়ের নাম, এই মেয়ের নাম বলছে না। ও তো দু তিনটা প্রোগ্রাম হতো সাপ্তাহিক, হ্যাঁ, তো এই মেয়ে ওই মেয়ে না, নতুন মেয়েটা না। তো রাতে দুইটা তিনটা বাজে কিসের প্রেজেন্টার দেন আমি তার সাথে রাগারাগি করি। একদিন যে রাত 12টার পরে তুমি যখন বাসায় যখনই বাসায় ঢুকো, রাত ধীরে ধীরে তুমি যখন অফিসে থাকতেছো তখন ফোন ধরো, কিন্তু বাসায় ঢুকার পরপর সেটা রাত 12টা হয়ে যায় তুমি আর ফোন পিক করতে পারবে না। ওকে ফাইন, হঠাৎ করে তুমি ঘুম ভাঙে দেখি সে বাসে নেই,
পাশে নেই।
তো আমি উঠে গিয়ে দেখি যে সে আমার গেস্ট বেডরুমের বারান্দাতে গিয়ে একটা কারোর সাথে ফোনে কথা বলছে। আমি চুপ করে পিছনে গিয়ে দাঁড়াই, তো সে কথা বলছে, আমি কথাগুলো না বলি কি বলছে, তারা রোমান্টিক কথাবার্তা বলছে, আমি পিছনে দাঁড়িয়ে চুপ করে দাঁড়িয়ে আছি কারণ সে ফিললে আমাকে দেখে নত, আমি লুকিয়ে শুনছি, কিন্তু আমিও মুখোমুখি দাঁড়ানো, কিন্তু ও তো গ্রিল ধরে আকাশের দিকে তাকিয়ে থাকে, আকাশ বাতাস নিয়ে কথা বলছে, তার তো পিছনে দেখার দরকার নেই, তাই না? তো আমি দাঁড়িয়ে আছি, তো সে যে কথাটা বলাটা বন্ধ করে পিছনে ফিরেছে, ফিরে আমাকে সে দেখার পর আমাকে বলছে তুমি এখানে, তখন আমি হাসতে হাসতে ভাবে ততদিন আসলে আমার আর কিছু নয় তার প্রতি প্রেম ভালোবাসা শ্রদ্ধা, সবচেয়ে বড় একটা ওয়াইফ হাজবেন্ডের প্রতি সেটা হচ্ছে আপনারা বলেন কি আমি জানি না ট্রাস্ট, সেকেন্ড হচ্ছে শ্রদ্ধা বোধটা থাকতে হয়, আমাদের সেখানে ভালোবাসা থাকে না। তো আমি যদি সে 10 বছরের বড় হোক আর আমার সেম এজই হোক আমার হাজব্যান্ড, আমি তাকে শ্রদ্ধাই না করি তার ততদিনে আমার তার ভিতরে তার জন্য আমার সম্মান প্রেম ভালোবাসার কিছু নেই। তখন আমি আমার ফ্যামিলিকে কিছু জানাইনি। তো আমি যখন সে পাল্টা ঘুরার পর আমাকে দেখে, আমি তো হাসি দিয়ে তাকে বলি শেষ চলো ঘুমাতে যাই, বলে আমি সোজা ঘুমাতে চলে যাই। গিয়ে আমি বাড়ির চাপা দিয়ে ভাই কীভাবে কান্না করেছি আমি যেমন আসে কথাগুলো বলতে গিয়ে আমার খারাপ লাগছে না, আমি হাসছি কারণ আমি জানি আমি যদি একটা মানসিক রোগী অসুস্থ ছিলাম, কোনো ফ্রেন্ড ছিল না, আমি এই বিষয়গুলো একা একা কীভাবে ভিতরে ডিল করেছি।
এটা তো ও জানতো,
ও জানতো, ওর কথা হচ্ছে স্বাভাবিক না, আমি যদি একবার মেরে নিয়েছি
আপনাকে বিয়ে করেছে এবং সেটা হচ্ছে আপনার ফ্যামিলির যে স্ট্যাটাসটা, এটা ওর স্ট্যাটাসের চাইতেও ভয়ঙ্কর রকমের পাওয়ারফুল একটা স্ট্যাটাস। নাম্বার টু সেটা হচ্ছে যে ও তো আপনাকে সবকিছু জেনে জেনে বিয়ে করেছে, কনভার্সন ডিসঅর্ডার ইজ এ মারাত্মক রকমের ডিসঅর্ডার। তো সুতরাং এই অবস্থা থেকে আপনাকে যদি মানসিক চাপের মধ্যে রাখে ও তো নিজেও একটা বিপদে পড়বে।
ও তো কিছু যায় আসে না ভাইয়া, কারণ আলটিমেটলি আমার আমাদের ফ্যামিলিতে ডিভোর্স বারটা নাই, তো সেকেন্ড বিয়ে হচ্ছে না, আর আমার বাবা আমাকে সুখী করার জন্য যা আমার সুখ হচ্ছে ও, এটা ওর ধারণা, তো আমাকে হ্যাপি করার
এগুলো সেও জানতো এবং এগুলো সে সুযোগ হিসেবে নিচ্ছিল।
কারণ আমি তো কাঁদছিলাম, আমি আমার পা ধরতাম, পা ধরে কান্না করতাম যে প্লিজ ব্যাক করো আমার লাইফ।
একটা মানুষ যদি ভুল করে এবং সেই ভুল করা অবস্থায় আপনি বুঝতে পারছেন যে মানুষটাকে আপনি অনেক লাভ করেন, এবং আপনি যদি তার উইকনেসটা শো করেন আপনার উইকনেসটা লাভের উইকনেসটা, তাহলে আপনি গেছেন।
মূল কথা হচ্ছে যে সে আরো বেশি খারাপ করতে থাকবে এবং আপনার কিছু বলার থাকবে।
হ্যাঁ, সে তো ওই একটা পার্সনই ছিল না যে কিনা আমাকে ফার্স্ট বুঝতে পারতো বলে ধারণা ছিল, ও তো ওই পার্সনটাই ছিল।
সো আপনি যেটা করছিলেন যে কোনো ভাবে হোক না কেন তাকে
ফেরানোর চেষ্টা করছিলাম। ওকে ফাইন,
ও তো একটা মানুষের প্রতি, একটা মেয়ের প্রতি এরকম ছিল
না? না, আমি বললামই তো আমি শুরুতে যে আমি বুঝিয়ে গিয়েছিলাম ততদিনে যে ওর ক্যারেক্টার ছিল।
ফাইন, আপনি মুহূর্ত আপনি যে রেসপেক্টেড যে সাইকিয়াট্রিস্টের কথা বলেছেন ওনাকে ওনার সাথে কি বিষয়গুলো ডিসকাস
করতে? হ্যাঁ, উনি বলেছিল ওকে সহকারে নিয়ে আসতে, বাট ও তো যাবে না।
ওকে, ইটস সো ওয়ান কাইন্ড অফ মেন্টাল ডিসঅর্ডার অলসো, বিকজ আমরা যদি জানি যে এটা সাইকিয়াট্রিকের ভাষায় কোনো একটা মানুষ যদি
বলেছিল যে কাউন্সেলিং এর দরকার আছে, ওর দরকার আছে বলেছিল, তা সে তো যাবে না। আয় হ্যাঁ, ও একজন এত বড় সুনাম শূন্য প্রফেসর ভাই, ও কি যেতে পারে বলেন?
ওকে ফাইন, আমাদের দেশে এই একটা বড় সমস্যা, মানসিক সমস্যা আছে বলে এটা মনে করি না আমরা। হ্যাঁ, এবং এটার যে একটা ট্রিটমেন্ট হতে পারে
এটা আমরা রোগ জ্বরের মতো অসুখের মতো একটা ফোড়ার মতো আমরা বুঝি না। আমরা ভাবি যে অনেক বড় পাপ, সে ওর মানসিক মানে পাগল, তো সব গেছে, ও সব চলে গেল, এই টাইপের কিছু। তো এরকম কথা বলছে আমি যখন চলে আসছি কথাটা বলে, তো তখন আমি আমার ফ্যামিলিকে জানাই, পরের দিন সকালে আমি রাগ করে বাবা বাড়িতে চলে আসা, এই আমি আমার ফ্যামিলিকে জানাই।
বাবা মানে বাচ্চার বয়স কত তখন?
বাচ্চার বয়স তখন অলরেডি 3.5 বছর। আমি ইংলিশ মিডিয়ামে ভর্তি করেছি প্লেতে, ধানমন্ডিরই একটা ভালো বড় পরিচিত একটা ইংলিশ মিডিয়ামে। তো বাচ্চাকে নিয়ে আমি রাগ করে বাবা বাড়িতে চলে আসে, দেন এই প্রথম বলি যে গত 3 বছরে 3.5 বছরে আমার লাইফে কি কি হয়েছে।
কাকে বলেন?
বাবা মাকে। ওকে, আমার মা কান্নাকাটি, আমার বাবা চুপ, আমাকে যেতে দিবে না, আমার দুলাভাই বোন টোন সবার সামনে আমাকে আবার নিয়ে গেল এই কথা বলে, আর করবে না সে।
তো মানুষ যত প্রশ্ন না, এইরকম একটা সিরিয়াস ইস্যু,
আমি অলরেডি 3.5 বছর পরে বলেছি ফ্যামিলিকে, ভাইয়া অন্য মেয়েরা তো অনেকে শুই পড়লো বাবা বাড়িতে বলে দেয়, আমি তাও করিনি। আমি তো ওর জন্য ওয়েট করতাম, ভাত বেরো ওয়েট করতাম, ভাত না খেয়ে ও যখন রাতে 3টা বাজে 6টা বাজে 5টা বাজে আসতো, তারপর আমি ভাত খেতে যেতাম। আমি ভাবতাম লোকটা আমাদের জন্য কষ্ট করছে, না খেয়ে আছে, ও বাসায় আসুক, তারপর আমরা ভাত খাই, যেন আমি ওর সাথে খেতে বসতাম এরকম। মানে আসলে এখন বলবো ভুল করেছি ক্ষেত্রে, কারণ অতি করে দাম দিচ্ছিল না, তাই না? ওই মোমেন্টের ক্ষেত্রে তো এরকম বাসার থেকে মাপটাপ সেরা আমাকে নিয়ে যাওয়া হয়। মেরেজও থাকে আমার, তার আগের দিন আমি বাসায় যাই কি একটা কাজে, তো পরের দিন আমার মেরেছে, একটা থাকতে হয় আমাকে, পরের দিন সকালে মেরেছে। তো আমি সে রাত্রি করে বাসা থেকে বলে চলে আসি যে আম্মু আমার মেরেছে, আজকে ওকে গিয়ে বাসায় গিয়ে রান্না বান্না করে সারপ্রাইজ দিব, অলরেডি চলছে 4 নম্বর মেরেছে। তো আমি বাসায় আসি, আমার ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে, আমার আমার নিজের ভাই, একমাত্র ভাইয়ের তুলনায় ব্যস্ত, তো এক রাত থেকে আমি পরের দিন সকালে মেয়েদের জন্য বাসায় চলে আসি। গিয়ে আমি দেখি ও ঘুমাচ্ছে, তো আমি ওকে যে আসলে উইশ করার জন্য আমি হাত করে উইশ করবো, ঘুমাচ্ছে, আমি গিয়ে দেখি ওর হাতে না 2-3টা ব্যান্ডেজ লাগানো, যে কথাটা না বললেই না, 2-3টা ব্যান্ডেজ লাগানো হাতে, এরকম প্লাস্টার ইয়ে টাইপের গুলো দিয়ে, ওয়ান টাইম যে প্লাস্টার গুলো পাওয়া যায় এগুলো দিয়ে। কি হয়েছে হাতে?
ব্যান্ডেজ।
হ্যাঁ, ব্যান্ডেজ লাগানো, সরি। তো আমি যে কি হয়েছে হাতে, হাতে ঘুমানো, আমি না এরকম টান দিয়েছি, টান দেওয়ার পরে ও লাভ দিয়ে ঘুম থেকে উঠে উঠেছে। আমি দেখলাম ভাই সিগারেট দিয়ে 10-12টা এরকম ফুটা 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 করা হাতে,
সিগারেট দিয়ে সে হাতে ফুটা করেছে।
হ্যাঁ, এরকম 10-12টা ফুলের মতো পুড়িয়েছে হাত। তো আমি সাথে সাথে কান্না করে দিই, কি হয়েছে তোমার এখানে হাতে, কান্নাকাটি করছি, আমি বুঝিনি যে সিগারেট দিয়ে পুরানো কি হয়েছে। হ্যাঁ, এর মধ্যে আমি আব্বুকে ফোন দিয়েছি, বলছি থাকে আব্বু ওর হাতে কি হয়েছে, তাড়াতাড়ি বাসায় আসো, আমার হাত পুড়িয়েছে, বাসায় আসো। তো আব্বু আম্মু ভাই আসলো, আমার মেরেছি কিন্তু আজকে, আমি রান্না বান্না করবো, সকালে চলে আসছি বাবার বাড়িতে। আমি ওকে জিজ্ঞেস করলাম কি হয়েছে এগুলো হাতে, কাজের মেয়েদেরকে জিজ্ঞেস করলাম হাতে কি হয়েছে, কাজের মেয়েরা বলতেছে অলরেডি আমি কাজের মেয়ে চেঞ্জ করে ফেলেছি, এর ভিতরে একটা বয়স্ক মহিলা রেখেছি, একটা মেয়ে রেখেছি, তো মেয়েটাকে নিয়ে আমি চলে যেতাম বাইরে থেকে রাত্রেবেলা, বয়স্ক বুড়ো মহিলাটাকে রেখে যেতাম, ওইটাকে তার কিছু করা সম্ভব ছিল না।
হাসবো না কাঁদবো বুঝতে পারছি না, বুঝতে পারছি ইটস ভেরি ডিফিকাল্ট সিচুয়েশন, অফকোর্স ইট ইস, অফকোর্স ইট ইস, ওকে
প্রবলেম আমি কত জায়গা আটকাতে পারবো, যার কাজই হচ্ছে মিডিয়া রিলেটেড পসিবল, তো আমি যখন ওকে প্রেশার ক্রিয়েট করি একটা পর্যায়ে, তখন সে দেয় যে ওই মেয়েটার জন্য হাত পুড়িয়েছে, ওই মেয়েটাকে লাভ করে
আমার তো,
আমি তো জানি সে একটাকে লাভ করার মতো পাপি না, যদি আমি এখনকার যুগে ভাষা বলি সেটা হচ্ছে এরকম পাপি না, সে একজনকে লাভ করবে, যাই হোক মানে ওই মেয়েকে ওর হাতে আনতে একটু আসলে কষ্ট হচ্ছিল, সেই মেয়েকে ওকে লাভ বোঝাতে হয়েছিল, উনি একজন উনিও এখন এখনো মিডিয়াতে কাজ করছেন, প্রেজেন্টার আমি এখন প্রেজেন্টার নয় অভিনেত্রী, উনি সুন্দরী যে প্রতিযোগিতা ওখান থেকে এসেছেন, নামটা আমি বলতে চাচ্ছি না, এবং তার বাবা হচ্ছে সরকারি
আন্নাজি, এটা তার পার্সোনালিটিকে অনেক বেশি পরিমাণে এখানে ডিফকাস করবে, সো আমি চাই না জানতে,
না আমি নাম কারোই বলছি না, বলবো না আমি কেন শুধু একটা মেয়েকে
করব, আমি
যখন থেকে বাসার বিচারটা বসে জানতে পারে, তার আগে আমার বাবা অনেক হ্যাপি ছিল, ভাবতো আমার মেয়েকে অনেক হ্যাপি রাখছে, আমাকে লাভ করে আর কি লাগে এই টাইপের কিছু, তো আমাকে আমার ছেলের পড়াশোনা মানে বেতনটাও চালাতো, বাট ভর্তিতে অনেক মোটা একটা অঙ্ক পেমেন্ট করা লাগে ইংলিশ মিডিয়ামে স্টার্টিং, ওটা আমার বাবা দিয়ে দিয়েছে, দেন মাসিক বেতনটা ও দিত, এরকম মানে যেখানে একটু ভারী অ্যামাউন্ট লাগে, ইভেন ওর বোনের বিয়ে হয় মাঝখানে, বোনের কানে গলার যা গোল ছিল সব আমার বাবা দিয়ে দিয়েছে, ও চায়নি, মানে আমার বাবার কথা ছিল আমার জামাইয়ের জন্য কষ্ট না হয়, ও জাস্ট খাবার খরচ সব দিয়েছে, আমার ননদের বিয়ের খরচ আমার বাবা বিয়ার করেছে, ওকে বলতে হয়নি নিজের থেকে আমার বাবা, আমার বাবার কথা ছিল যে আমার এই মেয়েটাকে যে লাভ দিয়ে রেখেছে সুখী রেখেছে আর কি লাগে, তো ততক্ষণে বাবারা চলে আসে, আব্বু ড্রাইভারকে দিয়ে নেভানোল পাউডার আনা, এটা আপনার কেটে নেওয়ার ওষুধ আছে, কাটা ছিঁড়ার মধ্যে দিতে হয় শুকিয়ে যায় ঘাটা হলে, এরকম তো আমি কাঁপতেছি আর হচ্ছে ওষুধ দিতেছি, তো আব্বু জিজ্ঞেস করছে কি হয়েছে হাতে, দেন আমি তখন আব্বুকে সব বলি
ওর সামনে,
হ্যাঁ তখন আমার আব্বু ফাইনালি ওর সাথে মিটিংয়ে বসে, না ওই ওই রুমে এখানে বসে, যে আব্বু ডিরেক্ট বলে তুমি জব ছেড়ে দাও, তোমার কিছু করা লাগবে না, যে জবে তোমাকে অন্য মেয়েদের কাছে যেতে হয় তুমি জব ছেড়ে দাও, তোমার বাড়ি লাগুক তোমার গাড়ি লাগুক যা লাগুক, আমার মেয়েকে আমি আরো দুটো বাড়ি দিয়ে দিবো যাতে ওটার ভাড়া দিয়ে আমার মেয়ে চলতে পারে, যা লাগুক ডিল কর এক বকর, তুমি তাও তুমি আমার মেয়ের কাছে থাকো, তুমি অন্য মেয়ের কাছে যাও না, তোমার জব করা লাগবে।
What a father he is. বিরতি নিব প্রিয় শ্রোতা, আমরা আমি তো একটা সন্তানের বাবা হয়েছে রিসেন্টলি, সো আমার আপনি যখন বলছেন তখন আমার মেয়ের কথা চিন্তা করছি, আমার জায়গাটা থেকে
আসলে মানুষরা ভাবতে পারে অনেক টাকা আছে তো টাকা দিয়ে কি মেয়ের সংসার বাঁচাতে চাচ্ছে, না আসলে বাবারা তখন বোকা হয়ে যায় বুঝে না কি দিয়ে মেয়ে সুখ কিনবে,
আসলে এটা তো সমাধান না, বাট আপনার বাবা মানে জান প্রাণ ছেড়ে দিয়ে দুটো দিক দেখেছে, একটা হচ্ছে পরিবারের সমস্ত সদস্যরা হ্যাপি হোক, আর একটা হচ্ছে কিভাবে পয়সা রোজগার করা যায়, এবং সেই সেভাবেই চেষ্টা করেছে। আমরা বিরতি নিব প্রিয় শ্রোতা, হোয়াট আ স্টোরি ইট ইজ, ছোট একটা বিরতির পর রাত একটার সময় আমরা ফিরছি, আজকের এই গল্পটা একটু লম্বা হচ্ছে এবং মনে হয় যে অনেকেই শুনে সাহারি খেতে যাবেন, আশা করছি আমাদের সাথেই থাকবেন, আর আজকের গেস্ট যিনি তার ছবি দেওয়া আছে আমার পেজে www.facebook.com/kibriya.rj kibriya.rj পেজে আছে আরজে কিবরিয়া নামে, ওখানে গিয়ে লাইক দিয়ে কানেক্ট হয়ে যাবেন, তার সঙ্গে যোগাযোগ করতে চাইলে ওই পেজের মাধ্যমেই করতে হবে, এছাড়াও আপনারা চলে আসতে পারেন আমাদের ঢাকা এফএম এর পেজে www.facebook.com/ilovedhakaifm, ফিরে আসছি ছোট্ট একটা বিরতির পর।
জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়, জীবন গল্প। লাভ, হেট, চ্যালেঞ্জ, মোটিভেশন, লাইস, ট্রুথ, ইম্পসিবল, ভার্চু, morality, something beyond entertainment. Welcome to my state of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। জীবন গল্প,
স্বাগত আরো একবার প্রিয় শ্রোতা, শুনছেন জীবন গল্প ঢাকা এফএম 90.4 এ। আমি কথা না বাড়িয়ে আবারও ফিরছি আমার গেস্ট যিনি তার কাছে, আবারও বলছি তাকে দেখার জন্য চলে আসতে পারেন আমার ফেসবুক পেজে, www.facebook.com/kibria.rjke-bria.rj, বেস্টি আর্জে কিব্রিয়া নামে আছে, এবং ওখানে আমার পার্সোনাল আইডিও আমি শেয়ার করেছি, চাইলে আপনারা ওখানে ফলো করতে পারেন। যেখানে ছিলাম আবিদা, তারপর
আমার বাবা তার সাথে এভাবে কথা বলে, তো তার সাথে ছিল যে আমি জব ছাড়তে পারবো না, আমি আর কি পারি বাবা, যদিও আমি মাস্টার্স কমপ্লিট করেছি, তারপরও তো ঠিক আছে এরকম আর হবে না। তখন আমার বাবা স্যার তাহলে ওই প্রেজেন্টারের ওই প্রোগ্রাম তোমাকে বন্ধ করে দিতে হবে, তোমার প্রেজেন্টার বাদ দিয়ে দিতে হবে, যদি না করো তাহলে আমি আমার মেয়ে নিয়ে যাবো।
সেটা এখতিয়ার তোর কাছে নাই,
প্রেজেন্টার চেঞ্জ করার এখতিয়ার ওর
না। কিন্তু ও কি বলছিল সেই মুহূর্তে?
ও তখন বলছিল যাতে ঠিক আছে আমি দেখবো। আমার বাবার কথা ছিল যে যে মেয়েকে নিয়ে ঝামেলা হয়েছে ওই মেয়ে প্রোগ্রামিং করার দরকার নেই। তখন ও বলছিল যে বাবা তাহলে আমাদের তো আসলে জব রক্ষার একটা হলেও তো প্রোগ্রাম করতে হবে, তো আমাকে বেতন যেতে লাগবে না কোন চ্যানেল। তখন সে বলছিল যে ওকে ফাইন, তো এই প্রোগ্রামটা তোমাকে বন্ধ করতে হবে, এনি হাও। তো আমি একদিন এরকম ওই মেয়ের সাথে রাত বিরাতে কথাই বলে কোনো লাভ নেই, আমি মেয়েকে সে ফোন দিলাম। এবার মজার পার্টি শুনলেন, আমি মেয়েটাকে ফোন দিই যে আমি অমুকের ওয়াইফ, তো তুমি আসলে যেটা করতেছো ভুল করতেছো, ঠিক করতেছো না, তুমি ওখান থেকে ফেরত আসো। দেন সে আমাকে খুব মজার কিছু ডায়লগ বলে, সেটা হচ্ছে আপনি যদি আপনার হাজব্যান্ডকে ধরে রাখতে না পারেন তাহলে সেখানে আমার কি করার আছে, আপনার ব্যর্থতা আপনি আপনার হাজব্যান্ডকে ধরে রাখতে পারছেন না, আর এটা আমার ক্রেডিট যে আপনার হাজব্যান্ড আপনি থাকার পরও আমার কাছে চলে আসতে। আমার খুব ইচ্ছা করে এখন মাঝে মধ্যে ল্যাব দিই মেয়েটাকে, যে তা খাতালি এত সুন্দর ডায়লগ আমাকে লাইফ একগুলো শুনানোর জন্য। তো আমি বলেছি আচ্ছা ঠিক আছে, তো আজকে যে গলায় চেন, হাতে ডায়মন্ডের আংটি, যে পায়ের নিচে গাড়ি দেখে এই কাজগুলো করতেছো, এগুলো আসলে কিছুই না। তো একটা আমি যদি চলে যাই আমার সাথে, কিন্তু আমিও করতাম। তো তখন সে বলছে যে আপনি আপনার হাজব্যান্ডকে যদি আটকে রাখতে পারেন আমার কোনো আপত্তি নেই, এটা তার ক্রেডিট যে আমার হাজব্যান্ড তার কাছে চলে যায়। ফাইন, আর আমার কিছু বলার আছে, তারই ক্রেডিট ট্রু। তো আমি আমার বাবার বাড়িতে চলে যাই যে আর সম্ভব না এভাবে। তো এই ছয় বছরে অজস্রবার বলেছে ওকে ছেড়ে দে মা, ওকে ছেড়ে দে, ওকে ছেড়ে দে। আমি অলস বলেছি না বা একটু দেখি, বাবা একটু দেখি, আর একটু দেখি, আর একটু দেখি ভাই। আমি লাইফে কখনো ইস বলতে চাই না, ইস আরেকবার যদি থেকে যেতাম তাহলে তো ভালো হয়ে যেত।
মানে যদি গিভ আপ করি তাহলে কোনো আশ্বাস রাখবো না।
হ্যাঁ, অলরেডি 2010 এ আমার বাবা তখনও অলরেডি ডিভোর্স লেটার আমার সামনে নিয়ে আসে। হ্যাঁ, তো পাশাপাশি কিন্তু আমি পড়াশোনা চালিয়ে যাই, আমি ইন্টারও কমপ্লিট করতে থাকি, এগুলো আমি না যাই ওদিকে। তো দেবস্থাটা রেডি করে আমার সামনে নিয়ে আসে, আমি সাইন করবো, ওইখান থেকেও আমি উঠে যাই 2010 এ ভাইয়া, যে না আমি আর একটা চান্স পাবো, ওকে দিতেই চাই।
ওকে
ওকে, তখন আমার ছেলের বয়স 3.5 বছর, এরপরে সে হাত পড়ে এবং কাজটা সে করে, আবার ব্যাগ জোয়ার পরে।
ও সাহস দেখে আমি অবাক হচ্ছি,
বিকজ অফ আমার বাবার দুর্বলতা ছিল আমি, আর আমার দুর্বলতা ছিল ও। তো ও আমি বাবার বাড়িতে একবারে চলে আসি, দেন আমি ডিসিশন নিয়ে যাই না আমি আর থাকবো না, আমি ডিভোর্স দিবই। তো ও এসে মাপ চায়, কোনো কাজ হয় না, আমি আর মানি না, কারণ ততদিনে ভাই ওর প্রতি আমার ঘেন্না ঘৃণা জন্মায় যায়, ও যদি আমার গায়ে টাচও করতে যায় আমার মনে ঘৃণা লাগবে, মানে এর ভিতরে অজস্র বারাতগুলো বছর এরকম অনেক হয়েছে। ও 4 মাস 5 মাস 6 মাস যখন ওর ইচ্ছে হতো আমার কাছে আসতো, না হলে আসতো না রাতের বেলা। আমি যদি ওকে কখন নিজের থেকে একটু গায়ে টাচ করতে যেতাম, ওর থাকে না একটা স্ত্রীর হাজব্যান্ডের অনেক ধরনের মোমেন্ট থাকে, যেটা আমি খুব ইজিলি এখন বলছি কারণ আমি এই যুগের এখনকার বর্তমান যুগের মেয়ে সিচুয়েশনগুলো জানি বলে। তো তখন ওকে একটা কথা প্লিজ বিরক্ত করো না, আজকে আমার অনেক টায়ার্ড লাগতেছে, আমি শুটিং শেষ করে আসছি। তো আলাদা 2011 হই, তো আমি ডিভোর্স দিব আমি আর শুনবো না। আমার বাবা আমার শ্বশুর কিন্তু আমার এগুলো সব জানতেন, শ্বশুরও ওকে শাসন করতেন, আমার শ্বশুর আমার পক্ষে ছিলেন, বাট সে শুনতো না। কি বলবে ওই ছেলে তো সংসার চালায় তাদের, তাই না? না খেয়ে মরবে নাকি, যথেষ্ট শাসন করে সে, তো শুনে নাই সে। তো আমি ডিভোর্স দিব এবার, তো বাবা ডিভোর্স লেটার রেডি করে, আমি তাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিই। এবার যে কথাটা আসি, এই প্রথম এবং অনেস্টলি বলবো ভাইয়া, আমার বিশ্বাস ছিল সে ডিভোর্স লেটার পাঠিয়ে দিলে সে ঠিক হয়ে যাবে। গ্রাম থেকে ওর একটা দুঃসম্পর্কের বোন নিয়ে আসে, এখন তো ভাবি ওর বোন, আমার বাচ্চার সাথে রাত্রেবেলা একটু ঘুমাবে, স্কুলে নিয়ে আসা যাবে। তো এত বছর আমার ছেলে যতবার হসপিটালে ভর্তি হোক যা হোক সব আমি আর আমার মা মিলে করেছি, তো আমি ওদিকে আর না যাই। তো 3 মাস 13 দিন একটা টাইম থাকে, তো আমি যখন চলে আসি তো ওর কাজের মেয়ের প্রবলেম হচ্ছে, আমার মা অত আমার পক্ষে, আমার মার কথা হচ্ছে ডিভোর্স দেওয়া যাবে না। এই হচ্ছে প্রথম আবার আমার মার সাথে এতগুলো বছর পর আমার মুখোমুখি যুদ্ধ শুরু হয়, কারণ তাদের ফ্যামিলিতে আমার বাবা ফ্যামিলিতে ডিভোর্স ওয়ার্ডটা নেই, মানিজ্য মেয়ের ডিভোর্স মানে মানিজ্য। অথচ ভাইয়ার আপনাকে চিন্তা করেন, 2012-এর সময় গুলশান এলাকায় আমি বসবাস করছি, ওই ওই জায়গাতেও না, আমরা ভাবি কি উচ্চবিত্তদের মধ্যে অনেক কিছু থাকে, নোংরামি না, উচ্চবিত্তরা আরো বেশি ভাইয়া মানিজ্যতের ইয়েতে আসলে পাটা পোতায় পিছিয়ে বেশি, কিছু করার থাকে না আমাদের। তো তাদের বংশের ডিভোর্স নাই, ডিভোর্স দেওয়া যাবে না, অলরেডি আমি ডিভোর্সটা পাঠিয়ে দিয়েছি। তো যেহেতু আমাদের বাড়ি ঘর আমাদের নামে ছিল, ইনকাম ট্যাক্স ট্যাক্সের একটা বিষয় থাকে, তো প্রায় তো আমার থেকে সাইন করা লাগে। আমার মা আমার হাজবেন্ডের সাথে যুক্ত হয়ে আমার থেকে যে কখন কোন সাইন নিয়েছে আমি তো জানি, আমি তো করে দেখতাম না কখনো, তো তখন থেকে পড়া শুরু করেছি। এই জন্য বলি যে না পড়ে এখানে গিয়ে সাইন করবেন প্লিজ। তো ডিভোর্স উঠানোর টাইম থাকে যে, তো তারা আমাকে কখন আমার কাছ থেকে আমার মা সাইন করায় নিয়েছেন তো জানি না, কারণ আমাদের প্রত্যেক হাজারো সাইন করা লাগে প্রত্যেক বছর, ট্যাক্স থাকে, খাজনা থাকে, কত কিছু থাকে, কারণ আমাদের নামে হলে কি হবে আমরা এখনো বুঝি নি ফ্যামিলি থেকে আমাদের পার্টগুলো। তো আমার বাবা সাইন করা, বাট দুঃখের যে বিষয়টা হচ্ছে আমি জানিও না যে আমার সাইন আমার মা আবার ওই লোকের কাছে জমা দিয়ে দিয়ে এটা উঠিয়ে নিয়েছে। আমার মা প্ল্যানিং ছিল যে ইন্টার পরীক্ষাটা শেষ হোক বাবা, পরীক্ষা শেষে তখন তুমি ওকে যে বলো যে ডিভোর্সটা কমপ্লিট হয় নাই তোমাদের, বাট আমার বাবা কিন্তু কিছু জানে না। হ্যাঁ, তো আমার পরীক্ষা চলতেছে, আমার লাস্ট পরীক্ষার আগের দিন রাতে, রিটার্ন লাস্ট পরীক্ষা কিন্তু ভাইয়া, যে না দিলে আমার ফেল চলে আসবে, আগের দিন রাতে আমার বাবা মেবি নামাজ পড়ার জন্য হয়তো উঠেছিলেন, তো মাথা ঘোরা দিয়ে হচ্ছে পড়ে গিয়েছে, ব্যাক পিছন ফিরে পড়ে যায়, তো পিছনের মাথা একটু ফেটে যায়, ওইখানে ব্রেন হ্যামারেজ হয়েছে হঠাৎ। আগের দিনও সে বলতেছিল রাত্রেবেলা যে মা দোয়া কর যেন 5টা বছর বাঁচি আমি, আর তাহলে তোর আর কোনো চিন্তা নেই, তো সব ব্যবস্থা আমি করে দিয়ে যাবো বিজনেসের। অলরেডি আমি এমডি হিসেবে জয়েন করছিলাম আমার বাবার বিজনেসে, আর আমি আব্বুরে বলতাম যে বলেছিলাম যে হ তোমার জন্য তো এখানে এসে দাঁড়ায় আসছে, ঢাকার ভাষায় আমরা বাসার ভিতরে কথা বলি। পরের দিন সকাল 10টায় পরীক্ষা, তার স্বপ্ন ছিল সিএ বানাবে আমাকে, আমরা ইউনাইটেডে নিয়ে যাই, আমার ভাই 1.5 মিনিটে গোসল 1 নম্বর থেকে ইউনাইটেড, কীভাবে যে গাড়িটা চালায় গড নোজ ভাইয়া, মাথাটা আমার বাবার আমার কোলে, পাটা আমার মার কোলে, পিছনে সামনে সিটে আপু, আপু পাশে ফ্ল্যাটে থাকে, ভাইয়া চয়েস করতেছে আনবিলিভেবল। হসপিটালে গেলাম, বললো যে ব্রেন হ্যামারেজ কোমায় আছে, ওকে। তো আপু আপু ভাইয়ারা হয়তো ততক্ষণে জেনে গিয়েছে যে মারা যাবে, তো ভাইয়া আর আম্মু যাচ্ছে আমার দিকে সকাল ভোরবেলা, ভোর হচ্ছে আমার দিকে তাকিয়ে বললো পরীক্ষা দিতে যা, আমি না তাকিয়ে আছি, অলরেডি তো আমিও বুঝতেছি ভাই আমার তো বাবা হয় তাই না, পরীক্ষা দিতে যা, আমি একটা ট্রাউজার টি শার্ট আর ঘরে পরার স্পঞ্জের জুতা ছিল বাটার, ওইটা তো হবেই না, আমি গাড়ি দিয়ে পরীক্ষা হলে যাই কোনো কিছু ছাড়া, আমি যে অলরেডি বুঝে গিয়েছি যে আমার বাবার নেই, বাট আমাকে লিখতে হবে আজকে, কারণ আমাকে তার স্বপ্ন ছিল আমার এই রেজাল্টটা। আর সব টিচাররাও কলেজ টিচাররা চলে আসে, তারা পারমিশন নেয়, তার বাবা অসুস্থ, এই কারণে আমি প্রবেশপত্র ছাড়া সব কিছু ছাড়া, আমি মোহাম্মদপুর মহিলা কলেজে সিট পড়ে আমার, আমি আইডিয়াল কমার্স কলেজ থেকে পাস করি। তো আমি ওই অবস্থাতে ভাইয়া লিখতে থাকি, ইভেন ওই মানে এক্সামিনারকে আমি থ্যাঙ্কস দিব, সে পাশে সামনে মেরেকে বলতেছে ও তো বাবার অবস্থা খারাপ, ও তো লিখতে পারবে না, তুমি তো ওকে দেখায়ও, হ্যাঁ খাতা খুলে তুমি লিখো যাতে আমি দেখতে পারি, আর কলেজের টিচার আমি, তারপর আমার দেখা দরকার হয় না, আল্লাহর রহমতে ওই টপিক সময় ক্লাস আসে ভাই, আমি না দুমায়া লিখি এবং যত পেজ লুজ পেপার না নেই ওই পরীক্ষা মানে আর বেশি নিয়েছি আমি। তো আমি কলেজ থেকে বের হওয়ার পর পরে আমার বোন ফোন দেয় তাড়াতাড়ি হসপিটালে আয়, আমি তো অলরেডি বুঝে গিয়েছি কি হয়েছে, আমি পরীক্ষার হল থেকে সোজা আমার বাসায় এসে গোসল করে একটা ঘুম নেই, কারণ আমি জানি যে হসপিটালে গেলে আমি সংবাদ শুনব। তো আমি ঘুমাই, ঘুম থেকে উঠে দেখি যে আমার সামনে আমার ফ্রেন্ডরা বসে আছে, কলেজের ফ্রেন্ডরা, তো ওরা বলতে হসপিটালে যাওয়া লাগবে, কেন বিকজ অফ আবুকে লাইফ সাপোর্ট খুলে দিবে, তো তিন চার সন্তান, তো তিন চার সন্তানের পারমিশন লাগবে। তো আমি যাই, যাওয়ার পরে বাবার লাস্ট বারের মতো দেখতে দিবে আর কি, তো আমি দেখছি ভাইয়া লাস্ট সাপোর্টে যে এই জায়গাটা তার কাঁপছে, তো সে কীভাবে মারা গেল, আর ওই যে বলেছিলাম শুরুতে ছোটোবেলা থেকে মনে করতাম যে কপালে সমুদ্র মানে আদর করা, এই প্রথম আমার বাবা ঘুমিয়ে আছে, তার ল্যাস সাপোর্টটা কিছুক্ষণ পর খুলে ফেলবেন। প্রথম তাকে কপালে চুরি করে একটা কিস করি, আর মনে মনে খুব লজ্জা পেতে থাকি যে আব্বুকে কিস করেছি। তার আগে কখনো বলতে পারিনি যে আব্বু আমি তোমাকে কিস করতে এসে, আব্বু আমি তোমাকে হাগ করতে এসে। আমরা অনেকে, বাট আমার বাবা জানে যে আমি তাকে অনেক লাভ করি, সে বুঝতো। কিন্তু কেন আমি সে জীবিত থাকাকালীন আর কিস করতে পারলাম না তার কপালে? তো নার্সরা দৌড়ে আসে যে জীবাণু প্রবলেম হবে, ধরা যাবে না। এরপর আমি অজ্ঞান হয়ে যাই, আমি জানি না কি হয়েছে। যখন জ্ঞান ফিরে আমি দেখেছি মিরপুরে। তো ততক্ষণে অলরেডি আমার চাচা ফুফা তো সবাই জানে ডিভোর্সের কথা। মিরপুরে আমার বাবার লাশ অলরেডি পরের দিন মাটি দেয়, আগের দিন হচ্ছে যে ধোয়ানোর পরে কোথায় যেন রাখতে হয় ফ্রিজে করে, ওখানে পাঠিয়ে দেওয়া হয়। তো পরের দিন আমার বাবার লাশ নিচে, বাট সবাই আমার ফুপিয়ে মারা কথা বলতেছে ওকে পাঠিয়ে দেন, ওর বাপ মরে গেছে। তখন কিন্তু 3 মাস তাড়াতাড়ি পার হয়নি। তো এখন কীভাবে কি ওকে পাঠিয়ে দেন জামাই বাড়ি মানিজ্য, তখন ওরা কে দেখবে? কথা শুনেন ভাই, ওকে কে দেখবে? তো যদিও আমার বাবা কোনো কিছু অভাব রাখেন নাই, আল্লাহর রহমতে ঢাকায় আমাদের 8টা বাড়ি, ওকে কে দেখবে? ফাইন, আমি না অলরেডি বাবা মারা গেছে, তার লাশ নিচে আমি শুনতেছি রুমের ভিতরে কথা হচ্ছে, কে দেখবে? মানে আমাকে নিয়ে গসিপিং হচ্ছে, সকল এলাকাবাসী, সকল আত্মীয়, সকল আত্মীয় স্বজন, যে তার বাবা নিচে মাটি দাঁড়িয়ে নেই, কথা হচ্ছে ওকে কে দেখবে, ওকে জামার বাড়িতে পাঠা দেয়নি, কিন্তু গসিপিং এর বিষয় টাইমটা। তো আমি আর না যাই, আমার বাবার মৃত্যুতে সেও আসে, ওই লোকও আসে থাকে। তো আমরা মাটি দিয়ে মিরপুর থেকে গুলশান চলে আসি। গুলশান চলে আসার পর এতদিন আমার বাবা থাকতে, সে আমার বেডরুম পর্যন্ত আসার সাহস পায়নি। থাপ করে আমি বাসায় আসার পরে আমি কান্না করছি, দেখি সে আমার বেডরুমে আসছে। তো আমি আম্মুকে বলতে থাকি যে আম্মু আমার বেডরুমে কেন, তুমি অলরেডি ডিভোর্স দিয়েছি। দেন সে প্রথম আমাকে কি সেদে জানেন, কি ব্যাপার তোমার বাবা মারা গেল, তোমার আশিক আসলো না, না আমি ডিভোর্স দিতে চাচ্ছি, দ্যাট মিনস হচ্ছে আমার লাইফে একদিন আশিক থাকতে হবে। আর অলরেডি আমার বাবার আমি কিছুক্ষণ আগে মাটি দিয়ে আসছি, বলে আমার রুমে এসে আমাকে এই সে দিচ্ছে। তার আগ মুহূর্ত পর্যন্ত ভাই সে জানে না যে আমি আসলেই তাকে ডিভোর্স দিয়েছিলাম একটা শিক্ষা দেওয়ার জন্য, আমি ওর ঘরে ব্যাক করতাম। ওই মোমেন্টের থেকেই ওর ঘরে ফেরত যতটুকু যাওয়ার ইচ্ছা আশা আমার যা ছিল শেষ, কারণ ওর ভিতরে আসলে মনুষ্যত্বটুকু পর্যন্ত নেই, আমার বোঝা হয়ে গেল।
ট্রু, আই শুড এগ্রি উইথ ইউ। যদি আপনি যা বলেছেন আপনার বলার জায়গা থেকে আমি আপনার উপরে যদি বিলিফ রাখি, তাহলে অফকোর্স আই এগ্রি উইথ ইউ।
আমি একবারই বলেছি এই কথাগুলো, যদি আমি তার নামটা বলতে চাই তার ভালোর জন্য, কিন্তু আপনি যখন তাকে সামনে এনে বসাতে চান, আই হ্যাভ নো প্রবলেম, আমি তার সামনে বলতে পারবো।
ওকে,
আমি বললাম যে এটার মানেটা কি, তুমি এরম ফেরা বের হয়ে আসো। তো সে আম্মা বললো যে নাম ধরে বললাম তুমি চলে আসো আমার বেডরুমে, বাদ দাও, ওর সাথে কথা বলার দরকার নেই। উমা পরের দিন থেকে দেখলাম ভাই প্রতিনিয়ত আম্মুরা আমার সাথে কথা বলা বন্ধ করে দিল। বাসায় বেডরুমে কাজের মেয়েরা খাবার নিয়ে দিয়ে আসে আম্মুর বাসায়, আমি হ্যাঁ আমার ছেলে আম্মুর সাথে আছে, নাতি কি আদর করছি এটা কোনো প্রবলেম নেই। আর ওই লোকটা প্রতিদিন সন্ধ্যা আমার রুমে বেডরুমে আসা শুরু করলো, এসে এসে আমাকে টর্চার করা, মানে গালিগালাজ করা, ব যে বাসায় যাবা না কেন, তারপর তোমার লাইফে কী আছে, কার জন্য তুমি আমাকে ছেড়ে দিচ্ছ, এত বছর তুমি আমাকে ছাড়লা না। ওর কথা হচ্ছে এত বছর তুই সহ্য করছিস, তো এখন তুই সহ্য করবি না কেন, তুই আমাকে ছাড়তে যাচ্ছিস কেন, তোমার তোর লাইফে কী হবে? তো আমি হ্যাঁ, তো আমি তখন বললাম যে সিআইডি লাগাও, লোক লাগাও, আই হ্যাভ নো প্রবলেম, কারণ আমি তো জানি আমার লাইফে আসলে কেউ নেই, ছিল না। তো এভাবে চলতে থাকে, আমার ভাই বোনদের কথা থাকে অলরেডি, তারা প্রপার্টি আমার বোন অবশ্য আমার বাবা থাকতে প্রপার্টি ভাগ করে নেয়, শুধু আমার আর আমার ভাইগুলো না হয়নি। তো সে পার্টটাতে আমি খুব সংক্ষেপে এখন চলে আসতেছি, এটাও একটা পার্ট লাইফের, যে আমার ভাই আমাকে বাবা মারা যাওয়ার 42 দিনের দিন বলে যে আমি তোমার দায়িত্ব নিতে পারবো না, এটা যেহেতু আমার নামে লিখিত ফ্ল্যাট, তুমি এখান থেকে বের হয়ে যাবা। সরি সরি একটু ভুল বললাম, 42 দিনের মাথায় সরি সরি আমার ভাই আমাকে এসে বলেছে তোমাকে এক জায়গায় নিয়ে যাবো, আমি তো কোথায় নিয়ে যাবা, এটা আরও পরে হয়, আমি তো কোথায় নিয়ে যাবো এই কথা বলে আমাকে নিচে নিয়ে যায় গ্যারেজে, গিয়ে দেখে একটা মাইক্রোতে করে আমাকে তাড়াতাড়ি করে উঠায় নেয়, কী হচ্ছে আমাকে জোর করে উঠায় নেয়। তো সেটা কী, যে মাইক্রো পৌঁছানোর পরে যে দেখি এটা আসলে রিহ্যাব থাকে,
রিহ্যাবে নেওয়া হচ্ছে,
হ্যাঁ, যেখানে নেশা করলে বা মানসিক রোগীদেরকে সুস্থ করার জন্য নিয়ে হয়, বাট আমাকে রিহ্যাবে নেওয়া হয় আমাকে আটকানোর জন্য, যে আমি যতক্ষণ পর্যন্ত তার ঘর ফিরত না যেতে চাবো আমাকে রিহ্যাবে আটকানো লাগবে। এটা হচ্ছে গ্রিন রোডে একটা রিহ্যাব।
এটা কি আপনার ফ্যামিলি থেকে করা হচ্ছিল?
ভাই তখন তো অলরেডি সব ফ্যামিলির কর্তা ধর্তা, ভাই বাবা মারা গেছে না, এই টাইপের ব্যবসায়িক ফ্যামিলিগুলোতে ভাই দাঁড়িয়ে আর মার কাছে তো ছেলে বড়, স্বাভাবিক। তো আমার ভাই আমার হাজবেন্ড মিলে আমাকে রিহ্যাবে দেয়। আমি তো ক্লাসে কখনো আসলে স্মোক করিনি বা যতই আমরা গুছিয়ে থাকি না কেন, যেহেতু আমাদের ধার্মিক একটা ফ্যামিলিতে বা কনজারভেটিভ ফ্যামিলিতে আমার জন্ম ছিল, তো যে কারণে আমাদের ডিস্কো এগুলো কখনো তো যাওয়া হতো না, তো ড্রিঙ্কস ইম্পসিবল। তো রিহ্যাবে যাওয়ার পরে আমাকে কোশ্চেন করা হতো, যে আমি কোশ্চেন করা হয়েছিল ফার্স্ট, তখন বুঝলাম যে আমি রিহ্যাবে, কেন বুঝিনি, কিন্তু কোশ্চেন করা হচ্ছে কী খেয়ে আসছো, কী খেয়ে আসছি মানে পাশাপাশি মেয়েরা আমাকে কোশ্চেন করছে কী খেয়ে আসছো, বুঝতেছো না কী খেয়ে আসছো। আমি তখন ভাই সিগারেট ছাড়া কোনো কিছু চিনি না, আর সিগারেট খাই তো আমার হাজবেন্ড যে সে, আমার বাবা তো আগেই বলেছে আমি চা পান সিগারেট কিছু খেতে না, আমাদের বাসায় আসছে পর্যন্ত ছিল না, ছিল এখনো নেই, আমার ভাইটা অনেক একটু খায় তো চুরি করে বাইরে গিয়ে খায়, এরকম একটা অবস্থা। তো বিভিন্ন নেশার নাম বলতো, বিলিভ করতো না, তারা প্রত্যেকটা দুই তিন দিন আমাকে ঘুমের ওষুধ দিয়ে রাখে পুরোপুরি, যে আমি চিৎকার চিল্লাপালা না করি। তো তারপরে হচ্ছে আস্তে আস্তে ডোজ কমানো শুরু করে, তো যে রিহ্যাবের ডাক্তার সে আমাকে ডাকায়, এছাড়া একজন আমাকে ডাকায়, ডাকানোর পরে আমাকে বলছে যে আপনি এরকম আপনার হাজবেন্ডের কাছে যেতে চান না, আপনি সিরিয়াল দেখেন, কী কী ভালো লাগে জিজ্ঞেস করছি, সব বললাম, কয় আচ্ছা সিরিয়াল দেখে কি লাইফটাকে এরকম করতে মন চায়, আমি না বুঝিনি ফার্স্টে, উল্টা কথা বলছে, আমি কি সিরিয়াল দেখে লাইফটাকে এরকম সিরিয়াল ভাবছি মানে, বলে কি না আপনার বাবা মা সব মা ভাই বোনরা সবাই চাচ্ছে আপনি হাজবেন্ডের ঘরে ফেরত যান, আপনি যেতে চাচ্ছেন না কেন, আমি সিরিয়াল রিহ্যাবে আমাকে আনা হয়েছে কেন, মানসিক অসুস্থতার জন্য নাকি হাজবেন্ডের ঘরে ফেরত যাওয়ার জন্য, অলরেডি কিন্তু আমি তার ভিজিটিং কার্ড ওই লোকটার টেবিলের ওই যে থাকে না অনেকে গ্লাস এন্ড পিল মধ্যে রেখে দিয়েছি, পর মধ্যে আমি দেখতে পাচ্ছি যে ওর কার্ডটা, কিন্তু তখনই বুঝে গেছি যে অমুক চ্যানেলে ওই নামটা লিখে আমি ও ভিজিটিং কার্ড দিয়ে আমি ওই আমাকে এখানে আনতে বাধ্য করছে,
আপনার হাজবেন্ডই বাধ্য করেছে,
হ্যাঁ। তো আমার হাজবেন্ডের ভাই তো একসাথে হয়ে গেছে, করার নেই, আর আমার আম্মুর বক্তব্য ছিল হচ্ছে হাজবেন্ড খারাপ তো খারাপ তো কি হয়েছে, এখন বাচ্চার দিকে তাকায় লাইফ পার করে ফেলো, তাই লাইফটা পার করা ফেলো বলাটা অনেক সহজ, আর করাটা কিন্তু সহজ
না।
তখন সে আমাকে বলছে যদি না জান তাহলে এখান থেকে বের হওয়া বের মানে আমরা বের করবো না, তখন আমি তাকে একটা চ্যালেঞ্জের মতো করে বলি যে আপনি আমাকে কয়েকদিন আটকে রাখবেন, কয়েক বছর আটকে রাখবেন, এক বছর দুই বছর আমি কোনো কিছু ডিস্টার্ব করবো না, আমি খাবো দাবো ঘুমাবো আমার কোনো সমস্যা নেই, আপনি যেদিন আমাকে বাইর করবেন সেদিনই বের হবো, কিন্তু একটা কথা মনে রাখবেন আমি ওর ঘরে যাবো না। দেন আমি ডিসাইড করি, কারণ ওই লোক কই আমাকে আরো সরি বলবে, সে ভালোবেসে ভুলগুলা অনুধাবন করে দেন আমাকে নিয়ে যাবে তার ঘরে, সে আমাকে জোর খাটাচ্ছে ফর প্রেশার ক্রিয়েট করতেছে ফর আমার বাবা নেই বলে, আর আমার ভাইয়ের সে হচ্ছে আমি দায়িত্ব নিতে পারবো না বাচ্চা তোমার সহকারে, ফাইন। তো আমাকে রিহ্যাবে রাখা হয় অনেকদিন, রাখার পরে আমাকে নিয়ে আসা হয়, একটা টাইম লিমিট থাকে তো, এর বেশি তো রাখা যাবে না, কেন বা রাখবে আমাকে, আমি তো অসুস্থ না, আমাকে একটা সময় কি আর ওষুধ দিচ্ছে না, আমি সুস্থ, আমি অন্য রোগীদের আরো নার্সদেরকে হেল্প করতেছি, ওষুধ টষুধ নিয়ে দিতে, বিকাল বেলা গান গাচ্ছি সবাই মিলে, মজা করতেছি, আমি এখানে দিব্যি মজা করতেছিলাম, ভালোই আসছিলাম, যে অ্যাটলিস্ট ওর চেহারা দেখা লাগতো না কেউ ডিস্টার্ব করতে পারে না আমাকে, ওর চেহারা দেখা লাগে না কেউ ডিস্টার্ব করা লাগে না, এই তো হুমায়ুন আমাদের বই পড়ছি, আমি হুমায়ুন আমাদের অনেক ফ্যান ছিলাম, ওদের বই পড়ছি, কত বই ভালোই দিন কাটছে আমার, সেইভাবে আর কতদিন বলেন। তো আমাকে নিয়ে আসা হয়, নিয়ে আসার পরে আমার ভাই আমাকে ডেকে নিয়ে দেয় যে আমার মা বাচ্চা বাড়িতে তখন আমার আম্মুর কাছেই ছিল, যে আমি তোমাকে পালতে পারবো না, তোমার দায়িত্ব নিতে পারবো না, তুমি বাসা থেকে বের হয়ে যাবা। তাহলে আমি বাসা থেকে বের হয়ে যাবো মানেটা কি, মাত্র আমি ইন্টারটা কমপ্লিট করলাম, ইউনিভার্সিটি ভর্তি হইনি এখনো, তো আর আমি কোনো প্রপার্টি বুঝে নিই,
মানে আপনার ফ্ল্যাটে তখন আলটিমেটলি আপনার হাজবেন্ড থাকে,
হ্যাঁ আমি থাকতেছে, আমি আমার বাবার বাড়িতে, তোমার বাচ্চার দায়িত্ব নিতে পারবো না, তো আমার বোন কিন্তু বাসার ফ্ল্যাটেই থাকে একই বিল্ডিং, হ্যাঁ। তো আমার বোন দুলাভাই সামনে, তো ওখানে কি হয়েছে আমি কিভাবে চলবো, তুমি কিভাবে চলবো সেটা আমার দেখার বিষয় না, তুমি আমার মার সন্তান, আমার মা যদি তোমাকে মনে করে কিছু দিলে দিবে না দিলে নাই, তো সেটা আমাকে প্রেশার ক্রিয়েট করতে হবে, এখানে চলে যাই আর কিছু না। তো তুমি বাস থেকে বের হয়ে যাবো, মাসে তোমাকে 6,000 টাকা করে দিয়ে দিব না আমরা, এখানে দামাদামি চলতেছে, মিটিং চলতেছে, বুঝছেন আমার দুলাভাই আর ভাইয়ের ভিতরে না, 6,000 টাকা কীভাবে চলবে, 8,000 টাকা দিয়ে দো হোস্টেল ভাড়াটা সহকারে, আমি না তাকিয়ে আছি হা করে। তারপরে দেন আমি কাঁদতে কাঁদতে আমার ভাইকে বলি ওই মিটিংয়ে, আমি জানতাম যে আমার ভাইয়ের পরে আমার বাবার পরে আমার ভাই, স্বাভাবিক। তো আমার ভাই তখন সে দেয়, আমার বাবা মারা যাচ্ছে 2 মাসের মাথায় কাহিনীগুলো হচ্ছে, আমার ভাই সে দেয়, আমি ভাই আমি যদি অসুস্থ মানসিক অসুস্থ তুমি জানো, তো আমাকে যদি বের করে দিতে চাচ্ছ, আমি যদি বাইরে চলে যাই তো আমি যদি অসুস্থ হয়ে যাই আমাকে কে দেখবে, দেন আমার ভাইয়ের কাছে দেয় যে তুমি যদি রাস্তার মোড়েও থাকো যেন আমাদের কাছে ফোনটা না আসে, তোমার মতন থাকার চেয়ে না থাকাই ভালো, কারণ তাদের মা নিজে তো আমি ডিভোর্স দিয়ে দিচ্ছি, তো তুমি আমাদের কাছে আসবা, তোমাকে প্রত্যেক মাসে 8,000 টাকা করে পৌঁছে দেওয়া হবে। ভাই আমার লাইফে আমি ফার্স্ট ভাবছি কি আমাকে ভয় দেখাচ্ছে, সিরিয়াসলি না। তো নভেম্বর 1 তারিখে আমার বের হয়ে যাওয়ার কথা, অক্টোবরের 15 তারিখে পরে আবার আমাকে রিমাইন্ড করা হয় তুমি তো চলে যাচ্ছ 1 তারিখের মধ্যে বের হয়ে। তখন আমি বুঝলাম যে আসলে সিরিয়াস, আমার মা আমাকে অ্যাডভান্স ভাবো হাতে 2 মাসের অ্যাডভান্স 16,000 টাকা তুলে দিল, তুমি বাসা খুঁজে তুমি বাসা বা রুম যেতেই পাও, রুম 8,000 টাকা তো খাওয়া দাওয়া রুম পসিবল না, তাই না? যা পাও তুমি চলে যাওয়া আজ থেকে বের হয়ে। তখন আমি বুঝলাম যে না, ইটস ট্রু, আমাকে আসলে বের করে দেওয়া হচ্ছে, আমার দায়িত্ব নেওয়া হবে না, এবং আমার সম্পত্তিগুলো যদি আমি বুঝে নিই তো আলটিমেটলি এগুলো আমি যদি চলে যাই তো আমার মা ইজিলি এগুলো আমার ভাই আমার বোনের নামে লিখে দিতে পারে। তো আমার ফ্রেন্ডরা অনেস্টলি আমি কিছু নাম বলতে চাচ্ছি, না বললেই নয়, জয়া, চিকো, অর্ণব, যার মধ্যে আপনি একজনকে দেখতে পারলেন অর্ণব, ওরা আমার ক্লোজ ফ্রেন্ড ছিল, বেস্ট ফ্রেন্ড ছিল। আমরা সবসময় শুনে থাকি যে বন্ধু সঙ্গ দোষে মানুষ নষ্ট হয়, বন্ধুদের দোষে। আমার এই বন্ধুগুলো এই গত লাস্ট 6-7 বছর আমাকে কীভাবে টেক কেয়ার করেছে এবং কীভাবে সাপোর্ট করেছে আনবিলিভেবল, আমার বাবার পরে তাদের স্থান। তো আমি বাস থেকে বের হয়ে যাবো ভাই, এখন হোস্টেল দেখতে যাই, বিলিভ দ্যাট 3500 স্কোয়ার ফিটের ফ্ল্যাটে থাকি আমি, আমার লালমাটিয়ার মহিলা হোস্টেল, আনবিলিভেবল লাগে আমার কাছে দেখতে গেলে। এখানে খাওয়া থাকা 2500, ফার্মগেটের হোটেলে নিয়ে যায়, আরে হোস্টেল দেখতে নিয়ে যায় আমার ফ্রেন্ডরা, আনবিলিভেবল, আর চোখে ফালায় রেখে দেয়, হাউ ইজ ইট পসিবল, আমার কাছে এরকম মনে হয়। তো ওরা কষ্ট কষ্ট করে একটা সাবেড খুঁজে বের করে যেখানে তার হাজব্যান্ড থাকে না, মহিলা আর মহিলার মেয়ে, তো পাশের রুমটাতে আমি থাকবো, রুম ভাড়াই 6,000 টাকা আমাকে দিবে, 8,000 টাকা যেহেতু সেখানে আমাকে খাইতে হবে, পড়াশোনা দেখতে তারা আমাকে নিবে না, তার বাসতে বের করে দিচ্ছে। দেন আমি তাকে বললাম যে তাহলে আমার ফ্ল্যাটটা আমাকে খালি করে দাও আমার ভাইকে, তাহলে তো আমি আমার ফ্ল্যাটের ভাড়া দিয়ে চলতে পারি। তো আমার ভাই বলছে ঠিক আছে, ফ্ল্যাট তো খালি করে দায়িত্ব আমি নিবো না, তো আম্মু কথা বলবে না। তো ও রাজি হয়েছে, তারও 2 মাস পরে নভেম্বর 1 তারিখে আমি বের হয়ে যাই 2012-তে। ও জানুয়ারি 1 তারিখে ফ্ল্যাট ছাড়বে, তার আগে সে ছাড়বে না
আপনার হাজবেন্ড।
হ্যাঁ, বাই দ্য ওয়ে এই মোমেন্টে আমার শ্বশুর মারা যায় ক্যান্সারে। আমার যে ডিভোর্সটা তো কি হয়েছে, আমার শ্বশুর হসপিটালে ভর্তি ছিল এখানে, তো আমি হসপিটালে আসা যাওয়া করতাম আমার শ্বশুরকে দেখার জন্য, আর আমার শ্বশুর স্টে ছিল আমার হাজবেন্ডের পক্ষে, যে ও আমার মেয়ে, তোমার বউ ছিল ছিল তোমার সাথে ডিভোর্স হয়ে গেছে হয়ে গেছে, ও আমার মেয়ে, তো আমি যতদিন বেঁচে আসবো আমাকে দেখতে আসবে, ওকে কেউ বাধা দেবে না। এবং আমি রাত্রেবেলা হসপিটালে থাকতাম বাবার সাথে আব্বুর সাথে, আব্বু অসম্ভব আসলে এরকম শ্বশুর হন, আমার কপালটা ভালো। তো এরকম আমার বাচ্চা, তখন সে ও আমার বংশে একজনই ছিল আমার বাচ্চা ছেলে, আমি নামটা বলবো
না, না দরকার নাই,
ওকে না, তো আচ্ছা নামটা বলি আপনারা মিউট করে দিই, তো নামটা ছিল আমার মা রাখে। তো আমার বাচ্চা তখন দাদা যেহেতু 40, আমার পক্ষে যাওয়া সম্ভব না, আমি যদি ডিভোর্স, তো আলটিমেটলি ওকে যেতে হবে, আমার বাচ্চাকে ও নিয়ে গেল, দাদা 40-তে যেতেই হবে, একটা মাত্র নাতি, তো নিয়ে গেল। আমি অলরেডি ভাইয়া আলাদা বাসায় থাকা, এই যে স্টাফদের বাসায় গিয়ে থাকলাম, আমার অলরেডি ভর্তি চলে যাচ্ছে, আমার বাবার শখ ছিল আমাকে যেহেতু পড়াবে এসএসসিতে, তো আমি অলরেডি ধানমন্ডিতে 11 নম্বরে চার্টার ইউনিভার্সিটি অ্যান্ড কলেজ এসএসসি এ পড়ার জন্য, মানে যেটা প্রাইভেট সি আর কি, ওটাতে ভর্তি হলাম। আমার গলার আর কানের আংটি বন্ধ করেছে, আমাকে পড়াবে না, আর আমার কথা আমাকে পড়তেই হবে,
ওকে
ফাইন, আমি এসএসসি ভর্তি হই। হ্যাঁ, তো আবার ছেলেকে নিয়ে গেল 40-এর কথা বলে, তো 40-এর ছিল আসলে, 40-এর ছিল। তো এরপরে আটকা ফেলা, এই যে আটকালো, আমি আর বাচ্চা নিতে পারছি না, কোনোভাবে নিতে পারছি না, বাসার সাথে কারোর সাথে যোগাযোগ হচ্ছে না, 8,000 টাকা করে কেয়ারটেকার যে ম্যানেজার ছিল বিল্ডিংয়ে তাকে দিয়ে পাঠিয়ে দেওয়া হচ্ছে। ভাইয়া এমনও দিন গিয়েছে, আমি বাসাটা 2 মাস ছিলাম, মানে আমার বাবা শহরে ঢাকা, বাবার ঢাকায় কিন্তু আটটা বাড়ির আপনি কতগুলো ফ্ল্যাট, ফ্ল্যাটের অভাব নাই, কিন্তু আমিও সেই এরকম ফ্ল্যাট খুঁজে খুঁজে বেরিয়েছি। এমন দিন গেছে বাড়িওয়ালার ভাড়া দিতে হবে আজকে, আমরা তখন টাকা পাঠাইনি, আমি লুকিয়ে আরেক বান্ধবীর বাসায় থেকেছি, আমি ফ্ল্যাটের ভাড়া দিতে পারছিলাম, রুম ভাড়া দিতে পারছিলাম।
আপনারা ফ্ল্যাটের মালিকরা বুঝতে পেরেছেন যারা ভাড়াটিয়া তারা কিছুটা কি পরিমাণ কষ্ট করে, কিছুটা হলেও বুঝেছেন আপনি আপনার লাইফে, যদিও ভেরি প্যাথেটিক স্টোরি, ভেরি প্যাথেটিক স্টোরি। আমি জানি যে জার্নিটা শেষ হয়েছে, বিকজ ইউ আর হ্যাপি রাইট নাও, আপনার আপনার মুভমেন্টকে সবকিছু দিয়ে আমি ওই জায়গাটায় আসতে চাই, একটু স্কিপ করে সমস্ত কিছু স্কিপ করে,
ওকে ফাইন। তো যেহেতু আমার ভাইরা এত কিছু করেছিল তার প্রপার্টির জন্য আর পাবে বলে, দুঃখ বিষয় তো আমার ভাইয়ের বউ না, তার বন্ধুর সাথে চলে যায়,
সরি কারো কারো দুঃখিত, মানে কারো কঠিন সিচুয়েশনে,
তারপরে সবাই সংসার করে, তার অলরেডি তো 8 মাসের বেবি থাকে, আমি তখন বাইরে থেকে, আমি আমি গুলশানে আবার ব্যাক করেছি 1.5 বছর হচ্ছে আমার মেয়ের জন্য,
মেয়ে মানে
দুই বছর স্যার দুই বছর হয়েছে আমার মেয়ের জন্য
মেয়ে বলতে
বলছি আমি তো আমার ভাই একটা আট মাসের বাচ্চা রেখে বউ চলে যায় এই তো আমার একটা ডিভোর্স হয়েছে বংশে
So now you can back.
হ্যাঁ আমি সবকিছু শুরু করি বংশে আমি বলেছি যে আমি ডিফারেন্ট হয়েছি নাচ বলেন কার্ড বলেন সবকিছু আগেই শুরু করি যে ডিভোর্সটা আমি শুরু করেছিলাম যাই হোক ভাগ্যিস ওর বউ চলে গিয়েছিল তো এখন ওর মেয়েটাকে কাজের মেয়ে তো পালে তো আমার তো বুক খালি আমার অলরেডি কেস হয় আমি কেস চালাই আমার এইটুকু আমি পার্ট টাইম জব করি আমি
মানে আপনার ফর দ্য ফার্স্ট টাইম কোর্টে হাজিরা দিতে হয় কোর্টে উঠতে হয়
শুধু মানে আপনি আসামি হলে যেখানে দাঁড়াতে হয় সেখানে
দাঁড়াতে হয় ইউ হ্যাভ দ্যাট এক্সপেরিয়েন্স ইয়া ভেরি ব্যাড এক্সপেরিয়েন্স
কিন্তু আমি তাও পাইনি তার মিডিয়ার জোরে মিডিয়ার জোরটা অনেক বড় জোর ভাই মিডিয়ার
লোক বলেই বলছি যে সব সব নিউজ যে সত্য তা না যথেষ্ট রকম এক্সপ্লয়েট হয় বলুন তারপর
তো আমি তো আমার ছেলেকে পাইনি আমি আমার ছেলেকে ফেসবুকে বা নেটে বড় হতে দেখি যে ভাই আমি যদি ছবি চুরি করে রাখি এখনো বড় হতে দেখি স্ক্রিনে আমার ছেলে জানে যেটা যার কাছে আছে তার মা না আমি তার মা কারণ ওকে নিয়েছে আমার কাছ থেকে যখন ওর বয়স 7 বছর যথেষ্ট বড় করে নিয়েছে
এমনিতে লিগেলি কি বলে মানে ছেলে কত বছর পর্যন্ত বাবার কাছে থাকে
ছেলে 8 বছর পর থেকেই বাবার কাছে থাকে 8 বছর বয়স পর্যন্ত মার কাছে থাকে
ও ওকে
আর মেয়েরা 18 বছর পর্যন্ত মার কাছে থাকে
আপনার ছেলের বয়স কত এখন
এখন 11 বছর
ও কি সেকেন্ড বিয়ে করেছে পিপু
মেবি আর যদি সেকেন্ড বিয়ে করে না থাকে যে মেয়েটা থাকে তার বাসা যে ছেলেকে পালা সে কি আমি জানি
আচ্ছা তো আপনার লাইফে চেঞ্জেস আসলো কিভাবে আপনার
ভাইয়ের এই ঘটনা আমি তো পাশাপাশি ইউল্যাব থেকে এমএসসি কমপ্লিট করেছি আবার এসএসসি ফার্স্ট
ইউল্যাবে আপনি এমএসসি কমপ্লিট করেছেন কত সালে
এই যে এবছরই ফার্স্ট মানে পাস হয়ে মানে আমার শেষ হলো আর কি
তো আনফরচুনেটলি আমি আপনাকে পাইনি কারণ ইউল্যাবে আমি পড়াতাম আমাদের একটু রেডিও আছে ওটা আমি অ্যাডভাইজার ছিলাম 3 বছর
আমি রেডিওতে যাইনি
ওকে আমি লাস্ট 2 বছর যাবত ছেড়ে দিয়েছি ওকে দেখো হ্যাঁ
আচ্ছা হ্যাঁ তাহলে আমি আমি তখন ছিলাম যখন আপনি ছিলেন ধরো রেডিও
আচ্ছা আচ্ছা
আমি হচ্ছে মানে কোন ক্লাবে যেতাম আমি ক্লাস করতাম বের হয়ে যেতাম
ওকে তো এমএসসিতে পড়লেন কেন আপনি
আমার ভালো লাগে আমার বাধা ধরে পড়াশোনা বাবার পছন্দ যেমন এসএসসি এর ফার্স্ট পার্ট শেষ করে সেকেন্ড পার্টের দুটো পরীক্ষা বাকি সেকেন্ড পার্ট শেষ আমার এই টাইপের খোলা যেখানে চিন্তা করার ইয়ে আছে এই টাইপের
পছন্দ আপনি সিএতে কোনো ট্রাই করলেন না পরবর্তীতে এসএসসি করার পরে
হ্যাঁ যে আমি অলরেডি বাইরে চলে যাব আমার মেয়েকে নিয়ে
মেয়ে বলতে কি আপনি আপনার ভাইয়ের মেয়েটাকে মেয়ে বলছেন
হ্যাঁ তো আমি যখন এরকম বাইরে থাকি আর ওরকম ফেলে গেছে কাজের মেয়ের দিকে পালছে তখন আমি আমার ভাইকে ফার্স্ট অফার দিই যে আমি ওকে পালি আমার তো বাচ্চা নাই ওর তো মা নাই আমি ওকে পালি তো ভাইয়া হচ্ছে বুঝে নাই কারণ আমার সাথে এত কিছু করেছে তারা আমি কিভাবে নিচ্ছি তো দেন বলে আচ্ছা ঠিক আছে তুমি তাহলে এক সপ্তাহ জন্য আমি আমার আসতাম এখানে বেড়াতে শুধু ঈদের দিন আসতাম ঈদের ইচ্ছা থেকে পরের দিন চলে যেতাম এই ধানমন্ডি গুলশানে আমি ধানমন্ডি ভাড়া থেকেছি আমার নিজের ফ্ল্যাটের ভাড়া দিয়ে আমি পড়াশোনা চালিয়েছি আমি আমার বাসা ভাড়া চালিয়েছি পার্ট টাইম জব করতাম রিসেপশনিস্ট হয়েছি আমি আমি ওই যে এই কয় বছরে পড়াশোনা চালানোর জন্য আমি বাসাতে 1 টাকাও নিইনি সরি আর হচ্ছে আপনার যে বিমা কাপের অফিসগুলোতে কিন্তু স্টুডেন্ট না যারা ইন্টারে পরে পার্ট টাইম জব করতে পারে সেখানেও গিয়েছি 1,500 টাকা বেতনে জব করেছি
ওকে ওকে স্টোরি এটা শেষ হবে না এটা চলতে থাকবে বাট আমরা একদম প্রেজেন্ট লাইফেই চলে আসতে চাই আপনি অফারটা গ্রহণ করে আপনার ভাই শেষ পর্যন্ত তাই
তো আমাকে ট্রায়াল ভার্সন দেয় 1 সপ্তাহ যে আমি কি আদৌ বলতে পারবো কিনা আমি তো বলতে পারি বাট আমার এটা শর্ত থাকে আমি ওর থেকে লিখে নেব
মানে বাচ্চাটাকে আপনাকে দিয়ে দিতে হবে
আমাকে লিখে দিতে হবে এবং শুধু তা না আমি এভাবেও লিখে নিয়েছি যে ওর প্রপার্টিতে ও কোনো ভাগ পাবে না আমার প্রপার্টিতে ভাগ পাবে
ওর প্রপার্টিতে কোনো ভাগ পাবে না
না আমার ভাইয়ের প্রপার্টিতে কোনো ভাগ পাবে না আই মেটা
ও দিল কিভাবে
ও তো অপশন নেই নতুন লাইফ শুরু করতে হবে তো আমার মেয়ের বয়স এখন আমার মধ্যে 3.5 বছর আমি ওকে 1 বছর বয়স থেকে নিয়েছি
বাট নতুন লাইফ শুরু করলে নতুন লাইফেই ওর মেয়েটাকে রাখতো মানে আমরা আমাদের চিন্তা
সৎমা আচ্ছা কথা মনে রাখবেন ভাইয়া সৎমা কখনো মাহান আমি তো তার ফুফু যদিও আমি ওকে জানাইনি জানাবো না এটা এখানে আজকে পরেই শেষ হয়ে যাবে কথাটা আর কখনো বাইরে জানাবো না আমি তো ফুফু ও তো আমার ব্লাড তাও আমি ওকে দেখবো
বাট ও বাবা হয়ে এত বড় একটা স্যাক্রিফাইস করে ফেললো যেটা মানে
ইজ ইট স্যাক্রিফাইস
না এটা স্যাক্রিফাইস না মানে বাবা হয়ে এত বড় একটা কনজাস্টেড মানে এত রাফ একটা ডিসিশন নিল কিভাবে মানে
তার সে ছিল সে তার বাচ্চাকে মা দিতে চেয়েছিল সেও তো বুঝে নেই তার ওয়াজে চলে যাবে বিষয়টা হচ্ছে কি জানেন আমার বাচ্চাকে আমি পাইনি আরেকটা রিজন নেই বিকজ অফ আমার উকিলকে আমি পরে জানতে পারি যে আমার দুলা ভাইয়া ভাই মিলে যাতে আরো দুজন সফলপাটি পেতে পারে আমার উকিলকে উল্টা টাকা দেওয়া হতো আমি তো কষ্ট করে ইনকাম করে টাকা দিতাম ভাইয়া উকিলকে কেস জানার জন্য আর ওরা উল্টা টাকা দিতে যেন আমি বাচ্চা আনতে না পারি কারণ ও না আসলে আর
আমি বুঝতে পারছি যে একটা নরক জীবন আপনি ফেস করেছেন, এবং সেটার জন্য কে দায়ী বা কারা দায়ী, কি দায়ী সেটা প্রশ্ন আমি যেতে চাই।
এখন আমি হ্যাপি, আমার প্রপার্টি আমি সব বুঝে পেয়েছি।
দ্যাটস হোয়াই আমি কোশ্চেনটা করতে চাচ্ছিলাম, আপনি প্রপার্টি সম্পূর্ণ বুঝে পেয়েছেন?
আমার গুলো আমি সব বুঝে পেয়েছি, যদিও আমি নেইনি।
কারণ
আমার মার কাছে আমি বলেছি যে তুমি মৃত্যুর পরে আমি নিব, আমার নামে দেওয়া।
ওকে
ফাইন, কিন্তু আমার মা ভোগ করে আমি আমার মাকে নিয়ে আছি, আমি আমার মা বাচ্চাটাকে নিয়ে, আর এই তো আমার এনগেজমেন্ট হয়েছে গত বছর আগস্টে, হ্যাপি আছি। তারা সব জানে আমার আগের লাইফ, এবং এই হাজবেন্ডও আমার এই মেয়েকে তার মেয়ে হিসেবে লিখিত নিয়েছে, এবং সে এক্সপেক্টেড যে যখনই আমার ছেলে আসবে সে মেনে নিবে, বিকজ সে আমার ফ্রেন্ড ছিল গত পাঁচ বছরে।
আমি একটা জিনিস আপনাকে মানে আপনাকে সাজেশন দেওয়ার কিছু নেই, কাজ আপনি আপনার জায়গা থেকে অনেক বেশি রিচ এইসব জায়গাগুলোতে, মানে বিদ্যা বুদ্ধি বা নিজের লাইফ থেকে যে এক্সপিরিয়েন্স পেয়েছেন, মানে কি মনে হয় মানে এই যে লাইফে একটা সময় গিয়ে মেসে থাকলেন, মানুষের কাছে হাত পাতলেন টাকার জন্য, আপনার কাছে কি মনে হয় আপনি আপনার মেয়েকে নিয়ে বাইরে চলে যাচ্ছেন, দেশের বাইরে থাকবেন, একটা হয়তো বা সেখানে একটা সেটেল লাইফ হবে, আপনি যে লাইফে যাচ্ছেন সে লাইফের জন্য অনেক বেশি শুভকামনা আমাদের সবার পক্ষ থেকে।
বাট অনেস্টলি স্পিকিং আমি হাজবেন্ডকে বিলিভ করতে পারি না বর্তমান যে আছে আগের মতো, পারবো না।
পারবেন না, এই কারণেই পারবেন না, বিকজ আপনার
এক্সপেরিয়েন্স। আমি আমাকে সেটেল করে নিয়ে আমি
এক্স্যাক্টলি সেই জায়গাতে, আপনি কি বলতে চান, আমি আজকে যারা মেয়ে আছে নারী আছে তাদের জন্য কি বলতে চান, ইকোনমিক স্ট্যাটাসের জায়গাটা থেকে কোন স্যাক্রিফাইস করা উচিত কিনা?
আমি ভাইয়া যে লাইফে একটা সিচুয়েশনে এসে বাধ্য হয়ে কম্প্রোমাইজ করেছি, সেটা হোক শারীরিক ক্ষেত্রে হোক, মানসিক ক্ষেত্রে হোক, পারিবারিক ক্ষেত্রে, আমার শারীরিক ক্ষেত্রে কম্প্রোমাইজ করি, মানসিক ক্ষেত্রে করি, পারিবারিক ক্ষেত্রে করি। আজকে যদি আমি আমার ফ্যামিলির দিকে তাকিয়ে কম্প্রোমাইজ করে ওই সময়টা ওর ঘরে আসলে ব্যাক করতাম, তাহলে আমার মেরুদণ্ড বলতে কিছু থাকতো না।
ট্রু,
বাট আমি কি করেছি, কষ্ট করে আমার পড়াশোনা চালিয়েছি, আমার একটা বাসা ভাড়া দিয়ে ভাড়াও থেকেছি,
সেটা
এখন আমার একটা ভাড়াতেই থাকে। এবং আমি এটাও বলতে চাই যে হতে পারে আমরা আবেগে করি, যেভাবে করি ভুল করে ফেলতে পারি, আমরা আমাদের বাবা আমার কাছে প্রত্যেকের কাছে মনে হয় একটা এজ গেট আছে, এজ গ্যাপ, যে 13-14 বছর বয়সে আমাদের বাবা মা আমাদেরকে লাভ করে না, এটা আসলে একটা খুব ভুল কথা। তাদের প্রত্যেকটা জিনিসই আসলে আমাদের জন্যই থাকে, আমরা বুঝি না, হয়তো একজনের বোঝানোর ভঙ্গি এক এক রকম, আমাদের কাছে মনে হয় আমাদেরকে আদর করে না, এটা একটা বয়সের দোষ। আমি বলবো 13-14 বছর প্রত্যেকটা ছেলে মেয়েদের, যারা আমি এখন বলছি তারা যে শুনছে তাদের কাছে মনে হবে হ্যাঁ আপনারা বলছে, আমি আমি বুঝি না আমার অবস্থা, আমাদের সবারই না ওই বয়সটাতে মনে হয় আমাদের কেউ আদর করে না, এটা আসলে খুব ভুল কথা। বাবা মা যা করে সব আমার জন্য করে, যে আমার মা ছিল এই প্রপার্টিগুলোকে আগলে রেখেছিল আমার জন্য, কিন্তু যে এম এসকে আসছে আমাকে আমাকে বুঝিয়ে দিয়েছে, যতদিন কিন্তু আমি বলতাম যে আমার বড় বোনকে আদর করে, ভাইকে আদর করে, তারা কি লিখে দিল না কেন?
আমি এই ভুল ধারণার জায়গাটাতেই শুধু সব শেষে এসে একটা কথা বলতে চাই, যে বিয়ের মতো সিদ্ধান্ত, বিশেষ করে মেয়ে এবং ছেলে উভয়ের ক্ষেত্রেই বলবো, বিয়ের মতো সিদ্ধান্ত ফ্যামিলিকে অ্যাভয়েড করে নেবেন না, নেবেন না এবং নেবেন না, এরপরে আসলে আর কিছুই বলার নেই। যদি ফ্যামিলি মানতে রাজি না হয় বারবার তাকে বোঝান, বারবার বোঝান, বারবার বোঝান, কারণ এই সিদ্ধান্ত জীবনের চরমতম একটা ভুল সিদ্ধান্ত হতে পারে, এবং তখন অথই স্বাগত দেখা ছাড়া আর কিছুই থাকবে না সামনে। সবাই অনেক অনেক ভালো থাকুন, আজকের এই গল্পটা আমাদেরকে অন্যরকম একটা ফিলিংসের মধ্য দিয়ে নিয়ে গেছে। আমরা শুভকামনা জানাবো বিশেষ করে আবিদার জন্য, নতুন জীবনের জন্যে, তার মেয়ের জন্য এবং তার ছেলে দিয়ে বেঁচে আছে সেও অনেক ভালো থাকুক, সেটার জন্যে সবাই অনেক ভালো থাকুক। জীবনে কোনো কঠিন সিদ্ধান্ত নেবার আগে আমরা যেন 3 বার চিন্তা করি, ঠিক আছে, এবং পরিবারকে কোনোভাবে যেন সাইড না করি। অনেক ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।
জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। জীবন গল্প এক্সক্লুসিভলি অন ফিউশনবিডি.কম।